This track was downloaded from fusionbd.com.
হ্যাঁ গুরু, আমার নাম লিটন, আমার বাসা হাজিরিবাগ, ঢাকায়। গুরু, 2010 সালের কি আমি প্রথম এক রং নাম্বার পরিচয়। আমার যাকে বিয়ে করছে এখন বর্তমানে, সে আর কি আমার রং নাম্বার একটা মিস কল দেয়। মিস কল দেওয়ার পরে আর কি আমি তার নাম্বারে ফোনটা ব্যাক করি। ব্যাক করার পরে যার সাথে কথা বলি, কথা বললেও এক পর্যায়ে তাদের আমার খুবই ভালো লাগে তার কণ্ঠটা। তার কণ্ঠ শোনার পরে আমি তার সাথে তিন দিন বন্ধুত্ব ছিলাম আমরা। সে আমার অফার দেয় বন্ধুত্ব, চার দিন হলো তখন আমার সে অফার দেয়।
লিটনের বয়স কত?
আমার বয়স এখন 27 চলতেছে।
27 দেখে কিন্তু আরো বেশি কম মনে হয়। লিটন আসলে অনেক লম্বা, প্রচন্ড লম্বা, কিন্তু একেবারেই ক্ষীণকায়। আমার মনে হয় জীবনের উপর দিয়ে কম ঝড় ঝাপটা যায়নি লিটন, তাই তো?
জি, আমার জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে।
যতটুকু আমি অফিয়ারে শুনলাম, যেহেতু সময়ের স্বল্পতা আমি বরং বলে দিই, দুইজনের মধ্যে তো ভালোবাসা, প্রেম, তারপর বিয়ে।
জি,
বিয়ের পরে থেকে কি অবস্থা?
হ্যাঁ, বিয়ের পরে আমার আমার শ্বশুর আমাকে বলে তুমি আসো।
বিয়েটা তো অবশ্যই ওদের মানে অনুমতি ছাড়াই আপনি বিয়ে করেছেন?
হ্যাঁ হ্যাঁ,
তাই তো? নিজেদের মতো করে বিয়ে করা কি?
বিয়ের আগে আমি তার বাবাকে অফার দিয়েছিলাম, বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, আমার বাপ মারা দিয়েছিল,
তারা মেনে নাইনি বিধায় এইভাবে বিয়ে করেছেন।
হ্যাঁ,
আপনার পরিবার ছিল আপনার সাথে?
হ্যাঁ, আমার বাপ মা পরে বলছিল মেয়ে বাপ মারা মাইনে না না, তো তুমি যাও না, তোমার যা বিয়ে ভাই। পরে মেয়ে আর কি আমাদের চলে আসে, পরে মেয়ে মেয়ে যাবো, আমি যাবো না, যদি বিয়ে না করো তাই নিজের জীবন নিজে দিয়ে দিবো। পরে আর কি আমি বিয়ে করছি। তারপর গুরু আমি ঢাকা নিয়ে এসে আমাকে গাজীপুর থেকে না আসি, আসার পর সে আমার বলে কি তুমি চাকরি করবা না ব্যবসা করবা? আমি বলি গুরু, আমি বলতেছি আব্বা আমি এখন তো এক মাস বাইরে ছিলাম, তো আমি একটু খেলাম, তো আমি প্রায় 5-6 দিন যাও, তারপর কথা বলবো পুজোতে। বলতে আছে ঠিক আছে, তোমার ঘরে তো কিছু, তোমার ঘর নাও একটা, তোমার ঘরে কী কী লাগবে আমরা কিনে দিয়ে দিই। ওরা আমার শাস আমার ওয়াইফের আম হয়েছিল, তো উনি বাথরুমে গেল, যাওয়ার পর উনি একটা নম্বর ফোন দিল, তা আমি বলতে পারি কার নম্বরে, তা আমি ধরে দেখলাম উনি বাথরুমে ভিড় হইলো, একটা জুলে রয়েছে মোবাইল এসে। তা আমার চোখে একটা ইয়েছিল, ঘুটা হয়েছিল চোখে, তো বলে তোমার চোখে কী হয়েছে? আমি একটা বলতে পারি না কী যেন ঘুটা, ওই জন্য গরম ভাব দিয়ে শেখা দো জিতেছিলাম। এর মধ্যে দেখছি গুরু চারজন পুলিশ আর আমার ওয়াইফের বড় বোনের স্বামী, সে আছে বসে, সে আমার চিনে না, আমিও তাকে চিনি না। না চিনার পরে সে বলতেছে, ও সে বলতেছে আসামি কোনটা? বলছে এটি আসামি, আসামি তাকে চিনি না। আমার হ্যাঙ্ক আপ লাগাইলো, আমার ওয়াইফ বলতেছে বাবা তুমি কী করলে এটা? কারণ তো বলতে পারি না, মনে এই জামাই তুমি আমাকে ধরছো কেন? তারপর বড় বোনের স্বামী বলতেছে আমাকে মোবাইলে ঠেট দিচ্ছে, বকা দিচ্ছে, এই জন্য ধরছে। আরে তাই আমি বললাম আব্বা আমাদের কোন নাম্বার নেই, কে ফোন দিব আমি তাকে, তাকে চিনি না জানি না। বললাম হ্যাঙ্গ আপ লাগেছে, বলছে মেয়েকে নিয়ে চলো, তুমি বাইরে যাবো। আমার বই বললো না যাবো না, বাইরে যাবো না, কোথায় যাবো তুমি? আমি থানা যাবো। তো ঠিক আছে, থানা আসলাম, আসলাম তারও একজন আসছিল বসে, সে নিয়ে আসলো। রাত্রে তো আমার মনে করেন আমি কী বলবো, রাত্রে আমার প্রচুর টর্চারিং করছে, সে
কিরম টর্চারিং?
আমার হাত আমার দুই পায়ে মনে করেন একটা রুল একটা রাখ ছিল, সে রাখ দুটা লোক ধরছে, একজন পিটাইছে আমাকে, প্রচন্ড পিটাইছে আমার। উনি একটা কাগজ লেখছে, বললে কি সে কাগজ? বলছে এখানে সিগনেচার দাও, তুমি এখানে সিগনেচার দাও। তো আমি বলতে আমি সিগনেচার দেবো না, আমি আগে পড়বো তারপর সিগনেচার দেবো, কারণ আমি তো পলা জানি, আমি তো মোর খুন, আমি পলা যাই না। তো আমার ওয়াইফ বলতো আমি একজন
কনস্টেবল। ওয়াইফের নাম কি?
আমার নাম হচ্ছে ইয়াসমিন আকৃতি।
নিকনেম কি আকৃতি?
না, ইয়াসমিন নাম ইতি।
ইতি, ইতি নিকনেম?
হ্যাঁ।
ইতিকে আমরা একটু ফোনে নেওয়ার চেষ্টা করি। লিটন, তারপরে
তাকে আমি
দুইজন ধরেছে আর একজন পেটাচ্ছে আপনার কি হাঁটু থেকে নিচে
থেকে?
থায়েও মারছে নাকি হাঁটু থেকে নিচে?
পায়ে মারছে, হাঁটুতে মারছে।
আচ্ছা, থায়েও মারছে আপনাকে এবং হাঁটু থেকে নিচের দিকে, মোটা যে রুল যেগুলো পুলিশের কাছে আমরা দেখি সেটা দিয়ে?
জি। পরে আমি প্রচন্ড ভেঙে পড়ি।
এটা কি আপনার যেদিন আপনাকে অ্যারেস্ট করলো সেদিনই নাকি রিমান্ডে নিয়ে?
না, রিমান্ডে নিতে পারেনি,
জাস্ট অ্যারেস্ট করলো 54 ধারায় নাকি ওইটা ছিল?
হ্যাঁ,
প্রথম সন্দেহমূলক ভাবে যে অ্যারেস্ট, তার ভিত্তিতে থানাতে গিয়ে আপনাকে এইভাবে পেটানো হচ্ছে। তারপর
আমার বলতে আছে তুমি মেয়েকে চলে যাও, মেয়েকে যেতে বলো তুমি। আমি বলতে আমি বলবো কেন, আমি তো আমার তো ওয়াইফ, আমি বলবো কেন? তারপর মেয়ের বোন যায় বলতে আছে এই তুমি চলো আমার লাগে, আমি যাবো না। তা মেয়েকে ছুঁয়ে মেয়ে বলতেছে আমি যাবো কেন, আমি তো প্রেগনেন্ট, আমি সেকেন্ড নিচ্ছে কথা বলছে আর কি রাগে মাথায়।
প্রেগনেন্ট বলেছে বাট এটা সত্যি না,
সত্যি না।
ইতি ফোনে আছেন আপনি? হ্যালো ইতি, ইতি আপনি কি ফোনে আছেন? আমরা লিটনের স্ত্রী ইতিকে ফোনে নেওয়ার চেষ্টা করছি, দেখি তাকে ফোনে পাওয়া যায় কিনা, এবং ইতি এবং লিটন একসাথে দুজনকে সাথে নিয়ে আমরা তাদের জীবনের কথাগুলো শুনবো। বাট সময়ের খুবই স্বল্পতা, চেষ্টা করব যত স্বল্পতম সময়ের মধ্যে তাদের জীবনের কথাগুলো আমরা শুনতে পারি। তারপর যথারীতি সাবিনাকে নিয়ে আসবো, তার জীবনের তার যে ঘটনা সে বলে গেছে এবং আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন তার একটি আপডেট নেওয়ার জন্য। এবং ফাইনালি হোপফুলি আমরা আশা করছি হয়তো 12টা থেকে আজকের যিনি গেস্ট তাকে নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে পারবো। লিটন, আপনি বলছিলেন যে প্রচন্ড টর্চারিং, এক পর্যায়ে বোধশক্তি তো থাকার কথা না যে কোথায় কি মারা হচ্ছে, যেভাবে টর্চারিং হচ্ছিল। ইতি আপনি ফোনে আছেন? হ্যালো ইতি, জি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে, এবং আপনার হাজবেন্ড লিটন আমাদের সাথে উপস্থিত, যিনি হটসিটে বসে আছেন এবং আপনাদের জীবনের কথাগুলো তার মুখ থেকে আমরা শুনছিলাম। স্পেশালি লিটনকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং থানাতে যেভাবে পেটানো হয়, যে পেটানোর বর্ণনা দিচ্ছিল সেটি সত্যি প্রচন্ড প্রচন্ড ভাবে আমাদের সবাইকেই কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। কারণ বয়স তো খুবই কম, তখন বয়স কত ছিল লিটন আপনার যখন এই ঘটনা হচ্ছে?
তখন প্রায় 25 চলছিল আমার, 11 সালে।
তারপর
তারপরে সে আমারে শুনো মারে, ওয়েট যাবেন, আমি তো বলছি সকালে আমারে, আমি তো দুপুরে খাইছি গাজীপুর আসার পর, দুপুরে খাওয়া দাওয়া রাতে খাওয়া নাই, তো আমার পকেট টাকা ছিল পরে 50 টাকা ছিল আর কি। তবে একটা মহিলা আসলো, বলে তোমার ওয়েট তো না খা রয়েছে, মশা কামড়াচ্ছে, তুমি কি কিছু খাবা? টাকা তো নামছেন নাই, টাকা নাই, আমি কি না তাই তো খাবি কি? আমি আপু দাঁড়ান, আমার পকেট চেক করে দেখি, তোমার পকেট চেক করে দিলাম, ড্যান্সের পকেটে 50 টাকা আর একটা 2 টাকা নোট, পরে আমি দিই, তুমি আম ওয়েবে কি খাওয়ায় বলতে পারি না, তোর আম ওয়েব খাবে না, আমি খাবো না, তো কেন খাবো না, আমার স্বামী খাবে তারপর আমি খাবো, তারপর আমার সামনে নিয়ে আসে, সে খাবে না, পরে আমি তাকে রাগ দেখাই, তুমি খাবো না কেন, খাও, বলে তুমি খাওয়া গে, তা আমি একটা মুখে নিতে পারি, আমি তার মুখে দিয়ে দিই, সে খায়, খাওয়ার পরে তুমি যাও, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি, যাও, তো সে চলে যায়।
টর্চারের কথা এদিকে তখন জানাননি?
কিচ্ছু বলিনি, এবং রাত্রে আমি আমি বাসাজন ফোন দিচ্ছে, আমার নাম্বার নাই, মোবাইল নেই আমার সাথে, আমার মোবাইল আমার আম্মুর কাছে দিয়ে এসে পড়ছি, তো একদম কনস্টেবল বয়স্ক লোক আর কি, সে বলছে বাবা পুলিশ মানে খারাপ, পুলিশ মানে ভালো, সব মানুষ এক না, আমি চাচা আমি কী করবো এখন চাচা, আমি বলেন কয় তোমার বাসা কেউ আছে, আমি হ্যাঁ আছে, তোমার আম্মু আছে, বাবা আছে, কয় ওদের নাম্বার ফোন দাও, ফোন দিয়ে বলো যাতে ওনারা যা করে কোর্টে যেন কিছু কোর্টে যাবে, তারা এখানে আছে কোর্টে কিছু করে, তো হঠাৎ করে দেখি যে আমার ধরছে সে আসলো, কিন্তু সরি স্যার আমার এর আগে আমার ধরছে আমার মহল্লার থেকে, আমার থানা আমার আমার সব আমার দেখায় নেই না, দেখে ওনারা গাইতে বসে আমাকে ওনারা হিসাবে বসে আমরা হ্যাঁ আমি আসলে পাইছি বলে গেছিল স্যার আমার গিয়া ইয়েতে গেল। তারপরে মনে করেন উনি দারোগা আসলো, এসে বলেছে এই তোর নামে তো এত ভেজাল লাগছে, তুই তো জীবন বাঁচবি না, তোকে না তোমার যাবজ্জীবন ঝেলটা দিব আমি, আমি ইচ্ছা করি তাদের যাবজ্জীবন ঝেলটা দিব, আমি বিম্বল দেখবো অনেক কত কী করবি, তাই আমি বললাম স্যার অন্যায় তো আমি করিনি, বিয়ে করছি, এটা কোন কি স্যার, তো বিয়ে করছে তো কে কে তলা ছিল, আর কে ছিল না, মেয়ে এসে আমি বিয়ে করছি, মেয়ে সব কাজ তো আমার আছে কাজপত্র, কয় ঠিক আছে তো বাবা তোমার নাম তো ভাই নাম্বার দে দেওয়া, তো মারে বলতেছে যদি আপনার ছেলের নাম লেখা হয়েছে মামলায় আর যে আপনি বাঁচতে চান তাহলে কালকে সকালের মধ্যে খিলগাঁও থানায় আসবেন, ও সে আসলামের নাম তার, খিলগাঁও থানায় আসবেন এবং কি টাকা নিয়ে আসবেন।
ফাইনালি এইসব পরিস্থিতির ভেতর দিয়ে তারপর আপনার কোর্ট কাচারি এবং হাজত বাস কতদিন করেন?
আমি 6 মাস 17 দিন।
6 মাস 17 দিন?
জি গুরু, আমাদের এখানে আমাদের অপরাধী সকালে 9 তারিখে আমাদের পাঠাবে কোর্টে, সকাল আমার বোনের মেডিকেল পাঠা, মেডিকেল টেস্ট করতে বয়স নিন নাই, সে করবে না, তো আমার হয়তো তুমি যাও উনি আসতে, এই কথা বললাম বই আগে আমার ওয়াইফকে আগে পাঠা দেয়, তো আমার কী করে আমার দেখে নিয়ে আসে ও তার আগে আমার ওয়াইফের না মারে আমার শ্বশুরে চেয়ারে বুঝছে তাদের পথ চালি আর কি, তা তার বড় মেয়ে স্বামী একজন চাকরিজীবী পুলিশের কী যে চাকরি করে উনি সামনে নাই, তো ওনার আমার আমার ওয়াইফের মা ওনার বাবা।
আমি আবার লিটন আপনার কাছে আসবো, ইতির সাথে একটু কথা বলি। ইতি, জীবন শুরুর আগ দিয়ে কেবল জীবনটাকে শুরু করা এবং জীবনটাকে দারুণভাবে দেখা, সেই পরিস্থিতিতে এত বেশি কষ্টের ভেতর দিয়ে আপনারা গেছেন এবং যে ধরনের ঘটনাগুলো শুনছি আমি, একটা মানুষের জীবনে হয়তো সারা জীবন থ্রিলিং বা সারা জীবন অ্যাডভেঞ্চারের ভেতর দিয়ে গেলেও হয়তো এত থ্রিলিং আসার কথা না, যেটা এত অল্প বয়সে আপনি বা আপনার স্বামী গেছেন এই পরিস্থিতির ভেতর দিয়ে। আপনার কাছে কি মনে হয়, স্বামী যখন 6 মাস 17 দিন জেলে ছিলেন, আপনিও তো এই পরিস্থিতির ভেতর দিয়েই গেছেন, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় এই 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 দিনগুলোর কথা? আপনার কাছে যখন 6 মাস 17 দিন স্বামী জেলে, আপনি তখন কোথায়?
আমি তখন আমাকে সেভমে দিয়ে
দিয়েছে, সেভমে দিয়েছে আপনার বয়সের কথা বিবেচনা করে, এবং আমি যতদূর জানি সেভমের পরিস্থিতি কিন্তু সে অর্থে খুব বেশি ভালো না, সেভমটাও কিন্তু শুনতে শোনায় সেভম যেখানে মানুষ নিরাপদ থাকবে, কিন্তু সেখানকার আবহটা আমি যতদূর জানি যে খুব বেশি ভালো নাই, যে ধরনের ব্যবহার করা হয় এবং যেভাবে যেভাবে যে নজরে দেখা হয় সেভমের মানুষদেরকে, তাদেরকে কিন্তু আসামির চাইতে কম কষ্টে যে থাকতে হয় সেটা আমি বলবো না। আপনার কাছে অভিজ্ঞতা কেমন সেভমের, ইতি? সেভমে থাকাকালীন আপনার অভিজ্ঞতা কেমন, কি মনে হয়েছিল যখন ওই সময় সেভমে ছিলেন এবং স্বামী আপনার হাজতে, সব মিলিয়ে আপনাদের জীবন নিয়ে তখন কি চিন্তা করছিলেন আপনি, আপনার কাছে কেমন লাগছিল ওই সময়গুলো?
অনেক কষ্ট ছিল এবং আমার লাইফে প্রথম মানে এতটুকু বয়সে এত কিছু হয়ে যাওয়া, আমার হাজবেন্ড এত কিছু হয়ে যাওয়া, ওটা খুব কষ্ট হয়েছিল, ওটা আনন্দ হবে না। ওই জায়গাগুলো যে অনেক আমার হাজবেন্ড, হ্যাঁ আমার ঠিক অনেক কষ্ট করছে আমার হাজবেন্ড, মানে অনেক মায়ের দূর হয়েছে ওখানে, কিন্তু আমার আমার বাবা তাও এতই করেনি।
এখন আপনারা সবাই মিলে কি আপনার বাবা মার বাসাতে আছেন লিটন?
হ্যাঁ এখন আমার ওয়াইফকে নিয়ে আমার বাসা আছি।
এবং আপনি মনে হয় একটা গুড নিউজ দেওয়ার কথা বলছিলেন।
হ্যাঁ
কি অবস্থা?
আমি একটা গুড নিউজ দিই সবাইকে, আমি খুব অল্প দিনে বাবা হচ্ছি, তো আগে আল্লাহর সহায় দোয়া করবেন আমার বেবির জন্য,
বেবির জন্য আমরা,
আর আমার ওয়াইফের জন্য সহায় দোয়া করবেন যাতে সে নর্মালি সুস্থ থাকে এবং কি সবাই যেন শুনতে পারে।
কতদিন চলছে?
হ্যাঁ তো প্রায় 9 মাস চলছে, 8 মাস মানে চলছে এখন।
8 মাস
কি?
বাচ্চার নাম টাম ঠিক করেছেন?
হ্যাঁ আমার একটা সুন্দর একটা নাম আছে মনে থেকে, সেটা তো আমার ওয়াইফের নাম, সেটা আমার নাম থাকবে।
যেমন
যদি মেয়ে হয়,
যদি মেয়ে হয়,
মেয়ের নাম লিয়া একটা লিজা,
আর লিজা
জি।
আর ছেলে হলে?
আর ছেলে থাকবে ইফতি,
ইফতি
জি, আম ওয়াইফের নামে থাকবে।
আচ্ছা আপনি আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে নেবেন ইতি, আপনার পাশে যদি রেডিও অন থাকে রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিবেন। লিটন স্বপ্ন দেখছে যদি মেয়ে হয় তাহলে তার নাম হবে লিয়া এবং যদি ছেলে হয় তার নাম হবে ইফতি, তাই তো ইতি? ইতি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আপনার রেডিওর ভলিউমটা, যদি রেডিও অন থাকে সে রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দেন, তাহলে খুব বেশি দেরি নাই, যেদিন আমরা হয়তো অপেক্ষায় আছি যে সবাই মিলে এবং সেই মহেন্দ্রক্ষণের যখন আপনাদের কোল জুড়ে আসছে হয় লিয়া অথবা ইতি, ঠিক তো ইতি? ঠিক তাই তো ইতি, শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? পরিষ্কার ভাবে শুনতে পাচ্ছেন না কথা?
না।
এখন শুনতে পাচ্ছেন?
না।
আচ্ছা আমি বরং গণনা করি, দেখেন কোন কোন সংখ্যা মিস যাচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা, আমরা একটু দেখি আমাদের টেকনিক্যাল টিম একটু কাজ করুক, আপনার কথাগুলো শোনাটা খুব বেশি জরুরি, এর জন্য আমি বারবার রিকনফার্ম করছি সে আমাদের কথা শুনতে পাচ্ছে কিনা। আচ্ছা, আপনাকে আরেকবার ফোন দেয়া হচ্ছে এখান থেকে, তার আগে আমি কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে দিই বন্ধুদেরকে। সেটি হচ্ছে যে আমরা কোনো কিছু হলে, এ ধরনের কোনো বিষয় আসলে, যারা বাদী পক্ষ, যারা হয়তো এই ব্যাপারগুলো নিয়ে তখন চিন্তা করেন, দুশ্চিন্তা করেন, অথবা বিভিন্ন রকমের অপহরণ মামলা বা বিভিন্ন রকমের মামলা মোকদ্দমার ভিতর দিয়ে যান, তখন যে কোর্টে সাধারণত এই মামলাগুলো দায়ের করা হয়, মামলাটাকে আরো অনেক বেশি স্ট্রিক্ট করার জন্য, সেই কোর্টে যথারীতি ইতির বাবা মাও সে মামলা দায়ের করেছেন, এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ফোরে এই মামলাটা বিচারাধীন আছে। এবং আমার নলেজে যতটুকু বলে যে আসলেই নারী শিশু নির্যাতনের মধ্যে বিষয়টা পড়ে কিনা, ইতি আবার আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাই তো? শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যাঁ,
পরিষ্কার ভাবে শুনতে পাচ্ছেন?
না, অত পরিষ্কার না।
বাট শুনতে পাচ্ছেন তো?
হ্যাঁ।
আচ্ছা, শুনতে পেলেই হবে। যে কথাগুলো বলছিলাম যে এই রকম নারী এবং শিশু নির্যাতন আইনে, নারী ও শিশু নির্যাতন আইন 2000 এবং ধারা 2 এর ট, সে মোতাবেক শিশু কাকে বলা হবে সেটা কিন্তু পরিষ্কার ভাবে ডিফাইন করা আছে, যেখানে বলা হয়েছে শিশু হচ্ছে শিশু অর্থ অনধিক 16 বৎসর বয়সের কোনো ব্যক্তি। কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে তার জন্ম সনদ এবং তার এখানে ফরেন্সিক রিপোর্ট যেটা দেওয়া হয়েছে সেখানে তার বয়স দেখানো হয়েছে 16 বছর 7 মাস বা তারও বেশি, তাই তো?
জি জি,
16 বছর 7 মাস 8 দিনের মতো, সেটি হচ্ছে ফরেন্সিক রিপোর্ট ইতির। সেই অনুযায়ী বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন 2000 ধারা 2 এর ট, সে মোতাবেক অবশ্যই 16 বছরের বেশি যেহেতু ইতির বয়স, তাহলে তাকে তার ক্ষেত্রে কোনো কোনো আইন অমান্য হলে সেই ভিকটিম নারী ও শিশু নির্যাতন আইনের আওতায়, নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় শিশু হিসাবে তাকে পরিগণিত করার সুযোগ নাই, বরং ইতি হচ্ছে সাবালিকা এবং তার অধিকার আছে বাংলাদেশি ফৌজদার আইন অনুযায়ী নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার। এবং তাই যদি হয়েছে, হয়ে থাকে, এবং আপনাকে যথারীতি 6 মাস 17 দিন পর যখন জামিন দেয়া হয়েছে, জামিনে আপনাকে মুচলেকা দিয়ে দিতে হয়েছে প্রায় 10,000 টাকার মতো বন্ড জমা দিতে হয়েছে, এবং সেই সাথে আপনাকে আপনার জিম্মায়, মাননীয় বিচারক, আপনার জিম্মায়, আপনার জিম্মায় সেভ হোম থেকে ইতিকে আপনার জিম্মায় দিয়ে দিয়েছেন দীর্ঘ 6 মাস 17 দিন পর যখন আপনি বের হয়ে আসেন। তারপরে
না না, ওকে কোর্টে উঠাই, আমরা কোর্টে উঠানোর পরে সেখানে কোর্টে আসে সে প্রথম বললো যে তুমি কার জিম্মায় যাবা।
হ্যাঁ, জিম্মায় সেটাই সেটাই, এটা তো অবশ্যই বলে রাখা ভালো যে আপনার জিম্মায় আসতে চেয়েছে বিধায় না কোর্ট আপনাকে আপনার জিম্মায় দেওয়া
করে। আমার জিম্মা জানি, তার কি তার নিজের জিম্মা দিচ্ছে, তোমার নিজের জিম্মা দিলাম তোমাকে, তোমার যার কাছে যাও।
হ্যাঁ সেটাই সেটাই, তার নিঃসন্দেহে আপনার কথা বলেছিল।
হ্যাঁ, সে বলছে আমি আমার স্বামী হয়েছে।
হ্যাঁ সেটাই, ওই কথাই আমি বলার চেষ্টা করছি যে আপনার জিম্মায় এসেছে এবং মাননীয় বিচারক সেটি দিয়েছে, কারণ আপনি আপনার জিম্মায় যেতে রাজি হয়েছিল ইতি তাই। এবং তার কথা পরিগণিত হয়েছে কি কারণে, কারণ তার বয়স 16 বছর 7 মাস 8 দিন, অর্থাৎ বাংলাদেশি বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন আইন যেটা, সে আইনের 2 এর ত ধারা অনুযায়ী তার বয়স 16-র বেশি হওয়ার কারণে তাকে সাবালিকা পরিগণিত করে তার কথার মতামতকে গ্রাহ্য করেছে, গ্রাহ্য নিয়েছে বিচারক এবং আপনার জিম্মায় ইতিকে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে আইন শুদ্ধ পরিস্থিতি বা পরিপ্রেক্ষিত। কিন্তু দুইটি বিষয় এখানে অবশ্যই আলোচনার দাবি রাখে। প্রথম বিষয়, ইতি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? প্রথম বিষয় ধরেই নি আমি আবার মেয়ে সন্তান আসুক, এটির ব্যাপারে অনেক বেশি লাভিং আর কি, ধরে নি আপনাদের কোল জুড়ে আসছে লিয়া, লিজা,
লিয়া
লিয়া
অথবা
ইত্তি, তো লিয়া আসছে আপনাদের ধরে নি কোল জুড়ে, এবং তাই যদি হয়ে থাকে ঠিক এই বয়সে, যে বয়সে আপনারা এই ধরনের সম্পর্কের ভেতর দিয়ে গেছেন লিটন, যেভাবে আপনারা এই সম্পর্কের ভেতর দিয়ে গেছেন ইতি, এই ঘটনাগুলোই যদি লিয়ার জীবনে এসে যায়, আল্লাহ না করুক এরকম পরিস্থিতির ভেতর দিয়ে যদি লিয়া পড়ে, তখন কি ঠিক এইভাবে সমর্থনের জায়গায় দাঁড়াতে পারবেন লিটন? এই ব্যাপারটা একটু আপনাদের কাছ থেকে আমি জানবো, তারপরে আরেকটি প্রসঙ্গ নিয়ে আসবো। যখন দেখবেন যে লিয়া বড় হয়েছে, চোখের সামনে দিয়ে পরম যত্নে, পরম আদরে, পরম ভালোবাসায় তাকে মানুষ করছেন। কি ধরনের স্বপ্ন দেখেন, মেয়েকে কি বানাবেন বড় হলে?
তো আলহামদুলিল্লাহ, মেয়ে হলে বড় হলে যে মানুষ বানাবো, সে
মানুষ তো ভালো মানুষ তো বানাবেন, আর সাথে কি বানানোর ইচ্ছা আছে?
আল্লাহর রহমতে আমার একটা আছে, যেটা নিয়ে আমি তাকে, আমার যত কষ্ট আমি চেষ্টা তাকে আমি একজন ভালো একটা অ্যাডভোকেট বানাবো।
ভালো একজন অ্যাডভোকেট বানাবেন, এবং অ্যাডভোকেটের যে কি পরিমাণ প্রয়োজন, নিজের জীবন দিয়ে তো হাড়ে হাড়ে টের পেয়েছে।
জি জি।
এবং ইতি ফাইনালি যদি তাই হয় যে আপনার সেই কন্যা সন্তান ভবিষ্যতে অ্যাডভোকেট তো হলোই, LLM কমপ্লিট করলো, এবং শুধু তাই না, বারেট ল কমপ্লিট করে ব্যারিস্টারও হলো, এবং খুব নাম করা একজন ব্যারিস্টার, যে ধরনের ব্যারিস্টারদেরকে আমরা দেখতে পছন্দ করি বা স্বপ্নে চিন্তা করি, এই ধরনের ব্যারিস্টার, যে কোনো প্রয়োজনে মানুষ যার কাছে ধর্ণা দেয়, সেই লিয়া যদি আপনাদের অসম্মতিতে, ততক্ষণে হয়তো ব্যারিস্টার হয়নি বাট সেই পথে এগুচ্ছে, তার ছোটবেলার ম্যাট্রিকুলেশন, তার ইন্টারমিডিয়েট, যে ধরনের একাডেমিক পারফরমেন্স তার, তাতে বোঝাই যাচ্ছে যে সেই দিকেই সে এগুচ্ছে, এমন অবস্থায় যদি তার জীবনে এ ধরনের ছন্দ পতন আসে, এ ধরনের সম্পর্কের মধ্যে যদি জড়িয়ে যায়, এইভাবে যদি কারো হাত ধরে আপনাদেরকে একেবারেই বেমালুম ভুলে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায়, মেনে নেওয়া কি সম্ভব হবে লিটন? একদম নিরপেক্ষ হয়ে
আমি তার একটা কথাই বলবো, আমাকে যাই করো, হ্যাঁ তুমি বিয়ে করবা, মা তুমি আমার স্বপ্নটা পূরণ করো, হ্যাঁ ছেলে ভালো তুমি তাকে চয়েস করো,
সব সম্মতি থাকবে, স্বাধীনতা থাকবে, তাই তো?
আমি তাই সব,
সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই, স্বপ্ন পূরণ হওয়ার আগেই, এগুলো হচ্ছে যে একটা একরকম মানে মহাচ্ছন্নে ভোগার সময়, এই যে যখন বয়সন্ধিকাল থেকে শুরু করে 18 থেকে 20 বছরের এই সময়টা, যে সময়টাতে আপনি এবং যে সময়টাতে ইতি এ ধরনের সম্পর্কের মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে দিয়েছিল, সেই সময়টাই কিন্তু এইরকম। তখন যদি এইরকম কিছু ঘটে যায় তার জীবনে, আপনার স্বপ্নকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ইতি যে ধরনের স্বপ্ন লালন করে সবকিছুকে পায়ে ঠেলে দিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে তার ভালোবাসার মানুষকে নিয়ে, সবে ম্যাট্রিক দিয়েছে, গোল্ডেন এ, স্বপ্ন দেখছেন দারুণ কিছু হতে চলেছে, যেমন চিন্তা করছে তেমনই পারফরমেন্স দেখাচ্ছে আমার মেয়ে, এর মধ্যে যদি এমন কিছু ঘটে যায়, মেনে নেওয়া কি সম্ভব?
আলহামদুলিল্লাহ, আমি নেব, কিন্তু তাকে বলবো তুমি স্বামী নিয়ে আমার চাইছে করো, স্বামী থাকুক তুমিও থাকো, তুমি পলায় করো, তুমি আমার স্বপ্ন দেখো, আমি তোমার বাবা 6 মাস 17 দিন জেল খাচ্ছে, অনেক উকিল, অনেক বিদেশটা আমার টাকা খাইছে,
কি সম্ভব হবে? তখন সতের একদম সততার জায়গা থেকে বলেন তো, এরকম ভাবে যদি এরকম সিদ্ধান্ত নিয়ে বসে মেয়ে আপনার 14-15 বছর বয়সে, যখন আপনি স্বপ্ন দেখছেন তাকে মানুষের মতো মানুষ করার, তখন কি মেনে নেওয়াটা সহজ হবে? মেনে নিবেন?
হ্যাঁ আর মেনে নেবো না কেন, আমরা যদি এত কষ্ট করতে পারি, আমাদের সন্তানদের একটু হলেও বুঝবে যে হ্যাঁ আমার বাপ মা এত কষ্ট করছে, যদি ও চয়েস করে ফেলো তাও বলবো যে দেখো আমরা আমাদের বাবার মতো করবো না, আমরা তোমাকে পুরো স্বাধীনতা দেব, তুমি ভেবে চিন্তে সবকিছু করবা,
এবং ভাবনা চিন্তা বাদ দিয়ে যদি পড়ালেখাকে বাইপাস করে এ ধরনের ঘটনা ঘটিয়ে ফেলে, মেনে নিবেন তাই তো?
হ্যাঁ মেনে নিব, কিন্তু আমার আমার বাবা মার মতো কখনো এরকম ভুল করবো না, কেন আমার কষ্ট তো বুঝতে পারছি,
বড় ছেলে মানুষ, ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সেই প্রার্থনাই করতে পারি, এর বেশি কিছু বলবার সুযোগ আমার জায়গা থেকে নাই, আমার যে ব্যক্তিত্বের ধরন তা এটা পারমিট করে না, যা আমি খালি চোখে সঠিক দেখি সেটিকে সঠিকই বলি, সেটিকে শুধুমাত্র বাহবা পাওয়ার জন্য, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য সেটিকে বেঠিক বলা বা বেঠিককে সঠিক বলার সুযোগ আমার জায়গা থেকে নাই। তবে একটি কথা সত্যি আপনার জায়গা থেকে লিটন বলে রাখি, যে ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে আপনি গেছেন, যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মেয়েটির জীবনে ইতি, তাদের পক্ষ থেকে আমার একটাই অনুরোধ যে জল অনেক ঘোলা হয়েছে, আরো বেশি ঘোলা হলে পক্ষান্তরে হয়তো কারোর জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। আজও পেপার খুললেই বহু রকমের দুর্ঘটনার ছবি আমাদের সামনে উঠে আসে, সেদিনই তো দেখলাম যে রাজশাহীতে একজন আত্মহত্যা করেছে এবং তারই বন্ধু আত্মহত্যা করছে ঢাকাতে, এ ধরনের বহু বহু দুর্ঘটনা আমাদের চোখের সামনে পড়তে হচ্ছে। আমরা ভালোবাসা নামের এই বিষয়টাকে এখনো যারা চিন্তা করছি যে এটি হয়তো এমন একটি বিষয় যেটা সমাজে খোলামেলাভাবে আলোচনা করা যাবে না, এটিকে যত আইসোলেটেড করে রাখছি আমরা, এটা আইসোলেট হয়ে থাকার জিনিস কিন্তু না, আমাদের বিশ্বাস, আমাদের উচিত যে এই বিষয়টার ব্যাপারে একটু সতর্ক দৃষ্টি রাখা। এবং আমাদেরও উচিত যারা আমরা শৈশব কৈশোর এসব বয়স সন্ধিকাল পার হয়ে যৌবনে পা দিচ্ছি, আমাদের উচিত আমাদের বাবা মা তাদের স্বপ্ন, তাদের ভালোবাসা, তাদের ডেডিকেশন সেসব ব্যাপারগুলোকে নিয়ে ছলচাতুরি না করা, সে ব্যাপারগুলোকে পায়ে না ঠেলা, সে ব্যাপারগুলোকে ছোট করে না দেখা। আপনাদের ব্যাপারে আমি অনুরোধ করব, বাংলাদেশের বিভিন্ন দাপ্তরিক কাজে যারা আছেন, যারা এই বিষয়গুলোর সাথে রিলিভেন্ট যেসব স্টেক হোল্ডার আছে, তাদের কাছে আমরা অনুরোধ রাখবো যে যেহেতু এটি বিচারাধীন, যেহেতু এটা কোর্টের বিচারাধীন আছে, তা আপনারা যেন জাস্টিস হয় এবং আপনাদের যেন সবকিছুই এমন ভাবে যেভাবে আপনারা স্বপ্ন দেখছেন সেভাবে সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায়। এবং আমি ইতির পরিবারের প্রতি অনুরোধ রাখব যে একটু ভেবে দেখবেন, একটু সেকেন্ড থার্ড দেওয়ার সুযোগ আছে কিনা আপনারা সেই জায়গা থেকে দেখবেন, যাতে করে জীবনগুলো আরো বেশি বিষময় না হয়ে যায়, আরো বেশি কষ্টের মধ্যে না পড়ে যায়, এবং সবকিছু মিলিয়ে ফাইনালি ভালো থাকা যায় কিনা সেটার ব্যাপারে একটু চেষ্টা করে দেখবেন। এবং আপনি বলছিলেন যে আপনার জীবনটা প্রত্যেকটা মুহূর্তে থ্রেটের মধ্যে দিয়ে যাচ্ছে, ইতির পরিবারের লোকজন আপনাকে থ্রেট করছে, এবং আমরা যখন অনুষ্ঠানটি করছি, যখন এটা নিয়ে কথা বলছি, তখন লাখ লাখ মানুষের কাছে কিন্তু এই তথ্য পৌঁছে যাচ্ছে, যারা এই ধরনের ভাবনার ভিতর দিয়ে যাচ্ছে, যারা চিন্তা করছে আপনার জীবনটাকে শেষ করে দিবে বা এভাবে থ্রেট করছে বলছেন আপনি, আমার বিশ্বাস তারা এই ধরনের সাহস বা এই ধরনের কাজের ভিতরে অবশ্যই হাত দিবে না, কারণ এটা এখন পাবলিকলি হয়ে গেছে, মিডিয়াতে আপনি চলে এসেছেন এবং মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছেন আপনার জীবনটা কিছুটা হলেও রিস্কের মধ্যে আছে, যে কোনো সময় আপনার একটা সমস্যা হতে পারে, বাট আমরা এন্ডিং চাচ্ছি ভালোভাবে, ভালোবাসার মধ্য দিয়ে এটা যেন সমাধান হয়। অনুষ্ঠান আপনাকে নিয়ে আপাতত শেষ করতে হচ্ছে লিটন, ইতি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য, আপনি ভালো থাকবেন এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এবং লিটন আপনার কাছ থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে, ইতি আপনি শুনতে পাচ্ছেন তো আমাকে? আচ্ছা, আপনার কাছ থেকে বিদায় আমি নিয়ে নিয়েছি। লিটন আপনার কাছ থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্তে একটি কথা বলার আছে, সেটি হচ্ছে যে ভালোবাসা নিয়ে আজকে বাংলাদেশের সমাজ অনেক বেশি অসুস্থ, এবং এর পেছনে সবচাইতে বড় যেটি দায়ী, সবচাইতে বড় যে বিষয়টি রেসপন্সিবল, সেটি হচ্ছে অপরিণত বয়সের এই প্রেম। এটি ভালো খুব কম অর্থে, ক্ষতি অনেক বেশি অর্থে ভাসিয়ে দিচ্ছে এই সমাজটাকে, ধ্বংস করে দিচ্ছে জেনারেশনের পর জেনারেশন। যে বাংলাদেশ অনেক বড় করে বাঁচবার স্বপ্ন দেখছে সমগ্র বিশ্বের মধ্যে, গ্লোবাল ম্যাপের মধ্যে যে বাংলাদেশ স্পষ্টভাবে তার পদচিহ্ন রাখতে যাচ্ছে, যে পদচিহ্ন রাখা সম্ভব শুধুমাত্রই নতুন প্রজন্মের হাত ধরে, আনফর্চুনেটলি এই নতুন প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম ধরে ধ্বংস হয়ে যাচ্ছে ভালোবাসার মতো এই ধরনের অনুভূতির ভেতর দিয়ে যেতে গিয়ে। ভালোবাসা স্রষ্টার এক অনন্য রহমত, ভালোবাসা স্রষ্টার দেয়া তার এই বান্দার জন্য দারুণ এক নিয়ামক, সেই ভালোবাসা কি ভালোভাবে উপস্থাপন না করতে জানলে, সে ভালোবাসাকে সময়োপযোগী সময়ে উপস্থাপন না করতে জানলে ভালোবাসার হাত ধরেই সবচেয়ে ধ্বংস আসতে বাধ্য। যে কারণে আমাদের যদি 100 জন প্রজন্ম হিসেবে চিন্তা করি, 90% প্রজন্মই এই ধরনের অনুভূতির ভেতর দিয়ে যেতে গিয়ে বিভিন্ন রকম ইনসিডেন্ট তৈরি করছে, মাদকতার মধ্যে ইনভলভ হচ্ছে, রেজাল্ট ধ্বংস, ধ্বংস এবং শুধুই ধ্বংস। যারা ঘটিয়ে ফেলেছে, যাদের জীবন বিষময় হয়ে গেছে, তাদের জন্য আপনার হয়ে যেমন আমি অনুরোধ করলাম, আপনার হয়ে আমি রিকোয়েস্ট জানালাম যে জীবনটা প্রচুর ঘোলা হয়ে গেছে, আপাতত ঠিক করা হোক, কিন্তু যারা ঘটাতে যাচ্ছে এরকম পরিস্থিতির ভেতরে আছে, এরকম পরিস্থিতি ঠিক একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, তাদের কাছে অনুরোধ করি, ভাইরা আমার, বোনেরা আমার, যারা যেখান থেকে শুনছো, তোমরা আমার অনেক ছোট হবে, হয়তো অর্ধেক বয়সে, যারা বয়স সন্ধিকাল থেকে এই সময়টার মধ্যে আছো, এই ট্রানজিশন টাইমটা পার হচ্ছে, প্লিজ সব কিছু করো, তোমার মন যা চায় সেভাবে নিজের পাখাটাকে মেলে দাও, গোটা আকাশ নিজেকে মেলে ধরো, তার আগে নিজেকে প্রস্তুত করো, প্রস্তুত করো তোমার বাবা মার জন্য যারা পাগলের মতো তোমাকে ভালোবাসে, প্রস্তুত করো এই দেশটার জন্য যে দেশটার সাথে তোমার নারীর বন্ধন আছে, প্রস্তুত করো তোমার জন্য যে স্বপ্ন তুমি ছোটবেলা থেকে দেখে এসেছো, সেই স্বপ্নকে যদি সত্যি তুমি পাখা দিতে চাও, তাহলে তোমাকে নিজেকে পরিণত হতে হবে, নিজেকে অনেক বেশি স্বয়ংসম্পন্ন এবং শক্তিশালী হতে হবে, সেটির জন্য নিজেকে সময় দাও, প্রচুর পরিশ্রম করো, নিজেকে তৈরি করো, সময় অবশ্যই তুমি পাবে। যেভাবে তুমি নিজেকে তৈরি করছো, তারপর তুমি বাবা মার কাছে দাঁড়িয়ে যাও, বাবা মাকে একদম আহ্লাদের সুরে বলো, মা বাবা তোমরা যেভাবে চেয়েছো নিজেকে তৈরি করেছে, আমি আমার মনে বড় বেশি ভালো লেগে গেছে এই মানুষটিকে, ওকে আমাকে ফিরিয়ে দাও আমার জীবনে, ওকে আমার জীবনে দাও, তাহলে তোমার সন্তানও কিন্তু অনেক বেশি ভালো থাকবে, দেখবে তোমার বাবা মা অবশ্যই নিষ্ঠুর না, তোমাকে ভালো রাখার স্বার্থে অবশ্যই বাবা মা তোমার সাথে থাকবে। সেজন্য আমার বিশ্বাস, আমার অনুরোধ যে যখন যে সময়টি করা, যে কাজটির ভেতর দিয়ে থাকা উচিত বন্ধু, তার মধ্যেই থাকো, সময় আসবে, পরিস্থিতি আসবে, তখন নিজের ভালোবাসাটাকে বাস্তবায়িত করো বা বাস্তবে রূপ দাও। যা ঘটেছে জীবনে এটা কি খুব বড় কিছু, ভালো কিছু লিটন? অবশ্যই না,
ভালো কিছু না,
অবশ্যই না। জীবনটাকে যদি রিব্যাক করার টাইম মেশিনে গিয়ে আবার পেছনে যাওয়ার সুযোগ থাকতো, নিঃসন্দেহে জীবনের সাথে এই ঘটনাগুলো ঘটানোর সুযোগ আপনি দিতেন না, দিতেন বরং নিজেকে তৈরি করার চেষ্টা করতেন, যাতে করে আপনার ইতিকে নিয়ে সবচেয়ে ভালো থাকেন। ব্যাক পকেটে হাত দিবেন আর 52 টাকা থাকবে, ইট শুডন্ট বি, পুরুষ হিসাবে এটি অনেক বেশি লজ্জা, 52,000 টাকা থাকুক, সেই পরিস্থিতি না তৈরি করবেন, তবেই না আপনার জানের টুকরা সেই ভালোবাসার ধন এটিকে আপনার কাছে নিয়ে আসবেন। বিষয়টা তো এরকমই, এবং আমরা স্বপ্ন দেখি পুরুষের মধ্যে, সেই কাল পুরুষের জন্ম নেই, সেই কাল পুরুষ ফুলে ফেপে এত বেশি বড় হয়ে উঠু যার মাথা উপরের আকাশটাকেও ছিন্ন ভিন্ন করে উপর দিকে চলে যায়, তারপরে সে ভালোবাসার মানুষটি তার কাছে এসে ধরা দেয়। সবাই অনেক ভালো থাকবেন, আমরা এবার ফিরে যাচ্ছি আপনার কাছ থেকে। লিটন অনেক ভালো থাকবেন, অনেক দোয়া রাখি আপনার জন্য। জি বলুন।
আমি আসার সময় যেন আসবো এখানে, তো আমার যে কাজ করি সেখানে অনেকে ভাই বলছিল তুমি যাই বা একটু বই লাউ, তো গুরু আমার যেখানে কাজ করি হাজারি বাগে জুয়েল ভাই, করিম ভাই, কনা, সেই দেখেন নাম হাসান, আর নাম তোমার কনা বলি, সবার জন্য দোয়া করবেন।
জুয়েল, করিম, কনা, আপনাদের জন্য অনেক দোয়া আমার, অনেক ভালোবাসার। একটা ছোট্ট দায়িত্ব দিই ভাই, সেটি হচ্ছে যে এমনি একে আর নতুন করে বলবার বা নতুন করে একে নিয়ে না অ্যানালাইসিস করবার কিছু নাই, এ তো একদম স্যান্ডউইচের মতো হয়ে গেছে এত অল্প বয়সে। জুয়েল, করিম, কনা আপনারা প্রচন্ড তাকে ভালোবাসেন আমি জানি, আপনারা একটু দেখে শুনে রাখবেন যাতে করে একেবারে এই অল্প বয়সে অনেক বড় বোঝা কাঁধের উপরে নিয়ে নিয়েছে সে যেন সামলে নিতে পারে। আপনাদের সকলের জন্য শুভকামনা। ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি সাবিনাকে নিয়ে, সাবিনাকে নিয়ে একটি ফলো আপ অনুষ্ঠান করবো। কথা দিয়েছিলাম 12টা থেকে মূল অনুষ্ঠানে ফিরে যাব, মনে হয় 5-10 মিনিট এদিক ওদিক হবে।
ওকে, গুরু একটু বিরতিতে যাচ্ছেন, বাট আমি কিছু কমেন্ট এবং এসএমএস পড়েই নিই। যেমন প্রিন্স হাসান লিখেছেন, মেঘলা আপু, কণিকা আপু কখন আসবেন? ওকে ভাইয়া একটু পরেই চলে আসবেন, এবং দোয়া করি যেন লিটন ভাই সারা জীবন সুখে থাকেন। এবং মোশারফ হোসেন লিখেছেন, বেস্ট উইশ ফর ইয়োর কামিং বেবি। ওকে, মোহাম্মদ রবিউল ইসলাম লিখেছেন, দোয়া করি তুই সুখে থাক। এবং কামাল উদ্দিন ফেসবুকে লিখেছেন, ভাই আপনাদের এই অনুষ্ঠান আমার খুব ভালো লাগলো, এবং আমাদের সমাজের সর্বপর্যায়ের বিচারকেরা যদি আপনাদের মতো এমন হতো, এবং যে কোনো সমস্যার মূলে কোনো গল্প বা ধাপ্পাবাজি কাজ করছে কিনা তা সঠিক বিশ্লেষণ করে বিচার করতে পারত, তাহলে অনেক সংসার ভেঙে যাওয়ার হাত থেকে বেঁচে যেত এবং আমাদের দেশটা অনেক এগিয়ে যেত। সব মিলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কামাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই আপনি সংযুক্ত থাকবেন আমাদের সাথে এবং কমেন্ট করবেন, আপনার যদি কোনো সমালোচনা থাকে সেটাও করবেন, সবকিছুই উন্মুক্ত আমাদের এই প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্মে সব বন্ধুদের জন্য। আর মোশারফ হোসেন লিখেছেন, গুরু অ্যান্ড মেঘলা আপু আমরা কেমন আছি এটা জানতে চেয়েছেন, এবং আমাদের জীবনে হয়তো একটি, উনি লিখেছেন যে আমাদের জীবনে হয়তো একটি দুটি ঘটনা ঘটে গেছে, বাট এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জীবনের অনেক কিছুই জানতে পারছি আর এইসব ঘটনার দ্বারা অনেক কিছুই শিখতে পারছি। থ্যাংকস গুরু অ্যান্ড মেঘলা আপু অ্যান্ড ঢাকা এফএম 90.4। ওকে মোশারফ হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন এবং অবশ্যই আপনার বন্ধুদেরকেও বলবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর বন্ধু, আপনি এসএমএস করুন আমাদেরকে, মোবাইলের মেসেজ অপশনে যান এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর যে কথাটি লিখতে চান অবশ্যই সেটা এখন প্রোগ্রাম রিলেভেন্ট কথা লিখলেই ভালো হয়, যেহেতু একটু পরে আমরা সাবিনা আপুকে নিয়ে আসবো স্টুডিওতে, তো তার কথা শুনছি। তো আপনি তার কথা প্রোগ্রাম রিলেভেন্ট কথা লিখবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, আপনি ওখানটিতে আমাদেরকে লাইক করবেন আমাদের এই পেজটিতে, এবং আমাদের যে পোস্ট আপলোড করা হচ্ছে সেই পোস্টটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন। সেক্ষেত্রে অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakaifm90.4, এবং আপনি আমাদের এই ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলে সেই কাঙ্ক্ষিত অফিসিয়াল পেজ ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। এবং এটি যে ফেক না, এটা যে রিয়েল সেটা আপনি বুঝবেন এইভাবে, এখানে লাইকিং এর পরিমাণটি হচ্ছে 1,48,000 প্লাস। তো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল ফ্যান পেজ। তো বন্ধু, লাইক করতেই থাকুন আমাদের এই পেজটিতে, সংযুক্ত থাকুন ঢাকা এফএম 90.4 এর সাথে 24/7। ওকে, আর একটু পরে সাবিনা আপুকে নিয়ে আসবো এবং তারপরে আমাদের মূল অতিথি বন্ধু কণিকা আপুকে নিয়ে আসবো আমাদের এই প্ল্যাটফর্মে স্টুডিওতে। আর আমি দেখতে পাচ্ছি যেটা বলছিলাম যে ফেসবুকে এবং আমাদের কমন এস এম এস পোর্টে যারা আজকে যে দুজন ব্যক্তি সর্বাধিক এস এম এস এবং কমেন্ট করবেন তাকে, তাদেরকে অনুষ্ঠানের শেষে আমরা গুরু হিতেশামের সাথে কথা বলানোর সুবর্ণ সুযোগ করিয়ে দেবো। এবং আমাদের 16260 কমন এস এম এস পোর্টে আমি দেখতে পাচ্ছি তৌহিদ বেশ এগিয়ে আছে এবং রবিউল ইসলামও এগিয়ে আছেন। তো রবিউল ইসলামের থেকে তৌহিদ একটু বেশি এগিয়ে আছেন। এবং ফেসবুকে প্রিন্স হাসান কমেন্ট করছেন অনবরত এবং আছেন মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ। তো আপনারা কমেন্ট করতেই থাকুন যত খুশি তত। আর একজন বন্ধু লিখেছেন যে জাহাঙ্গীর কবির যে ভালোবাসায় এত কষ্ট কেন, উনি ফেসবুকে জানতে চেয়েছেন। আসলে সবকিছু মনে হয় কষ্ট করেই অর্জন করতে হয়, কষ্ট করে ভালোবাসা অর্জন করতে হয়, কষ্ট করে আর্ন করতে হয়। আর কষ্টের টাকায় সবচেয়ে ভালো জিনিসটা তো সবাই চায়, তাই না? কিন্তু নতুন কোনো জিনিস কিনতে গেলে আমাদের ভিতরে অনেক কনফিউশন কাজ করে। যেমন আসল এবং ভালো বলে যে জিনিসটা আমরা কিনবো সেটা কি সত্যি ভালো, আদল মানে আসলেই কি সেটা আসল জিনিস, মানে রিয়েল জিনিস? কিন্তু সেরা খুঁজে বের করার সেরা উপায়টি কি, আপনি কি সেটা জানেন? আমার কাছে একটা উপায় আছে, সেটাই আপনাকে এখন বলবো বন্ধু। মানে সিম্পলি আপনি ভিজিট করবেন www.consumercomplaints.com.bd এই অ্যাড্রেসটিতে। এই অ্যাড্রেসটি মানে এখান থেকে যাবেন এবং পড়বেন ইউজার রিভিউ আর খুঁজে নিন সেরা পণ্য কিংবা সেবা। চাইলে আপনি আপনার চাহিদা শেয়ার করতে পারেন এবং বন্ধুরা আপনাকে দেবে কার্যকর পরামর্শ। এবং আপনার যাবতীয় যেসব খুঁটিনাটি সমস্যা আছে সবকিছুই আপনি চাইলে এখান থেকে শেয়ার করতে পারেন। আর ফেসবুকে কনজিউমার কমপ্লেন্টস এর একটা ফ্যান পেজ আছে। তো আমি অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, www.facebook.com/consumercomplaints.bd। ওকে, এটাই হচ্ছে কনজিউমার কমপ্লেন্টস এর ফ্যান পেজ। ওকে, আর বন্ধু আবারও বলছি যে 16260 এবং ফেসবুকে আমাদেরকে অনবরত এস এম এস করুন এবং কমেন্ট করতেই থাকুন। এবং সর্বাধিক যে দুজন বন্ধু আমাদেরকে এস এম এস করবেন, কমেন্ট করবেন, তাদেরকে আমরা অবশ্যই অবশ্যই গুরু হিতেশমের সাথে আজকে কথা বলানোর সুযোগ করিয়ে দিব। এবং আরও একবার জানিয়ে দিচ্ছি যে একটু পরেই সাবিনা আপুর স্টুডিওতে আসবেন এবং আপনাদের সাথে কথা বলবেন। ওনার ফলো আপ প্রোগ্রাম হবে একটু পরে এবং সাবিনা আপুর পরপরই আজকে আমাদের মূল অতিথি বন্ধু কণিকা আপুর সাথে কথা বলবো এবং ওনার জীবনের কথা শুনবো। ওয়েট করছি সেই জন্য আপনাদের মতো বন্ধু আমিও। তো আমিও চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, একটি গান শুনবো, পিওর লাভ বাই আরাশ ফিচারিং হেলেনা। সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পরে।
This track was downloaded from FusionBD.com.
Because it is pure love, exactly. Pure love আসলে পাওয়া অনেক অনেক টাফ একটা ব্যাপার এবং অনেক ভাগ্যের একটা ব্যাপার পিওর লাভ পাওয়া। সত্যি যেটা এই পিওর লাভ যারা পান, যারা এখন উপলব্ধি করতে পারছেন যে রিয়েলি আমি পেয়ে গেছি সেই পিওর লাভ, তো রিয়েলি তারা অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী। এবং আমি চাই আমাদের এই প্ল্যাটফর্ম থেকে চাই এবং আমাদের সমস্ত টিম মেম্বার গুরু হিতেশাম সবাই অবশ্যই মন থেকে চান যে আমাদের প্রত্যেকটা বন্ধু যাতে এরকম পিওর লাভ পান, সব সময় ভালো থাকেন এবং খুশি থাকেন। ওকে বন্ধু, আপনি শুনছেন ঢাকা ফোন 90.4 এবং চলছে প্রাণ অব ভালোবাসার বাংলাদেশ। মেঘলা আছি আপনার সাথে এই মুহূর্তটাতে কথা বলছি এবং সময়টা এখন ঠিক রাত 12:04। আজকে আর একটা নতুন দিনের সূচনা হলো, আজকে হচ্ছে শুক্রবার 20 সেপ্টেম্বর 2013। আজকে যেসব বন্ধুদের বার্থডে তাদেরকে বার্থডে উইশ করতে চাই বাই দিস, অনেক অনেক হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বন্ধু, যাদের আজকে বার্থডে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই প্রোগ্রামের তরফ থেকে, পক্ষ থেকে। আর সব বন্ধুরাই আছেন আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন এবং বলছি অনেকে এসএমএস করছেন এবং কমেন্ট করছেন, তো বন্ধু আপনাকে আরো একবার জানিয়ে দিব যে আপনি কিভাবে আমাকে কমেন্ট করবেন এবং এসএমএস করবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন। তারপর আমাদের প্রোগ্রাম রিলেভেন্ট যে সমস্ত কথা আপনার মাথায় আসবে, যা জানতে ইচ্ছে করবে, সবকিছু লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আমি জানি যে অনেক বন্ধু চান আমাদের এই প্ল্যাটফর্মটিতে আসতে, শেয়ার করতে চান তাদের জীবনের নানা কথা, এবং অনেক বন্ধুই এসএমএস করছেন এবং কমেন্ট করছেন যে আমি এই প্রোগ্রামে আসতে চাই, কিভাবে আসব। তাদের জন্য স্পেশালি বলছি যে বন্ধু আপনি যে দ্রুত প্রসেসে আসতে পারেন আমাদের এই প্রোগ্রামটিতে, প্রথম প্রসেসটি হচ্ছে আপনি এসএমএস করতে পারেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন। তারপর সিম্পলি পাঠিয়ে দেবেন সে একটি নাম্বার 16260 এবং আপনি অফিসে এসে আমাদের ঢাকা এফএম এর অফিসে এসে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। এবং সেক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15 ফ্লোর, গুলশান 1, নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফএম এর অফিস। আপনি আমাদের অফিসে এসে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন আমাদের প্রোগ্রাম প্রডিউসার ইন্তজার ভাইয়ের সাথে এবং আমাদের প্রাণ আর ভালোবাসার বাংলাদেশের টিম মেম্বারদের সাথে। খুবই ইজি একটা লোকেশন। আর আপনি তো আমাদের ফেসবুকে কানেক্টেড আছেনই, তারপরে যারা এইমাত্র যুক্ত হলেন তাদের জন্য অ্যাড্রেসটি বলছি, www.facebook.com/dhakafm90.4 এটি হচ্ছে আমাদের ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজ। আর বন্ধু জানেন যে একটু পরেই কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সাবিনা আপুকে নিয়ে আসবো আমাদের স্টুডিওতে, তার সাথে কথা বলবো। উনি আমাদের 5 সেপ্টেম্বর আমাদের প্রোগ্রামে এসেছিলেন এবং যেভাবে উনি সাড়া পেয়েছেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুদের কাছ থেকে, সেই ফলো আপটি আমরা আজকে করব আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। তো সবাই জানি যে অপেক্ষা করছেন সাবিনা আপুর জন্য এবং অনেকেই কমেন্ট করছেন ফেসবুকে, লিখছেন যে সাবিনা আপু কখন আসবেন, কখন তার কথা শুনবো। তো বন্ধু একটু অপেক্ষা করুন, অবশ্যই সাবিনা আপুর সাথে কথা বলবেন এবং কথা হবে, তার কথাই আজকে আমরা শুনবো। এবং তার পরপরই আজকে আমাদের যে বিশেষ অতিথি বন্ধু কণিকা আপু, তার কাছে আমরা চলে যাব। তো এই মুহূর্তে আমি চলে যেতে চাচ্ছি গুরু রিতুস্বামীর কাছে এবং তার মাধ্যমে আজকের অতিথি সাবিনা আপুর কাছে।
বন্ধুরা, সাবিনার কথা তো মনে আছে, আমরা গত অনুষ্ঠানের আগের অনুষ্ঠানে সাবিনাকে নিয়ে এসেছিলাম। যখন তাকে নিয়ে আসি আমরা, তখন একেবারেই বলবো যে অন্ধকার একটি পরিস্থিতির ভেতর দিয়ে সাবিনার জীবন কাটছিল। কারণ তার বাবা একদম যে মুহূর্তে পরিবারের হালটাকে শক্ত করে ধরে রাখার কথা, সেই মুহূর্তে হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যান, চলে যান সেই না ফেরার দেশে। এবং সাবিনার বাবা একটি কথা প্রায়শই বলতেন, সাবিনার বাবা কিন্তু ছিলেন একটু অন্য ধরনের মানুষ। তিনি নিজের প্রয়োজন, নিজের পরিবারের প্রয়োজন এগুলোর চাইতে বেশি বুঝতেন। তার আশেপাশে ছড়িয়ে থাকা সেই মানুষগুলোর প্রয়োজন কিভাবে নিবারণ করা যায়, তাদের সুখ দুঃখের সাথে কিভাবে বেশি থাকা যায়, সেই জিনিসগুলোকে খুব বেশি করে বুঝতেন তিনি। এবং খুব ছোট্ট বয়স থেকে, যতদূর আমার মনে পড়ে, সাবিনার কাছ থেকে আমি শুনেছিলাম, ক্লাস 9 পুরো অবস্থায় তার বাবা দায়িত্ব তুলে নিয়েছিলেন তার বোনের, এবং সেই বোন এবং তার বাচ্চাকে মানুষ করবার জন্য সে তার জীবনের যে সংগ্রাম শুরু হয়েছিল, সেই সংগ্রাম হঠাৎ করে একদিন থেমে যায়। নৌকাবাইজ প্রতিযোগিতা প্রচন্ড শখ ছিল তার, এবং সেই নৌকাবাইজ প্রতিযোগিতায় তার সাধের নৌকাটা যখন টালমাটাল অবস্থা, সেই নৌকা তো ঠিকভাবে বাঁচাতে তিনি পারেননি, কিন্তু সবচাইতে বড় যেটি মূল্যবান ধন, নিজের জীবনটাকে হারিয়ে দেন। এবং এই জীবনটা শেষ হয়ে যাওয়ার পর সাবিনারা অকুল পাথারে এসে পড়ে। তারা কোনোভাবেই কোনো জায়গা থেকে সাহায্য সহযোগিতা সে অর্থে পায়নি, যদিও তার বাবার দৃঢ় বিশ্বাস ছিল। বারংবার সাবিনা এবং সাবিনার মারা বলতেন যে তুমি যদি তোমার পরিবারের দিকে সেইভাবে দৃষ্টিপাত পরিপূর্ণভাবে না করো, তুমি যদি তোমার ভাই বোন বা বাকি যারা আছে তাদেরকে নিয়ে বেশি মাত্রায় ব্যস্ত থাকো, তুমি না থাকলে এদেরকে দেখবে কি? প্রত্যুত্তরে তিনি প্রতিদিনই বলতেন একই কথা, সেটি হচ্ছে যে দেখে নিও আমি যেভাবে ভালোবাসি মানুষকে, আমি যে দীক্ষা নিয়ে পৃথিবীতে চলছি, মানুষের পাশে এসে দাঁড়াচ্ছি, সুখে দুঃখে সমস্ত কিছুতে মানুষের পাশে থাকার চেষ্টা করছি, তোমরা দেখে নিও উপরে যিনি আছেন তিনি সবচাইতে সঠিক বিচারক, তিনি 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 তার ক্ষমতা অসীম। কোনো না কোনো ভাবে আমার এই সন্তানদেরকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখবেন, তিনি অবশ্যই সাহায্য করবেন। এবং সেই বিশ্বাসটা দিনকে দিন কেমন যেন একটু এলোমেলো হয়ে আসছিল, কেমন যেন একটু ঠুনকো হয়ে পড়েছিল সাবিনা এবং সাবিনার পরিবারের জন্য। যখন সাবিনা খুব ছোটবেলা থেকে নিজের পড়ার খরচ, নিজের খরচ, নিজের সমস্ত কিছু নিজের মতকের উপার্জন করার চেষ্টা করছে, কখনো টিউশনে দিয়ে, কখনো কাপড় সেলাই করে, এইভাবে যখন খরচগুলো চালিয়ে নেয়া, এমন অবস্থায় ফাইনালি ল কমপ্লিট করে ওকালতি শুরু করা, এবং এই অবস্থাতে স্বপ্ন যখন খুব কাছাকাছি, এমন অবস্থাতে হঠাৎ করে একদিন অজ্ঞান হয়ে পড়ে গেলেন বাথরুমে। পরবর্তীতে ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা গেল যে টিউমারের মতো খুব খুব সেন্সিটিভ একটি অসুখ তার মাথার মধ্যে জায়গা করে নিয়েছে। ডাক্তারদের বক্তব্য মতে এবং রিপোর্ট যেগুলো দেখিয়েছেন, উনি সব পরিস্থিতির মোতাবেক আমরা তার কাছ থেকে জানতে পেরেছি যে ডাক্তারের বক্তব্য অনুযায়ী এটা একদমই অ্যাডভান্স স্টেজে চলে এসেছে, খুব শীঘ্রই অপারেশন করা জরুরি। এবং এই অপারেশনটা খুব ভালো হয়, ইন্ডিয়ার একটি স্পেসিফিক হসপিটালের কথা উনি বলেছেন, সেখানে গিয়ে আমি চিকিৎসাটা করাতে পারলে, এই অপারেশনটা করাতে পারলে হয়তো বেঁচে যাব, এবং যার জন্য খরচ প্রয়োজন এবং সেই খরচ জুগিয়ে তোলার মতো অবস্থা এই পরিবারের নেই, সাবিনার নেই, সাবিনার মায়ের নেই। এবং সবচেয়ে দুঃখের যেটি বিষয়, যাদের পাশে সবসময় দাঁড়িয়েছিলেন সাবিনার বাবা, সেই আত্মীয় স্বজন, সেই কাছের মানুষজন, তারা কিন্তু কোনোভাবে 50 টাকা দিয়েও তাদেরকে সাহায্য করেনি। এইরকম অবস্থাতে আমরা যখন ভালোবাসার বাংলাদেশ থেকে সাবিনাকে নিয়ে উপস্থাপন করলাম, আমরা বললাম যে একটি নতুন যুদ্ধে আবার জয় হতে চায়, আপনারা বারবার আমাদেরকে সমর্থন জানিয়েছেন সবকিছুতেই, আজকে আরেকটি বার সবাই মিলে আমাদের পাশে এসে দাঁড়ান, দেখা যাক আপনাদের ভালোবাসা নতুন করে অর্থের পরিবর্তন নিয়ে আসতে পারে কিনা এই মানুষটির জীবনে, যে জন্মের পর থেকে শুধুই কষ্ট করেছে, শুধুই পরিশ্রম করেছে, সে ফাইনালি তার গন্তব্যে যাওয়ার আগেই এইভাবে ট্রেন থেকে লাইন থেকে ট্রেনটি বিচ্ছুত হয়ে যাবে, সে তো কোনোভাবেই হতে পারে না। সবার কাছে এই উদাত্ত আহ্বান জানিয়েছিলাম আমরা, এবং সেই আহ্বানে সাড়া দিয়েছেন আপনারা আপনাদের মতো করে। আপনাদের ভালোবাসা দারুণভাবে আমাদেরকে অভিভূত করেছে, বরাবরের মতো যখন যেভাবে যাই বলেছি ঠিক সেইভাবে আপনারা সমর্থন জুগিয়ে গেছেন। সাবিনাকে আজকে আমরা নিয়ে এসেছি, সে মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছে, সে ভালোবাসা কেমন ছিল, সে ভালোবাসার স্পর্শ কেমন ছিল, সে ভালোবাসা একটা মানুষের জীবনটাকে কতখানি মহিমান্বিত করে দেয়, সে ভালোবাসায় যদি সত্যি আমরা বারবার বলি ভালোবাসা অবগাহন করার কথা, আমরা বারবার বলি ভালোবাসায় শিখতে হওয়ার কথা, আসলেই ভালোবাসা শিখতে হলে কেমন লাগে, আসলে ভালোবাসা যখন বরসা হয়ে পুরো শরীরটাকে ভিজিয়ে দেয়, সে ভালোবাসার মাহাত্ম্য কত বেশি মারাত্মক হতে পারে, সেই ভালোবাসা অবগাহন করে এসেছে বন্ধু আমাদের সাবিনা। তার কাছ থেকেই আমরা শুনবো আপনারা কিভাবে ভালোবেসেছেন তাকে গত 14-15 দিন তার এই জীবনের কথা এখানে উচ্চারিত হওয়ার পর থেকে। তবে হ্যাঁ, আমাদের কিছু লিমিটেশন ছিল, কারণ আমরা যে বিকাশ নাম্বারটা দিয়েছিলাম সেটি কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট ছিল না, জেনারেল অ্যাকাউন্ট, যে কারণে আপনারা চাইলেও প্রচুর টাকা দিতে পারেননি, কোনো টাকা রেসপন্স করেনি। সেইভাবে আমরা যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলাম সেখানেও আপনাদের রেসপন্স করতে প্রবলেম হয়েছে, এটা আমাদের আমাদের সীমাবদ্ধতা বলবো আমরা। আমরা যদি হয়তো একটা মার্চেন্ট অ্যাকাউন্ট তার মাধ্যমে দিতে পারতাম তাহলে হয়তো এই সমস্যাগুলো হতো না, টাকার পরিমাণটা আরো অনেক অনেক বেশি হতে পারত। কিন্তু সবকিছুকে ছাপিয়ে যে ভালোবাসা এসেছে আপনাদের কাছ থেকে একদম পানির স্রোতের মতো, আমাদের কলিজাটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, আমাদের সাহসটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে লাভ যেটা হয়েছে, আমার বন্ধু সাবিনার জীবনে বেঁচে থাকার আবার গতিটা যেন দারুণভাবে, আরো দারুণভাবে যেন গতিটা ফিরে এসেছে, আবার যেন নতুন করে বেঁচে থাকার এই যে উইল পাওয়ার সেটি যেন চমৎকার ভাবে ফিরে এসেছে, সব আপনাদের কারণে। শুনি সাবিনার কাছ থেকে। সাবিনা, আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে।
সর্বপ্রথম গুরু আপনাকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং মেঘলাপুরকেও সালাম জানাচ্ছি। যে গুরু যদি আমাকে, মানে আমি যদি গুরুর সন্ধান না পেতাম, গুরুর সহযোগিতা না পেতাম, তাহলে আজকে আমি সাবিনা অন্ধকারে ছিলাম, অন্ধকারে একদিন ঝরে যেতাম। তো আজকে গুরুর জন্যে আজকে আমি আলোর মুখ দেখতে পাচ্ছি, সূর্যের মুখ দেখতে পাচ্ছি, যে সূর্য আসলে কতটা চাকচিক্যময়। আহ তো গুরু আমার নতুন জীবন যদি আমি পাই তাহলে আমি বলবো যে আল্লাহ পাককে অবশ্যই মানুষকে সবকিছুর মূলে আল্লাহর হাত আছে, কিন্তু আমি মনে করবো যে মানুষ রূপী যে দেবতা যেটা বলে যে দেবতা তাকে আমি বলবো যে সে দেবতা আমার সম্মুখে বসে আছে, তিনি হচ্ছেন আমার গুরু। শুধু আমার গুরু না, আমাদের 12 কোটি বাঙালি যারা আছেন বা সারা বিশ্বের যত ভক্ত শ্রোতা আছেন, FM ঢাকা FM 90.4 এর যত ভক্ত শ্রোতা আছেন, প্রত্যেকেরই ভালোবাসার মানুষ আমাদের এই গুরু। তো গুরু আপনি যদি আমাকে যদি ইনা করতেন, এই সুযোগটুকু যদি না দিতেন, তাহলে আমি কখনোই কোনোদিনই আমি আলোক কি সূর্য কি এগুলো আমি কখনোই দেখতে পারতাম না, আমি অন্ধকারেই ঝরে যেতাম।
সকল প্রশংসা সেই সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন, এবং বলে রাখা ভালো, গুরু বলতে হয়তো তিনি বারবার আমাকে বিন করার চেষ্টা করছেন, কিন্তু আমি জানিয়ে রাখি বন্ধু একদম বিনয়ের সাথে এই কথাটা বলছেন ওনারা, এই কারণেই উনি বলছেন বারবার, কারণ যে সহযোগিতা গেছে, যেভাবে আপনারা রেসপন্স করেছেন, যেভাবে ভালোবাসা জানিয়েছেন, সেটি আমরা সাবিনার কাছ থেকে শুনবো যে কি কি ঘটনা ঘটেছে এই গত 15 দিনে, কি কি অভিজ্ঞতা তার জীবনের সাথে হয়েছে সেগুলো তো শুনবো, তাহলেই বুঝতে পারবেন যে প্রশংসা বা এই ভালোবাসার হকদার পুরোটাই আপনারা। আমারটা হয়তো সিম্বলিক অর্থে আমার প্রসঙ্গটা আসছে, কিন্তু এই গুরু শব্দটির ভিতরে, এই সিম্বলিক এই সাইনটির ভিতরে মিশে আছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনারা। এটি গুরু বলে এতে শ্যাম বলে যতবারই উনি কথা বলবেন, এটা পক্ষান্তরে এটি দাঁড়াবে যে ভালোবাসা বাংলাদেশের লিসেনার যারা আমাদের এই অনুষ্ঠানটির সাথে থাকেন তারাই প্রকৃতভাবে এই প্রশংসার দাবি রাখে। এবং আরেকটি বিষয় আমি সাবিনার কাছে স্পেসিফিক শুনবো, শোনার আগে আরেকটি বিষয় আমার খুব ভালো লাগছে এটি ভেবে যে জীবন যদি শেষ হয়ে যায় মেঘলারে, যদি কোনো না কোনোভাবে জীবন শেষ হয়ে যায়, একটা মানুষের তো একটা মানুষের জন্য ভালো লাগার উপলক্ষ হতেই সারাটা জীবন পার হয়ে যায়। সেখানে সাবিনা যদি এইভাবে অ্যাকনোলেজ করতে পারে মন থেকে যে আপনারা যারা আমাদের সাথে ছিলেন তারা আমার জীবনটাকে অন্য একটি দিশা দিয়েছে, সেটি যে একটা কত বড় পাওয়া, কত বড় পাওয়া এই জীবদ্দশায় তা বলার অপেক্ষা রাখে না। সাবিনা আপনার কাছ থেকে আমরা সেই অভিজ্ঞতাগুলো একটু শুনবো।
না, আমি এরই মধ্যে অনুধাবন করতে পেরেছি যে আসলে আমার গুরুকে মানুষ কতটা ভালোবাসে, এর পরে আসবে আমার ভালোবাসা, কিন্তু আমার গুরুকে যে মানুষ কতটা ভালোবাসে, অন্ধ ভালোবাসা যেটা বলে, পাগলের মতো ভালোবাসে, উন্মাদ হয়ে যায় আমার, মানে কি বলবো, গুরুর নাম শোনা মাত্রই সবাই এতটাই ব্যাকুল হয় যে তার মুখের যে ভাষা, মুখের যে ভাষা, মনের যে আশা, সব কিছু ভুলে যে গুরুকে ভালোবাসে, অন্ধ ভালোবাসা। আর গুরুকে ভালোবাসে বিধাই তা আমার প্রতি সহানুভূতি সিম্পথি বা ভালোবাসা যেটা সেগুলো প্রদর্শন করেছে, এগুলো আমার না আসলে, এগুলো আমার গুরুকে ভালোবাসে, আমার গুরুকে ভালোবাসে দিদি, তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে ভালোবাসে, গুরুকে যতটুকু ভালোবাসে তার একটা ফোঁটা হয়তো, কিন্তু আমি বলবো যে এই সমস্ত ভালোবাসা আমার গুরুর, এইখানে আমার কোনো অবদান নেই, এখানে আমার কোনো কিছু নেই, আপনারা সবাই গুরুকে ভালোবাসেন, সেই ভালোবাসার বিনিময়ে আমি আজকে এই পজিশনে আসতে পেরেছি। আমি কি বলবো আসলে গুরু যদি বলেন যে আমার পা ধুয়ে যাবি না, তুই পানি খাও, আমি সেটা খেতে প্রস্তুত আছি। কারণ গুরুর কাছ থেকে যে স্নেহ, যে ভালোবাসা, যে মমতা যেটা পেয়েছি আমি, সত্যি গুরু আমি আসলে, আপনি কি আসলে মানুষ না দেবতা, আমি এটা আসলে পর্যবেক্ষণ করতে, মানে আমি ডিভাইড যে জিনিসটা এটা ডিফারেন্ট ই খুঁজে পাচ্ছি না।
আমি এটি সত্য যে সত্যি ভালোবাসা মমতার কথা যদি বলা হয়, সত্যি আমি তোমার প্রশ্নে সমভাবে মমত্ব বোধ পোষণ করছি। যখন তুমি এলোমেলো হয়ে গেছিল, যখন তোমার শরীর তোমার সাথে সাথ দিচ্ছিল না, বিশ্বাস করো আমার সবচেয়ে কাছের মানুষটা যখন পৃথিবী থেকে চলে যায় তার মুখে পানি দেওয়ার সময় যে অনুভূতি আমার ভিতরে কাজ করেছিল, একদম বাড়িয়ে বলছি না সাবিনা, বন্ধু আমার তোমার যখন ওই পরিস্থিতি তৈরি হয়েছিল, শরীর যখন তোমার সাথে সাথ দিচ্ছিল না, তুমি বলছিলে যে আল্লাহ হে রাসূল তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচাও, আমি মনে হয় কেমন শরীর কেমন হয়ে গেছে, আমাকে একটু পানি দেন, আমার মুখে পানি দেন, একই পরিস্থিতি একই অনুভূতি আমার ভিতরে তখন কাজ করছিল। তাই আমি বিশ্বাস করি যদি মমত্ববোধের কথা বলো, যদি ভালোবাসার কথা বলো, যদি টানের কথা বলো, তাহলে সত্যি এ ধরনের টান ভালোবাসা মমত্ববোধ অবশ্যই পোষণ করি সে মানুষগুলোর প্রতি, যে মানুষগুলো প্রচন্ড নির্ভরতা নিয়ে আমার পাশে এসে বসে হট সিটে। আর আজকে কিছুটা হলেও হালকা লাগছে সাবিনা, যখন মা ফোন করেছিলেন এবং বললেন যে বাবারে আমার শরীরের দুইটা কিডনি বিক্রি করে দিয়ে হলেও আমার মেয়েটারে বাঁচানোর চেষ্টা করো, তখন অনেক বেশি অসহায় আর ছোট, অনেক বেশি নস্যি মনে হচ্ছিল। বারবার বন্ধুদের কাছে আমি হাত পাচ্ছিলাম, আমি ভিক্ষা করে আপনাদের কাছে আমি ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াতে চাই, অ্যাট লিস্ট এই লজ্জার হাত থেকে যদি বাঁচতে পারি। ফাইনালি বন্ধুরা সাপোর্ট দিয়েছে।
আর তাই বলছি গুরু, আমার মা খুব খুব আফসোস করেন যে আল্লাহ এরকম একটা ছেলে যদি আমার গর্ভে তুমি ডাউন করতে, এরকম একটা ছেলে যদি আমি গর্বে ধারণ করতে পারতাম তাহলে সত্যি আমি নিজেকে খুব গর্বিত মনে করতাম। আর তাই আজকে আমি অনিয়ারে সবার কাছে মানে অনিয়ারে বলতে যাচ্ছি যে গুরু যদি আমাকে বলেন, আদেশ করেন যে আমার পা ধুয়ে, পা ধোয়া যে পানিটা তুমি সেটা খাবা, আমি ওপেন সবার সামনে আমি সেই পানিটা খেতে বাধ্য, আমি পারবো সেটা, সেই সৎ সাহস সাবিনা রাখছে। তো গুরু আপনি আপনি যে আমাকে এত ভালোবাসেন এই বিষয় নিয়ে অনেকে আমাকে কমেন্টস করেছে যে গুরু তোমাকে এত ভালোবাসে কেন। তা আমি মনে করবো যে আসলে ভালোবাসা কেউ কাউকে দেয় না, এটা অর্জন করে নিতে হয়। তো আমি সবার কাছে একটাই কথাই বলবো যে সবাই যেন আমার গুরুর জন্য দোয়া করে, আল্লাহ যেন তার হাত দান করেন, তাকে দীর্ঘায়ু করেন, তাকে মুশকিল থেকে আসন করেন, তার সম্মানটা যেন রক্ষা করেন এবং তার তাকে যেন খুব সম্মানিত করেন।
বিশ্বাস করো যখন তোমাকে, যখন আমরা একটু পরিবেশের পরিবর্তন আনার চেষ্টা করছিলাম এগুলা সেদিন, হঠাৎ করে তার শরীরটা একটু অন্যরকম হয়ে গেল। ফাইনালি আমরা প্রথম মনে হয় আমাদের মানে আমাদের এই ভালোবাসার বাংলাদেশ বা এই অনুষ্ঠানের ইতিহাসে গত 5-6 বছরের ট্র্যাক রেকর্ড যদি চিন্তা করি, স্টুডিও থেকে বার হয়ে গিয়ে 15-তলার ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনুষ্ঠান করছিলাম, মানে কি আসলে জীবনকে চোখ মেলে দেখছিলাম। কারণ ঢাকার রাত্রির ঢাকা এত বেশি নেশাময়, এ সৌন্দর্য এত বেশি মাদকতা সৃষ্টি করে যে একটা মানুষকে পাগল হতে হয়। এভাবে বহুদিন ঢাকাকে দেখা হয় না। আমি সাবিনাকে সাথে নিয়ে যখন ঢাকা দেখছিলাম, স্পেশালি এখান থেকে হাতির ঝিলের লোকেশনটা অনেক কাছ থেকে অনেক স্পষ্টতই দেখা যায় এবং পুরো ঢাকা ঘুমিয়ে আছে, এরকম একটা লুক যখন চোখের সামনে ফুটে উঠলো তখন মনে হলো যে এই তো জীবন, এটার নামই তো লাইফ, এটার জন্য তো আমি কবে কবে থেকে বুলুক্ষের মতো তাকিয়ে আছি। জীবন কারে বলে, জীবনের দেখা কেন পায় না, বাঁচা তো হয়ে গেল প্রায় 38-40টা বসন্ত, এখন তো জীবনের দেখা পেলাম না। সেদিন মনে হচ্ছিল যে এটাই নামই মনে হয় জীবন, এই জীবনটার জন্যই মনে হয় আমরা লালায়িত হই। এবং তোমাকে সাথে নিয়ে কিন্তু সেই জীবনটা আমি দেখছিলাম, এটি একটি দারুণ অভিজ্ঞতা আমার জীবনে বলা যেতে পারে। এবং আমি একটু সাবিনার কাছ থেকে শুনতে চাই যে গত 14-15 দিনে কি কি ধরনের অভিজ্ঞতা, কোন কোন অভিজ্ঞতাগুলো খুব বেশি ছুঁয়ে গেছে, কি ধরনের ভালোবাসা বন্ধুদের কাছ থেকে আপনি রিসিভ করছিলেন, সেই ব্যাপারগুলো একটু ছোট করে সাবিনার কাছ থেকে শুনতে চাই।
অনেকে ভাই বয়স, বোনের বয়স, মানে এই ধরনের এজের ওরা আমাকে ফোন করে অনেক হেল্প করেছেন, অনেক ইন্সপায়ার করেছেন সবাই, এবং আমি যেন কখনো টেনশন ফিল না করি এর জন্য কন্টিনিউ আমাকে ফোন দিয়ে ওরা আমাকে যে একটা ভালো যে একটা মুহূর্ত সেটা ওরা আমাকে দিতে চেষ্টা করেছেন। যেমন এর মধ্যে একটা ছেলে আছে যে ওর নাম সোহেল, বাট আমি ওকে থাপ্পড় আলি বলি, যে মানে ওকে থাপ্পড় মারতে চেয়েছি যে তুই আমাকে বারবার বারবার ডিস্টার্ব করিস কেন, বলতেছে আপু তোমাকে আপু মানে তোমার সাথে কথা না বলে আমার ভালো লাগে না। এরপর আরেকটা ছেলে আছে যে অভিমান, ছেলেটার নাম হচ্ছে আদিত্য, ও মানে কন্টিনিউ যে গুরুর যে এত ভক্ত, ওরা এত ভক্ত আপনার, আমি আশ্চর্য হয়ে যাই এবং মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে কোন ভাষায় আসলে
দেখা। যদি কোনোদিন সময় হয় ভাই চলে আসিস একটু বুক মেলায় নিতে।
ফুলকলি একটা, বাট ওর নাম হচ্ছে কলি, ফুলকলি। আর আরেকটা মেয়ে আছে যে ওই মেয়েটা আসলে এই আপনাকে ভালোবেসে, আপনাকে ভালোবেসে সে
হ্যাঁ বলেন, আমার সামনে লুকোচুরি কিছু নাই সবই বলেন।
সেই মেয়েটা নিজের কি বলবো নিজের দেহটা পর্যন্ত করতে সে বিধান নিতে হয়নি,
মানে কি
সে আপনাকে ভালোবেসে।
ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ রাখ,
দেহ বিক্রি করে ও আমাকে টাকা দিয়েছে।
এটা কি ফার্স্ট টাইম? আপনি কি বলছেন বুঝছেন কি? আপনি মাইক্রোফোনে কথা বলেন।
সেই মেয়েটা আপনাকে ভালোবেসে, আপনার প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে সে আমার পাশে এসে দাঁড়িয়েছে যে আমি তো গুরুকে ভালোবাসি, আমি তো ভালোবাসা বাংলাদেশকে ভালোবাসি, আমি তো ঢাকা এফএম 90.4 কে ভালোবাসি। অর্থাৎ তার ওখানে আমার, আমি যেহেতু মেম্বার একজন, তো আমার এখানে কিছু কিছু করতে হবে, আমার কিছু একটা করতে হবে। তো ওকে আমি জিজ্ঞেস করলাম কিভাবে কি, ফার্স্ট আমাকে বলতে চাইনি, যে আমাকে বললো যে আপু আমি কিছু টাকা পাঠিয়েছি, তুমি টাকাটা গ্রহণ করো। তো এই তুমি তো টাকাটা নিবা? তো বললাম নিব না, কি হয়েছে বলো। তো বলতে চাচ্ছিল না, তখন আমি একটু মানে খুঁটিয়ে খুঁটিয়ে তো ওকে বেশ ই করে একটু গল্প জমিয়ে তো ওকে মানে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি ওর কাছ থেকে কথাটা বের করবো, কারণ আমার একটু ডাউট হচ্ছিল যে ডাউটফুলি ম্যাটারটা, তো আমি এটা ক্লিয়ার করব। কি বলতে চাচ্ছে আমাকে? তখন আমি বললাম যে আচ্ছা বলো কি হয়েছে, কি আমাকে বলো। বলতেছে যে তুমি তো আর আমার সাথে কথা বলবা না, এটা যদি শোনো তুমি আর কখনোই আমার সাথে কথা বলবা না, এবং আমার টাকাটাও তুমি নিবে না। বললাম যে না আমি নিব, তুমি তো আমার ছোট বোন, তুমি যখন আমার ছোট বোন, আমাকে যখন তুমি এজ এ বড় আপুর মতো ভালোবাসো তা বলো। তখন ও বললো যে আপু আমি আমার দেহ বিক্রি করে আমি তোমাকে 2000 টাকা দিয়েছি। তো কোথায় কিভাবে কি বললো যে ওটা তো আসলে আমার অত কিছু হয়নি। তো আমাকে বললো যে পার ডে অনলি 100
দেখতে এসেছিলাম ভাবে এমন জীবন আর কি হবে। তবে মানুষের ধরন যদি এইরকম হয়, কন্ট্রিবিউট করবার নেশা যদি এইভাবেই পেয়ে বসে, পরিস্থিতি যদি এরকম এরকম ভাবে চলতে থাকে, তাহলে মানুষ দেখার আকাঙ্ক্ষা হারিয়ে যাবে। যে কথা এখন এই মুহূর্তে শুনলাম, তাকে কোন ফুলে পূজা দিব নাকি কোন ঘৃণা ভরে, তার জন্য কোনো শব্দ আওড়াবো? রাব্বুল আলামিন, ভালো কোনো কাজ করতে গিয়ে যদি কোনো খারাপ কাজের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়, আমি একদম আমার খাস নিয়তে আমার ভেতর থেকে প্রার্থনা করছি, সে পাপের হকদার তুমি আমাকে বানায়। আমি নিজেকে অবশ্যই বিনয়ের জায়গা থেকে খুব বড় জায়গাতে দেখতে চেষ্টা করছি না, কসম খোদার, পেট চালানোর নিমিত্তে এই অনুষ্ঠান আমি করি না, কসম খোদার। এর আগে একটা অনুষ্ঠান করতাম, দীর্ঘ 5 বছর সে অনুষ্ঠানের সাথে জড়িত ছিলাম আমি। আমি চেয়েছিলাম যে শুধুমাত্র ভালোবাসা প্রেম না, একটু বিগার প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি করতে। পরবর্তীতে তারা যেহেতু একটা স্ট্রাকচারের ভেতর দিয়ে যায়, সেটি নতুন করে করা সম্ভবপর হয়ে ওঠেনি, বিধায় ঢাকা এফএম এর সাথে আমার সম্পৃক্ত হওয়া এবং যেখান থেকে এই চেষ্টাগুলো করা, যার যে ধরনের কনসার্ন আছে যতটুকু পারি সেগুলো যেন আমরা সবাই মিলে রিসলভ করতে পারি, কিন্তু কোনোভাবে এটি কাম্য না। স্বপ্নেও আমি চিন্তা করি না, স্বপ্নেও ভাবি না যে একটি ভালো কাজের জন্য এই রকমের মূল্য কাউকে দিতে হোক। এ ধরনের পরিস্থিতির সামনে কেউ দাঁড়ায়, কল্পনার মধ্যেও আসে না, কল্পনার ভেতরেও আসে না। এগুলো হওয়া তো অনেক দূরের কথা, যাকে আমি বন্ধু বলে মানি। আপনারা যারা আমাকে ভালোবাসেন ইন রিটার্ন, পাগলের মতো আপনাদেরকে আমি ততখানি ভালোবাসি। বারবার সাবিনা যে কথাটি বলছিল যে গুরু বললে তার পা ধোয়া পানি খাবো, আমিও বলছি ঠিক সেই রকম মমত্ববোধ আপনাদের প্রশ্নেও আমার থাকে। আপনারাও যদি পা ধোন সে পানিও আমি খাবো, কারণ মানুষ হিসেবে আমি কোনোভাবেই সুপ্রিম না, খুব সাধারণ, অতিমাত্রায় সাধারণ একজন মানুষ, যার দ্বারা প্রায়শই বিভিন্ন রকমের ভুল হয়ে যেতেই পারে, ভুল হতেই পারে, এত বেশি সাধারণ একজন মানুষ আমি। তবে এটি ঠিক যে আপনাদেরকে যদি ভালোবাসি আমি, আপনাদের জন্য সবকিছুর উর্ধ্বে থেকে নিরঙ্কুশ ভাবে কিছু করার স্বপ্ন আমি দেখি। কিন্তু এর মানে এই না যেটার জন্য এ ধরনের মূল্য কাউকে দিতে হবে। যদি এমন হয়ে থাকে যে এই মানুষটি কোনো না কোনো সীমাবদ্ধতার কারণে এ ধরনের পেশার সাথে জড়িয়ে পড়েছে, যার কথা সাবিনা বলল, এ ধরনের পেশার সাথে জড়িয়ে পড়েছে, যদি এমন হয়ে থাকে যে আমাদের এই এই কমিউনিটিতে আমরা আমরা যে মানুষটিকে নিয়ে, যে সাবিনাকে নিয়ে বারবার স্বপ্ন দেখছি, সেখানেও তার মনের যে কষ্ট, মনের যে অশান্তি, মনের যে দুঃখ, সে দুঃখটা কিছুটা হলো লাঘবভাবে সে চিন্তা করে সে ইনকামের কিছু অংশ পার্টিসিপেট করেছে, সেটিও আমাদের কাছে সেই পার্টিসিপেশনটাকে আমাদের কাছে বর্ণনা করবার ভাষা না, আমি বড় অসহায়। এতে আমি আসলে সেই মেয়েটিকে কোন ফুলে পূজা দিব না কোন ভাষায় গালি দিব কোনোভাবে আমার মাথায় কাজ করছে না। সত্যি যদি এই পেশার ভেতর দিয়ে সে যেয়ে থাকে, এই পেশাটা যদি বাধ্য হয়ে তার জীবনে মেনে নিয়ে তাকে যদি এই পেশার মধ্যে দিয়ে যেতে হয় এবং তারই ইনকামের একটি অংশ যদি সাবিনাকে সে দেয়, তাও আমি এই জিনিসটাকে মেনে নিতে পারি না। আর শুধুমাত্র আমাদের ভালোবাসাকে, আমাদের ভালোবাসার অংশীদার হওয়ার জন্য কেউ যদি এই ধরনের উদ্যোগ বা যে কোনো ধরনের খারাপ উদ্যোগ কেউ নিয়ে থাকে, এটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড, এটা অন্যায়, এটা সহ্য করবার মতো কলিজা আমার নাই। প্লিজ, এত ভালোবাসা আমার দরকার নেই, এত ভালোবাসা বাসবেন না। দুটা গালি দেন, পাল্লে চড়ে চড় থাপ্পড় মারেন, বাট এত ভালোবাসার প্রয়োজন নেই। কোনোদিনই এই লাভ গুরু ইমেজ বা এই গুরু হেতে স্বামীর ইমেজ কখনোই পার্সোনাল কাজে আমি ব্যবহার করিনি। আর 5-6 বছর হতে চললো, কেউ বলতেও পারবে না যে আমি এই পরিচয় নিয়ে কারো সামনে গিয়ে দাঁড়াই। আমি বলি যে আমার এই সুযোগটা দাও, আমার স্ট্রিক্টলি বারবার কমিউনিকেশন দেওয়া থাকে এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমার জন্য কোনো গিফট কেউ নেবেন না, কারণ আমি কখনো কোনো গিফট অ্যাকনোলেজ করি না। আমার নাম ব্যবহার করে যদি কেউ কোনো রকমের স্বেচ্ছাচারিতা করে, স্ট্রেইট তাকে না বলবেন, কারণ আমি কখনো কারো সামনে যাই না। মাশা আল্লাহ, স্রষ্টা আমাকে যে ঘরে জন্ম দিয়েছেন আমি একদম ভালো আছি। আমি একটা টেলিকমিউনিকেশন কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি, খুব ভালো আছি আমি, শুধু মনের তাগিদে। আজরায়েল যদি কোনো না কোনো কারণে হঠাৎ করে চলে আসে, মনে যেন কোনো খেদোক্তি না থাকে, আজরায়েল আমাকে তুমি নিয়ে যাও, কোনো খেদোক্তি নাই। যা করেছে এই পার্থিব জগতে, দুজন মানুষের মনে হয়তো অ্যাটলিস্ট একজন মানুষের মুখে হইলে হয়তো হাসি ফোটাতে পেরেছি, সেটাই যথেষ্ট আমার সারা জীবনের জন্য। এই তাগিদ নেই শুধু এই কাজগুলো করা, এত ভালোবাসার প্রয়োজন নাই যার কারণে ভুল পথে কাউকে পা বাড়াতে হয়, কখনো না। এটা কখনোই প্রশংসার দাবি রাখে না। যতখানি আপনারা ভালোবাসেন আমিও ততখানি আপনাদেরকে ভালোবাসি। সাবিনা, আমি শুনছিলাম যে হাজার হাজার ফোন কল এর মধ্যে আপনি পেয়েছেন, হাজার হাজার ফোন কল, প্রচুর টেক্সট, সবাই আপনাকে কন্ট্রিবিউট করতে চাচ্ছে, সবাই আপনার পাশে দাঁড়াতে চাচ্ছে, এবং সবাই অনেকে অনেক কষ্টের টাকা আপনার হাতে তুলে দিয়েছে। কথা প্রসঙ্গে একদম সরলতা বসে হয়তো কথাগুলো বললেন, বাট এটি সত্য যে সবারই, আমি কিন্তু এখানেও অনেক সময় হয় যে অনিয়ের সরাসরি এসে টাকা দেয়, আপনি নিজেও দেখেছেন যে টাকা দিয়েছে, আমি হয়তো চুপ করে নিজের পকেট থেকে টাকা বাইর করে তার হাতে দিয়ে দিয়েছি যে তুই অ্যাটলিস্ট বাড়িতে যাবি, সে টাকাটা কি তোর কাছে থাকলো,
মানে আপনার পকেট থেকে নিজে, ওরা আমাকে দিচ্ছে, ওরা আমাকে কন্ট্রিবিউট করছে, বাট আপনি আবার চুপ করে আপনার পকেট থেকে টাকাই করে ওর হাতে মুঠ করে দিলেন যে তুমি এটা নিয়ে তোমার,
কারণ ওদেরকে দেখে আমার ওরকম দু একজন এরকম ছিল, দেখে মনে হয়েছে প্রচন্ড নিডি, আমার কাছে মনে হয়েছে 200 টাকার উপর ভর করে 10 দিন চলবে হয়তো, পরিস্থিতি এরকম। ওর আগ্রহটাকে আমি থামাতে পারিনি, অন্যদিকে বাধ্য হয়ে লুকায় এই কাজটা করেছে। আজকে অনেয়ারে বলে ফেললাম পরিস্থিতি এরকম আসলো, তাই নাহলে হয়তো কখনোই বলতাম, এরকম প্রায় হয়।
ওর আগ্রহটাকে আপনি
সম্মান
করেছেন, ওর যে প্রয়োজনটা আপনি ওকে অভাবটাও,
এটা ভালোবাসা ছাড়ার কিছু নেই, এটা ভাইস ভার্সা প্রসেস। সেই ভালোবাসা যেটা আমি এসেছে আমার কথায়, আমি একই ভালোবাসা তার প্রশ্নে পোষণ করি, তাই এই জিনিসটা করেছি, কখনোই বলিনি অনিয়ার, এটা প্রায়শই হয়, প্রতি প্রোগ্রামই হয় যখন এরকম হয়, বাট বলিনি, এটা বললাম এই কারণে এই বোধটা আপনাদের ক্ষেত্রে আমারও কাজ করে, তাই আপনারা কন্ট্রিবিউট করতেছেন, কারণ একটা ছেলে দারুণ ক্যালকুলেশন দিয়েছিল যে 100 টাকা করে দিলেও 15,000 মানুষে এই 15 লাখ টাকা হয়ে যায়। আমরা এরকম চেষ্টায় থাকি, আসলে আমরা কোনো সেরকম ফাইন্যান্সিয়াল একটা প্রসেস দাঁড় করাতে পারছি না যে 10 টাকা বা 15 টাকা করে টেক্সট পাঠালে তাকে আমরা কন্ট্রিবিউট করতে পারবো। তাহলে কারো গায়ে লাগবে না হয়তো সেই ফিগারটা, বাট মাঝখান থেকে সেই মানুষটাকে বাঁচিয়ে ফেলা নেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে, কিন্তু এটার জন্য পারমিশনের প্রয়োজন আছে। এটি এটি বিটিএস এর একটি রেজুলেশনের মধ্যে পড়ে, একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে ওরা দেখে, সেই কারণে আমরা এই জিনিসটা এখনো লঞ্চ করতে পারিনি। ইন ফিউচার যদি আমরা লঞ্চ করতে পারি তাহলে সেই কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। আমি এরকমই চাই যেমন ভাবে কন্ট্রিবিউট হোক, যাতে তার পার্সোনাল লাইফে কোনোভাবে এটার হ্যাম্পার না করে, কিন্তু মাঝখান থেকে একটা মানুষ বেঁচে যাক। 16 কোটি 17 কোটি মানুষ, যদি এর মধ্যে থেকে 1 লাখ মানুষ মুভ করে, 10,000 মানুষ মুভ করে, তাও কি এই ধরনের ফিগার এক মুহূর্তের মধ্যে তুলে ফেলা সম্ভব? ইজিলি, খুব ইজিলি, এবং কারো সাথে এটি কারো জীবন পার্সোনাল লাইফকে কোনোভাবে হ্যাম্পার করবে না। এবং আমি বিশ্বাস করি যে সত্যি যদি এই ধরনের ফ্যাসিলিটিস থাকতো আমাদের এখানে, যে আমরা প্রতি টেক্সের মাধ্যমে 10 টাকা বা 15 টাকা করে কন্ট্রিবিউট করতে পারছি, তাহলে আমি কোনো বন্ধুকে নিয়ে টেনশনই করতাম না। এবং আমি চেষ্টা করতাম প্রায় সেই ধরনের অনুষ্ঠান করা এবং খুব সহজে এই মানুষগুলোর প্রবলেমকে রিজলভ করা, যেগুলো ইকোনমিক প্রবলেম, যেগুলোর সাথে এই মনিটরিং রিলেশন আছে, সেগুলোকে হয়তো আমরা সলভ করে ফেলতাম খুবই সহজে। এবং আমি বিশ্বাস করি যে এখনকার পর থেকে যদি আমরা এই ধরনের কোন রকমের কন্ট্রিবিউশন আশা করি, এমন কোনো কাজের ভিতর দিয়ে যাবেন না যেটা কোনোভাবে আমি আমার মন মানসিকতা এবং আপনাদের মন মানসিকতা কোনোভাবে সেটিকে পারমিট করে না। ভালো থাকতে হবে, সৎ থাকতে হবে, সঠিক থাকতে হবে, তারপরে ভালো কাজের উদ্যোগ নিতে হবে। আর অবশ্যই হাতের পা উৎসর্গ করে দিয়ে না, বরং নিজের জীবনের জন্য যা আছে সে তো আছেই, তারপরে বাড়ন্ত যে জিনিসটি যেটি না হলে হয়তো আপনার এমন কোনো ক্ষতি হবে না, সেটি হয়তো সেই মানুষটির জন্য এগিয়ে দেবেন যাতে করে সেই মানুষটা বেঁচে যায়।
একটা জিনিসই হলো যে আপনাকে যে মানুষ কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে, সে তার নিজের জীবন বিসর্জন দিতেও বিধান্বিত হবে না। আমি এই প্রেক্ষাপটে মানে এই পরিস্থিতি থেকে আমি এটাই অনুধাবন করছি যে আপনাকে মানুষ কতটা ভালোবাসে। শুধু আমাদের বাংলাদেশের কিছু লিমিটেড যে লোক ওরা আপনাকে ভালোবাসে সেটা কিন্তু না, অল ওয়ার্ল্ডে আপনাকে ভালোবাসে, অল ওয়ার্ল্ড
সকল প্রশংসা সে সৃষ্টিকর্তা,
সে ছেলে মেয়ে বয়স মানে ছোট বড় বৃদ্ধ সবাই সবাই আপনাকে পাগলের মতো ভালোবাসে,
সকল প্রশংসা সেই সৃষ্টিকর্তা। আমি ওই কথাই বলছি, সেই কথা বারবারই বলার দাবি রাখি। গুরু এতেশাম বা আমাকে উদ্দেশ্য করে যে ভালোবাসার কথাগুলো সাবিনা বলছেন, এখন তো আবেগঘন হয়ে সেটি আমি না, স্পেশালি এটার সাথে মুখ ফুটে আছে সমগ্র লিসনার্স গ্রুপ যারা আমার এই ভালোবাসার বাংলাদেশের সাথে থাকেন।
আর আরেকটা কথা যে আপনার যে মুখের যে ভাষাগুলো কথাগুলো এগুলো মনে হয় যে মুক্ত ঝরা, আর আপনার চোখের মুখের প্লাস আপনার টোটাল যেটা বলে সেটা হচ্ছে ঝর্ণাধারে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও মনে হবে না যে না আমাদের গুরু মানে গুরুর প্রতি যে একটা শ্রদ্ধা একটা ভালোবাসা এটা কখনোই।
মসজিদের ইমাম এসেছিলেন, তিনি বললেন যে আপনি যখন কথা বলেন সেই কারণে আমি এসেছিলাম এটা দেখতে। এবং আমি বিশ্বাস করি এখন যে আপনি একদিন বলেছিলেন যে মানুষ কথা বলে মুখ দিয়ে, আমি কথা বলি অন্তর দিয়ে। এবং এই বিষয়টার জন্যই হয়তো মানুষ মানুষের সাথে কানেকশন তৈরি হয়ে যায়, অন্তর দিয়ে যখন কথা বলা হয় স্রষ্টা তখন নিজের দায়িত্ব নিয়ে নেন যাতে করে অন্তরের কথা অন্তরবোধি পৌঁছে যায়। সাবিনা আজকে এই ফলো আপ, আসলে আসলে সাবিনাকে নিয়ে অনেক কিছু জানতে মন চাচ্ছে, কারণ সাবিনা বসে আছে, এটি আমাদের জন্য একটা ডায়মন্ড অপরচুনিটি যার মাধ্যমে আসলে আমরা আমাদের মানে সাবিনা এখন তোর কিন্তু আর ফেসবুকে কি পরিমাণ কমেন্টস বা লাইক পড়লো বা তোর ডেডিকেটেড পোর্ট 1660 তে কি পরিমাণ মেসেজ আসলো সেটা দেখবার মনে হয় প্রয়োজন নাই, কারণ আয়না বসে আছে তোর সামনে, যে দারুণ সাক্ষী, যার নাম সাবিনা, যে দারুণ সাক্ষী যে আমাদের আমাদের রিকোয়েস্টের পর মানুষের রেসপন্স কেমন থাকে, সেই ভালোবাসায় সিক্ত হয়ে এসেছে মানুষটি, তাকে দেখলেই বোঝা যায় যে অ্যাকচুয়ালি মানুষ আমাদের সাথে আছে এবং কিভাবে আছে। সাবিনা সর্বসাকুল্যে আমরা জানি, যদিও আমরা এর আগেই বললাম যে এটা আমাদের লিমিটেশন যে আমরা মার্চেন্ট অ্যাকাউন্ট দিতে পারিনি তাদেরকে, যে কারণে বিকাশের বেশিরভাগ টাকায় বাউন্স করেছে, সার্ভারটা জ্যামিং ছিল বেশিরভাগ সময়, সেইভাবে আমরা ওই টাকাগুলো ওইভাবে কালেক্ট করাটা ওইভাবে পসিবল হয়নি। বাট মার্চেন্ট অ্যাকাউন্ট যদি দিত যেখানে কোনো রকমের লিমিটেশন নাই, যত বেশি ট্রানজেকশন সম্ভব, কেউ 50 দিবে কেউ 100 দিবে এটাই স্বাভাবিক, তাহলে হয়তো টাকার পরিমাণটা একদম আমরা যেরকম আশা করছিলাম সেইরকমই হয়ে যেত। সব মিলিয়ে তো তাই মনে হয়েছে পরিস্থিতি এবং মানুষের রেসপন্স দেখে, তারপরেও তারপরে এটা আমাদের লিমিটেশন, এটা হলে হয়তো অনেক কাজটা অনেক সহজ হয়ে যেত। তারপরে এখন পর্যন্ত কালেকশন কত?
2,30,452।
সকল প্রশংসা সেই স্রষ্টার যে এত সীমাবদ্ধতার পরেও 2,30,452 টাকা সংগৃহীত হয়েছে, যেখানে হয়তো 10 টাকা 50 টাকাও আছে, যেখানে হয়তো 500 টাকা 1,000 টাকাও আছে। 2,30,452 টাকা, 2,30,452 টাকা এখন পর্যন্ত সংগৃহীত হয়েছে, যেটা আমরা শুনলাম সাবিনার কাছ থেকে। এবং সত্যি এখন খুব আফসোস হচ্ছে সাবিনা, আমার আফসোস হচ্ছে আরো বেশি, যে আমরা সত্যি এই ধরনের যদি ফাইন্যান্সিয়াল কোনো সার্ভিস চালু করতে পারতাম, যে আমাদের পকেট থেকে পাঠালে 10 টাকা বা 15 টাকা করে কন্ট্রিবিউট করা সম্ভব, তাহলে হয়তো 1 ঘন্টার মধ্যে আমরা পুরো কালেকশন মানিটা তুলে ফেলতে পারতাম, যে যে মানিটা আমাদের দরকার আপনার ট্রিটমেন্টের জন্য, এবং সেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে যেত। এবং তাও না হোক, অ্যাটলিস্ট যদি মার্চেন্ট অ্যাকাউন্ট, বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট, যেখানে হয়তো অনেক লিমিট বেশি থাকে, সেটা যদি 2-3টা দিতে পারতাম, তাহলে হয়তো আমরা আপনার ট্রিটমেন্টের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তার কাছাকাছি যেতে পারতাম খুব সহজেই, মানুষ যেভাবে আপনাকে রেসপন্স করেছে, তাই তো? বলেন বলেন বলেন, আপনি সবই মাইক্রোফোনে বলেন। আমার হ্যাঁ জি, বলেন বলেন, সব বলেন।
গুরু, আমার পাসপোর্ট অলরেডি কমপ্লিট এবং ভিসার জন্য করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে। এই মাসের 29 তারিখে এম্বাসি ফেস করতে হবে।
ইন্ডিয়ার কোথায় দিতে যাচ্ছেন?
মাদ্রাস।
মাদ্রাসে আপনি ট্রিটমেন্টের জন্য যেতে চাচ্ছিলেন, যেটা আপনার স্বপ্ন থেকেও অনেক দূরে ছিল। সেই সাবিনা, এখন অলরেডি পাসপোর্ট অলরেডি বিন ডান, ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করছেন এবং খুব শীঘ্রই ট্রিটমেন্টের জন্য আপনি রওনা দিবেন, এই তো? আচ্ছা, সবই ভালো খবর, সবই ভালো। আর সবচেয়ে বড় খবর কি জানেন সাবিনা, যখন আপনাকে ফার্স্ট টাইম দেখলাম, আপনার মুখাবয়ব আমি আগের দিনও বলেছি, যখন আপনাকে প্রথম দিন দেখেছিলাম, কি যেন একটা আছে, কোথায় যেন কি একটা লুকিয়ে আছে, যেই জায়গাটার জন্য মুখটা অনেক বেশি টানে একটা মানুষকে, অনেক বেশি আকর্ষণ করে, কোথাও যেন মানে একটা মানুষকে বানানো হয়েছে ঠিকভাবে, মুখটাও বানানো হয়েছে খুবই জেনারেলি, সাধারণ মুখমণ্ডল একজন মানুষ, যে স্রষ্টা যেন একটা ফ্ল্যাশি কিছু একটা দিয়ে দিয়েছেন পুরো মুখটার মধ্যে, যার মধ্যে অনেক কিন্তু মায়া মিশে আছে, সেটা তো ওরকমই আছে। আজকে যেন অনেক ফ্রেশ দেখাচ্ছে আপনাকে, এবং আপনি যে অনেক আগের চাইতে অনেক কনফিডেন্ট, এবং আপনি যে বাঁচবেন, আপনার উইল পাওয়ার যে অনেকখানি বেড়ে গেছে, এবং আপনি যে অনেক সুখী মানুষের ভালোবাসা শিখতে হলে যে মানুষের ফোর্স এবং চেহারার মধ্যে একটা জেল্লা চলে আসে একদম দৃশ্যমান, মেঘলা তোর কাছে কি মনে হচ্ছে?
অবশ্যই, এবং বন্ধুরাও কিন্তু এই কথাটি লিখছেন, সাবিনাপুর ফটো আপলোড করা হয়েছে ফেসবুকের ফ্যান পেজে, তো অনেক বন্ধুরাই লিখছেন যে সাবিনাপুর খুব জোশ লাগছে, অনেক ফ্রেশ লাগছে, অনেক ফুরফুরা লাগছে,
এটা এটার ভাষাটা ভালো, ফুরফুরে টাইপের আর কি। হ্যাঁ সেইটা সেইটা,
এবং
অনেক লাইভ দেখাচ্ছে, এক্স্যাক্টলি অনেক লাইভ দেখাচ্ছে, মানে এটি সত্যি সত্যি মানুষ সবকিছুই পারে, মানুষের হাত ধরে যে ম্যাজিকের কথা বলি, যে ক্যারিশমার কথা বলি আমি, সে ক্যারিশমা আসলে চোখের সামনে ঘটতে দেখলে মনটা অনেক বড় হয়ে যায় সাবিনা।
তো এইগুলো সবকিছু বলে আপনাকে আমি সালাম জানাচ্ছি।
সব আমাকে ঘিরে অনেক বলা হয়েছে, এবং আমি জানি যে আমি আমাকে বলা মানেই লিসনার্সদেরকে বলা, তারপরেও এই ভালোবাসা পাগল মানুষগুলোকে উদ্দেশ্য করে সরাসরি কিছু বলে আজকের মতো শেষ করছি।
সবাইকে, ভক্ত শ্রোতা যারা আছেন, মানে অর্থাৎ লিসনার যারা আছেন, সবাইকে আমি সালাম জানাই এবং শ্রদ্ধা করি। সবাই আমার গুরুকে যে এত ভালোবাসেন, আপনারা অন্ধ ভালোবাসা দিচ্ছেন এবং পাগলের মতো ভালোবাসেন আমার গুরুকে, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার গুরুর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু করে দেন, আল্লাহ যেন তার মুশকিল আসান করেন, তার যে সম্মান সেটা আরো সম্মানিত করে দেন, আরো আরো মানে ই করে দেন, সুপ্রতিষ্ঠিত যেটা, আমার গুরুর জন্য দোয়া করবেন।
আপনার জন্য প্রার্থনা করি, সবকিছু ট্রিটমেন্ট ঠিকভাবে হোক, এবং আমরা শুরু করেছিলাম একেবারে শূন্য থেকে। জি সাবিনা বলুন।
গুরু যদি আমাকে ই না করতেন, মানে সবকিছুর মূলে আমি বলবো যে হ্যাঁ আল্লাহ তো আছেন অবশ্যই, কিন্তু আল্লাহ মানুষ রূপে আমার সামনে দেবতা এসে বসে আছেন, তিনি আমার গুরু, তো গুরুর প্রতিনিধিত্বে আজকে আমি এখানে এসেছি, আসতে পেরেছি, আর নতুন জীবন যদি পাই, আল্লাহ যদি আমাকে দেন আপনাদের ভালোবাসার আপনাদের দোয়ায়, তো সবকিছুর মূলেই আমার গুরুকে আমি করি, সবার ঊর্ধ্বে আমি গুরুকে রাখবো।
জি, এবং আপনার কাছে নতুন কিছুই ঘটেনি সাবিনা, আপনাকে শুধু একটু মনে করিয়ে দিই, যে মানুষটি পাগলের মতো সবাইকে সাহায্য করে বেড়াতেন, যে মানুষটি তারা কাছের আত্মীয় স্বজন সবাইকে সাহায্য করে বেড়াতেন, যে মানুষটি সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন এবং বিনিময়ে বারবার বলতেন যে তোমরা আমার সন্তান, তোমরা আমার ছেলে মেয়ে, তোমাদের জন্য সরাসরি সেরকম কিছু না করতে পারলেও তোমরা দেখো কোনো না কোনো একদিন উপরে যিনি বসে আছেন সেই তোমাদের হয়ে কাজ করবে। স্রষ্টা হয়তো সেই কাজের সুযোগটা আমাকে করে দিয়েছিলেন, স্রষ্টা হয়তো সবার মাধ্যমে সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন। আমি আসলেই অভিভূত, আমি আসলেই মানে কিভাবে সম্মান জানাবো মানুষের এই ধরনের অংশগ্রহণকে, এটি এটি বলার ভাষা আমার নাই। আমি 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 সত্যি সত্যি অনেক 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 বেশি গর্বিত। এবং যে কথা বলছিলাম যে সাবিনার কথা যখন হচ্ছিল, সাবিনার বাবার প্রসঙ্গ আসছিল এবং সাবিনার বাবা বারবারই ওই একই কথা প্রতি উত্তরে বলতেন যে আমি আমি চেষ্টা করি, আমি মানুষের জন্য মানুষকে ভালোবাসতে চেষ্টা করি এবং বিনিময়ে স্বপ্ন দেখি যে আমি যখন থাকবো না মা, আমি যখন চলে যাব তোমাদের কাছ থেকে বহু দূরে যেখান থেকে আর ফিরে আসা যায় না, কিন্তু উপর থেকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখা যায়, সেদিন হয়তো আমি নিশ্চিন্তভাবে দেখবো যে আমার কবিতার টুকরা, আমার সন্তান, আমার জান তারা ভালো আছে এবং কোনো না কোনো উপলক্ষ দিয়ে তাদেরকে ভালো রাখার চেষ্টা করছে। স্রষ্টা হয়তো সেই জায়গাটা আমাকে পছন্দ করে নিয়েছিলেন। আমার আমার হয়তো ইহজন্ম, আমার বারবার যতবার যদি পৃথিবীতে যদি কোনো মানুষের জন্ম নেওয়ার সুযোগ হয় সেটি হয়তো কয়েক জন্মের, হয়তো আমার 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 এটা একটা চরম পাওয়া যে স্রষ্টা আমাকে সেই জায়গাতে পছন্দ করেছিলেন, আমি সেই জায়গাগুলো থেকে কোঅর্ডিনেট করেছি, সেই জায়গাগুলো থেকে আমি কোঅর্ডিনেট করেছি বিনিময়ে হাজারো মানুষ, লাখো মানুষ সবাই একসাথে হয়ে গেছে, সবাই একসাথে একাকার হয়ে মিশে গেছে, পাগলের মতো হু হু করে এসে কান্নাকাটি করে। আমি বললাম যে কোন জনমের সম্পর্ক তোমাদের সাথে এই মানুষটি, পাগলের মতো হাগুতাস করে। আমি বললাম যে কার সাথে সম্পর্ক, সাবিনাদের দেখছনির আগে না কখনো দেখিনি, এত ভালোবাসা আসে কোথেকে? সেদিন ইনস্ট্যান্ট কয়েক হাজার, প্রায় 30-40 হাজার টাকার মতো কালেকশন হলো। যে মানুষগুলো টাকা দিল তাদের নিজের পকেটে কিন্তু পরবর্তী টাকাটার কোনো নিশ্চয়তা নাই, এত ভালোবাসা আসে ঘর থেকে। সাধারণ মানুষ কত বেশি ভালো, এ ধরনের ঘটনা, এ ধরনের ম্যাজিক, এ ধরনের ক্যারিশমা শুধুমাত্র বাংলাদেশে মনে হয় ঘটতে পারে। আজ যখন বাংলাদেশ নিয়ে বাঙালিদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলা হয়, আমি আমার বহু জন্মের হয়তো মানে ঋণের দায় শোধ করছি বাংলাদেশি হিসাবে, বাঙালি হিসাবে জন্ম নিতে পেরে। এটা শুধুমাত্র এ ধরনের ম্যাজিক, এ ধরনের ক্যারিশমা এদেশেই সম্ভব, এই সমাজেই সম্ভব, এই মানুষের পক্ষেই সম্ভব। এবং যে মানুষটি একেবারে রিক্ত হস্তে এসেছিল এই জায়গাতে, যে মানুষটিকে 50টা টাকা দিয়ে কারো সাহায্য করবার মতো সামর্থ্য ছিল না, সে মানুষটি আজকে ফুরফুরে মেজাজে, অনেক কনফিডেন্ট, অনেক উইল পাওয়ার নিয়ে আমাদের সামনে বসে আছে। যে মানুষটি ছোটবেলা থেকে কখনো সেলাই কাজ কাজ করে, কখনো হয়তো টিউশনই করে নিজের পড়ালেখার খরচ চালিয়ে বেড়াতো, অনেক সময় স্বপ্ন দেখত, স্বপ্নটা এমন ছিল যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তার স্বপ্নের ট্রেন এসেছে, এখনই ট্রেনে উঠবে, তারপরে তার ভালোবাসা না দেখা সেই মানুষটির সাথে হারিয়ে যাবে তার জীবনের দারুণ এক গন্তব্যে। কিন্তু যখন চোখ খুলল তখন হঠাৎ করে সে তো দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, ট্রেনটা তাকে না নিয়েই চলে গেল। এ ধরনের স্বপ্নভঙ্গ তার জীবনে হোক সেটা কখনোই কল্পনার মধ্যে নিয়ে আসতে পারেনি, কিন্তু তাই ঘটেছে। কিন্তু মানুষের শক্তি সত্যি, স্রষ্টা হয়তো মানুষের মাধ্যমে অনেক সময় তার শক্তির বহিঃপ্রকাশ ঘটান। সেটি দেখলাম যে আজকের 15 দিন পরে পরে সাবিনার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটিটিউডের মধ্যে দারুণ এক পরিবর্তন, তার উইল পাওয়ার স্পষ্টতাই বলে দিচ্ছে যে আমি বাঁচতে এসেছি। স্রষ্টা তোমার হাত ধরেই এ পৃথিবীতে আমি নতুন করে বাঁচতে এসেছি, নতুন করে নিঃশ্বাস নিতে এসেছি, জীবনকে কাছ থেকে দেখতে এসেছি। এটি সম্ভব হয়েছে শুধু আপনাদের জন্য যারা পাগলের মতো ভালোবাসে। এবং সম্ভব না শেয়ার করা যে আমাদের স্টুডিওতে বিভিন্ন রকমের ঘটনা হয়, এখন কোন ঘটনার মধ্যে আছি সম্ভব না কিছু নিয়মতান্ত্রিকতার জন্য, কিন্তু আমার আমার বুকের ভেতরে দারুণ এক আস্ফালন তৈরি হয়েছে বন্ধু, যে সব ধরনের মানুষের কন্ট্রিবিউশন আমাদেরকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। খুব ভালো হয় যদি আমি, অনেকে অলরেডি আমাদের অনিয়ার এই স্টুডিওতে এসেছেন, অনেকে আসছেন। সাবিনা, আপনি তো অনেক ঘটনার সাক্ষী এর মধ্যে হয়েছেন এবং এখনো দেখতে পাচ্ছেন, আমাদের যেহেতু নিয়মতান্ত্রিকতার কিছু বাধা আছে, প্রাণ খুলে বলতে পারলে আমার জান শান্তি হতো, এখন স্টুডিওতে কি হয়েছে সেটাও যদি বলতে পারতাম। শুধু এটা জানিয়ে রাখি বন্ধু, শুধু এটা জানিয়ে রাখি, শূন্য থেকে থাউজেন্ড, শূন্য থেকে মিলিয়ন, যে প্যারামিটারে মানুষকে মাপুন না কেন, সমস্ত ধরনের মানুষের কন্ট্রিবিউশন ভালোবাসায় সিক্ত আপনাদের ভালোবাসার বাংলাদেশ। শুধু এতটুকুই বললাম, কারণ সবকিছু বলা সম্ভব না, তাই শুধু এতটুকুই বললাম যে সবাই আছে। সাবিনা, কোনো কিছু স্পেসিফিক কোট করার দরকার নেই, যেহেতু নিয়মের কিছু পরিপন্থী ব্যাপার থাকে। সব মিলিয়ে কেমন অনুভব করছেন এখন, উইল পাওয়ারটা কেমন?
অত্যন্ত অসম্ভব ভালো, এটা মানে অসম্ভব ভালো, খুবই ভালো লাগছে।
কেউ কিন্তু বাদ নাই, এটা বুঝতে পারছেন? একেবারে কেউই বাদ নাই, যে ধরনের এক্সাম্পল আপনি দিলেন এই এই জায়গা থেকে, কেউই বাদ নাই। অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, অনেক সম্মান আপনাদের সবার জন্য, এবং দোয়া করবেন এই ভালোবাসা আর এই এই ধরনের কাজের মধ্য দিয়ে যে একটু আমরা যেন আমাদের জীবনটাকে চালিয়ে নিতে পারি। আমরা অনুষ্ঠানের আজকে কি আর সম্ভব, আমি বিদায় নিচ্ছি সাবিনার কাছ থেকে, সাবিনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সাবিনার কাছ থেকে বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি।
ওকে গুরু ইতিশাম, বিদায় একটু মানে বিরতি নিচ্ছেন এবং সাবিনা আপুটো বিদায় নিলেন, বাট আমি বিদায় নিতে চাই না বা বিরতিও নিতে চাই না। আমি কিছু কমেন্ট পড়তে চাই এবং এসএমএস পড়তে চাই, যেসব বন্ধুরা আমাদেরকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, রিলেভেন্ট কিছু এসএমএস এবং কমেন্ট করেছেন। যেমন শাহরিয়ার উৎসব লিখেছেন ফেসবুকে, উই ফিল প্রাউড টু বি ইউর ফ্রেন্ড গুরু। ওকে, এবং এসএমএস করেছেন পিটার ঢাকা থেকে, লিখেছেন ডিয়ার সাবিনা, আই উইশ ইউ অল দ্য বেস্ট, ইটস ইউর লাইফ, সো মেক ইট কালারফুল। ফেসবুকে আছেন আরো অনেক বন্ধু, ফয়সাল হোসেন প্রান্ত লিখেছেন, আশা করি ইন্ডিয়াতে ভালোভাবে যেতে পারবে আপু। আলমগীর রাজু লিখেছেন, সাবিনা আপুকে হেল্প করতে চাই। অ্যান্ড সাজ্জাদ লিখেছেন, আল্লাহ আপনাকে আপনার মনের আশা পূরণ করুক। ওকে, অ্যান্ড আরিফুল হক, আরিফুল হক কমেন্ট করেছেন ফেসবুকে যে আপু ইউ আর লুকিং সো ওয়াইভ, জাস্ট ডোন্ট বি ওয়ারিড, ইউ উইল বি ওকে ইনশাল্লাহ। ওকে, অ্যান্ড জাকারিয়া মৌসুম লিখেছেন আমাদের ফেসবুকে যে গুরু সত্যি বলেছেন, যদি এসএমএস এর মাধ্যমে বা অন্য কোনো উপায়ে যদি ছোট ছোট অ্যামাউন্ট কন্ট্রিবিউট করা যেত তবে সত্যি অনেক উপকার হতো, কারণ বিন্দু বিন্দু জল মিলেই সিন্ধু হয়। ওকে, অ্যান্ড বন্ধু আপনিও আমাদেরকে কমেন্ট করতে থাকুন আমাদের অফিসিয়াল ফ্যান পেজে, সেক্ষেত্রে আমি অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4। এবং অবশ্যই আপনি এসএমএস করবেন আমাদের কমন এসএমএস পোর্টে, এবং নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ দিয়েও লিখবেন, তারপর স্পেস দিয়ে রিলেভেন্ট যে সমস্ত কথা আছে, একটু পরে আমাদের ওকে অতিথি বন্ধু কণিকা আপু আসবেন, সো রিলেভেন্ট যে সমস্ত কথা আছে তো সেই কথাগুলোই লিখে পাঠাবেন 16260 এই নাম্বারটিতে। আর অনবরত কমেন্ট করছেন এবং এসএমএস করছেন, এবং কমন এসএমএস পোর্টে দেখছি যে রাসেল হক এখন তৌহিদের থেকে অনেকটা এগিয়ে আছেন, তো তৌহিদ আপনি যদি রাসেলকে বিট করতে চান তাহলে আপনাকে আরো অনেক বেশি করে এসএমএস করতে হবে, এবং এসএমএস করতে থাকুন। এবং সঞ্জু এসএমএস করছিলেন বাট এখন অনেকটাই পিছিয়ে গেছেন, এবং ফেসবুকেও কমেন্ট করছেন অনেক বন্ধু, মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ কিন্তু পিছিয়ে আছেন, সো আপনাকে আরো বেশি করে কমেন্ট করতে হবে, অনবরত কমেন্ট করতে হবে। ওকে, আর কমেন্ট যেটা পড়ছিলাম যে মোহাম্মদ শহীদুজ্জামান হিমেল, উনি ফেসবুকে লিখেছেন যে গো অ্যাহেড সাবিনা, উই আর ওয়েটিং ফর ইউর রিয়েল সাকসেস, মে আল্লাহ হেল্প ইউ, ইনশাল্লাহ ইউ উইল বি সার্ভাইভ ইনশাল্লাহ। অ্যান্ড রাফান আহমেদ লিখেছেন, আজ অনেক ভালো লাগছে। অ্যান্ড শাহজাদা খান লিখেছেন, সাহায্য করার জন্য, ওকে সাহায্য করার জন্য তো অনেক পথই ছিল, এক্স্যাক্টলি, মানে ওই ওই জিনিসটাকে, ওই ব্যাপারটাকে কোনো বন্ধুই সমর্থন করে না, এই কথাটিও লিখেছেন। ওকে, আহমেদ আশিক আছেন লিখেছেন, সাবিনা আপুকে খুব ভালো লাগছে। হামিদ লিখেছেন যে আমার চোখের পানি রাখতে পারছি না, উনি ফেসবুকে কমেন্ট করেছেন। এবং প্রান্ত সায়েদাবাদ থেকে এসএমএস করেছেন, সাবিনা আপু আমি তোমাকে খুবই খুবই পছন্দ করি। এবং হালিমা আছেন মানিকগঞ্জ থেকে, লিখেছেন যে সাবিনা আপু আই লাভ ইউ, আমরা সবাই আপনার পাশে আছি, গুরু অ্যান্ড সাবিনা আপু ও মেঘলা আপুকে থ্যাংকস। ওকে, আর বন্ধু আপনি আমাদেরকে এসএমএস করতেই থাকুন 16260 তে। এবং আরো একবার জানাচ্ছি, যদি আপনি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনারই জীবনের কথা, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশে সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এই মুহূর্তে চলে যাচ্ছে একটি বিরতিতে, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন।
This track was downloaded from FusionBD.com.
Pranab, Bhalobashar, Bangladesh. Mm-hmm.
যারা আমাদেরকে শুনছেন তারা তো জানেনি, কিন্তু যারা এই মাত্র আমাদের সাথে সংযুক্ত হলেন তাদেরকে বলছি, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ, যেখান থেকে আছেন গুরু নিতেশাম এবং আমাদের অতিথি বন্ধুরা তো থাকেনি, আর আমি মেঘলা কথা বলছি আপনার সাথে এই মুহূর্তে। এবং ঘড়িতে সময় ঠিক রাত 1:04, আর থাকবো অনেকটা সময় জুড়েই আপনার সাথে। আর অনেক বন্ধুই এস এম এস করছেন এবং অবশ্যই ফেসবুকে কমেন্ট করছেন আমাদেরকে, তো আপনিও এস এম এস করবেন 16260 এবং ফেসবুকে আমাদেরকে কমেন্ট করবেন www.facebook.com/dhakafm90.4 এই পেজটিতে। তো আমি আর বেশি কথা না বলে চলে যেতে চাই গুরু নিতেশামের কাছে।
আজকে নিয়ম আসলে অনেক কিছু উলটপালট হয়ে গেল, আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু আসলে হচ্ছে না। বারংবার যেটা বলছি যে অনেকেরই অনুরোধ থাকে, সব অনুরোধ রাখতে গিয়ে অনেক সময় নিয়মতান্ত্রিক ভাবে চলা হয়ে ওঠে না। কণিকাকে নিয়ে আসার কথা ছিল, খুবই দেরি করে ফেলেছি আমরা, সাবিনার আসলে একটু প্রায়োরিটাইজ করেছি এখানে, সাবিনার যেহেতু এখানে জীবন এবং মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তাই সেই ব্যাপারটাকে একটু বেশি প্রায়োরিটাইজ করতে গিয়ে হয়তো সময় বেশি নিয়ে ফেলেছি আমরা। সাবিনা, আপনি আপনার কাছ থেকে আমরা বিদায় নিতে যাচ্ছি আনুষ্ঠানিকভাবে, তার আগ মুহূর্তে আপনার জন্য যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার মতো করে আপনি একটু বলে দিন, এবং সেই সাথে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটাও আরেকবার বলে দিন। বন্ধুরা অনেকেই কিন্তু প্রচুর হেল্প করতে চাচ্ছে স্টিল, সেই হেল্পগুলো যদি করতে পারে, এবং আমরা এর মধ্যে জেনেছি যে আপনি অলরেডি প্রস্তুতি নিচ্ছেন, পাসপোর্ট অলরেডি ডান, ভিসার জন্য রেডি হচ্ছেন এবং সব মিলিয়ে ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাচ্ছেন, এবং সেটি সম্ভব হয়েছে শুধুমাত্র এই মানুষগুলোর জন্য, যে মানুষগুলো আপনাকে শুনে ভালোবেসে আপনার পাশে এসে দাঁড়িয়েছে। জি, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা একটু বলে দিন।
সাবিনা ইয়াসমিন, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার 100264176।
আরেকবার বলুন।
সেভিংস অ্যাকাউন্ট নাম্বার 100264176, সোনালী ব্যাংক, মিরপুর সেকশন 1, ব্রাঞ্চ ঢাকা বাংলাদেশ।
এবং আপনার বিকাশ নাম্বার 01 বিকাশ নাম্বার 01 7 1 2 3 0 7 9 5 8 আরেকবার 01 7 1 2 3 0 7 9 5 8 আমি একবার বলে দিই সাবিনার পক্ষ থেকে সাবিনার অ্যাকাউন্ট ডিটেলস হচ্ছে সাবিনা ইয়াসমিন সেভিংস অ্যাকাউন্ট নাম্বার 100264176
সোনালী ব্যাংক, মিরপুর সেকশন 1, ব্রাঞ্চ ঢাকা বাংলাদেশ, এবং তার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 01 7 1 2 3 0 7 9 5 8।
আর গুরু এটা অনলাইন করে দেওয়া হয়েছে, অনলি ফর মি।
ও, আপনার জন্য তারা নিজেদের উদ্যোগে এই কাজটি
করেছে। এটা সোনালী ব্যাংকে এটা অনলাইনে ছিল না,
অনলাইন করেছে যাতে করে আপনার কালেকশন সহজে হতে পারে। আরেকবার আমরা বলে দিই সাবিনা ইয়াসমিন, তার অ্যাকাউন্ট ডিটেলস, সেভিং অ্যাকাউন্ট নাম্বার 100264176, সোনালী ব্যাংক, মিরপুর সেকশন 1, ব্রাঞ্চ ঢাকা বাংলাদেশ, এবং তার বিকাশ নাম্বার 01 7 1 2 3 0 7 9 5 8। বন্ধুরা প্রচুর হেল্প করেছেন আপনারা, আর যদি হেল্প করতে চান সাবিনার জন্য সেই অপরচুনিটি আপনাদের জন্য খোলা থাকলো, এবং আপনারা জেনে খুশি হয়েছেন যে কি পরিমাণ ভালোবেসেছেন আপনারা, এবং আপনাদের ভালোবাসা ভর করে সাবিনা অলরেডি রেডি হয়েছে ইন্ডিয়া যাওয়ার জন্য তার ট্রিটমেন্টের জন্য।
সকল লিসেনারদেরকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই, সবাইকে আমি ভীষণ ভীষণ ভালোবাসার সাথে বলছি যে আপনারা অত্যন্ত অমায়িক এবং অত্যন্ত আনলিমিটেড ভালোবাসা দিয়ে গুরুকে ভালোবেসেছেন, প্লাস আমাকেও ভালোবাসা দিয়ে আপনারা বাঁচিয়ে তুলতে চেয়েছেন এবং আমাকে প্রচুর হেল্প করেছেন। আপনাদের অসংখ্য ভালোবাসা আমার আমার সাথে আছে,
এবং আমরা যথারীতি ফলো আপ করতে থাকবো, কারণ আমরা খুশি হব তখনই যখন আপনি ইন্ডিয়া যাবেন। ট্রিটমেন্ট অলরেডি আপনি বলছেন যে অলরেডি আপনার সবকিছু প্রস্তুত।
জি গুরু,
এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, ট্রিটমেন্ট ফাইনালি শেষ হবে এবং আপনি একদম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, তখনই আমরা শেষ হাসিটা হাসব।
জি, আরেকটা ইয়ে আছে যে সাভার রাকিব রেহান থেকে, সাভার জনতা ব্যাংক থেকে রাকিব রেহান বলেছেন যে আমি সুস্থ হলে উনি আমাকে জনতা ব্যাংকে একটা জব দিবে।
এটা মাশাআল্লাহ, এরকম জব অপরচুনিটি প্রচুর অ্যাকচুয়ালি আছে, প্রচুর আছে, কিন্তু তার আগে আমরা আসলেই চাচ্ছি,
আমি আমি ওনার পারমিট নিয়েছি যে আমি অন ইয়ারে কি বলবো, মানে আমার গুরুকে আমি বলবো আপনার কথা, প্লাস ফোন নাম্বারও কিন্তু দিব। অনেকে কিন্তু এমনি জাস্ট বলে, বাট আমি ওনাকে বললাম যে আমি কিন্তু গুরুকে বলবো কথাটা এবং আপনার নাম্বারটাও আমি দিব। উনি বলেছে যে ফার্স্টে ক্লিক করেছিল, দেন বললো যে আচ্ছা আপনি নাম্বার প্লাস বলে দিন, সমস্যা নেই।
জি, সবার থেকে জনতা ব্যাংক ব্রাঞ্চের রাকিবুর রহমান, রাকিব রায়হান, যিনি কথা দিয়েছেন আমার এই বন্ধুকে শুধু বাঁচিয়ে তোলার না, জীবনটাকে কিভাবে লিড করতে হবে সেই পথ করে দিবেন, সেটার জন্য সত্যি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করছি আপনার জন্য। ভালো থাকবে এবং একদম বিজয়ের বেশে ফিরে আসবে ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট নিয়ে, শেষ হাসটা হাসবে, তবেই আমরা কিন্তু পরিপূর্ণভাবে তৃপ্ত হতে পারবো। অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো।
ভক্ত শ্রোতাদেরকেও আমি সালাম জানাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার গুরুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার সম্মানটুকু রক্ষা করে। আমি যে প্ল্যাটফর্মে আসছি এই প্ল্যাটফর্ম যেন স্টিল এবং স্ট্রং থাকে, আপনারা যেন দোয়া করবেন, এবং আপনাদেরকে অনেক 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 শ্রদ্ধা জানাচ্ছি।
আমাদের দম ফেলার সময় নাই, দম ফেলার সময় এই কারণেই নাই যে যেখানে ভালো লাগা ভালোবাসার কথা আমরা বলছি সেই ভালোবাসার হাত ধরে যখন অস্বাভাবিক অলৌকিক কার্য সম্পাদন হচ্ছে আমাদের দেশে, ঠিক সেই মুহূর্তে অনেক অনেক ঘটনা, অনেক অনেক ঘটনার সাক্ষী এই 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 সমাজে হতে হতে হচ্ছে আমাদের সবাইকে, যেগুলো কোনোভাবেই আমরা আমরা চিন্তা করি না, কল্পনা করি না, আমরা স্বপ্নে ভাবতে চাই না। কণিকা আমাদের সামনে উপস্থিত, কণিকা আগে আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কণিকা ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আপনাকে নিয়ে পুরো দুস্তুর একটি কমপ্লিট প্রোগ্রাম করবার কথা ছিল আমাদের, বাট এটা আসলে যেহেতু তার জীবন মৃত্যুর একটি ব্যাপার সেই কারণে তাকে প্রায়োরিটাইজ করতে গিয়ে সময়টা আমরা একদম শেষ করে ফেলেছি। তারপরে যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে আপনার জীবনের কথাগুলো শুনব, আপনার জীবনের কথাগুলো শোনার পরে আপনাকে নিয়ে কিভাবে আমরা পরবর্তী পদগুলো পাড়ি দিব সেই প্রস্তুতিগুলো আমরা নিব। হয়তো সময় কম কিন্তু মানসিকতায় আকাঙ্ক্ষায় কোনো কমতি নাই। আপনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি হট সিটে।
আমি আসলে এখানে এসেছি দুইটা কারণে, একটা আমাদের দেশে অনেকগুলো কোচিং সেন্টার আছে, অনেক অনেক কোচিং সেন্টার, অনেক কোচিং সেন্টার, অনেক টিচার যারা আছেন অনেক ইয়াং, অনেক স্মার্ট, সব দিক থেকে অনেক এই বর্তমান যুগের সাথে মিলে যায়। তো তারা সবাই খারাপ আমি সেটা বলতে আসি নাই, তবে সেখান থেকে কিছু কিছু মানুষ আছে যারা সাধারণ মেয়েদেরকে নিয়ে খুব ছেলে খেলা খেলে আর কি, ইচ্ছামতো খেলে। তো এই ধরনের মানুষগুলোর ক্যারেক্টার হিসেবে একটা ক্যারেক্টারকে আমি তুলে নিতে চাচ্ছি। আর একটা কারণ, সে আমাকে ঠকিয়েছে মানসিক দিক থেকে, আর্থিক দিক থেকে, সব দিক থেকে, অধিকারের দিক থেকে, সব দিক থেকে সে আমাকে ঠকিয়েছে। সেই সেই মানে সে এখন ভালো আছে, আমি এখন খারাপ আছি, এই জিনিসটা আমি একটা বিচার চাইতে আসছি আর কিছু না। আমি এইচএসসি পাস করি যখন, তখন পাস করার পরে আমি বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্ট দেই, কিন্তু কোথাও আমি টিকি না আর কি। না টিকার পরে আমি আমার একটা ফ্রেন্ড সার্কেল ছিল, ওরা অনেক ওদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং এবং যোগাযোগ খুব ভালো ছিল ছোটবেলা থেকে, ক্লাস ওয়ান থেকে ওদের সাথে আমার যোগাযোগ ভালো ছিল। ওরা সব জায়গায় ওরা সবাই সব ভালো ভালো ভার্সিটিতে চান্স পায়, তখন আমি অনেক আপসেট হয়ে পড়ি, খুব কান্নাকাটি করি। ওই সময় আমার খালা, মানে আমার খালার বাড়ি নেত্রকোনা, উনি আমাকে অনেক বেশি ভালোবাসেন, উনি আমাকে আম্মুর কাছ থেকে নিয়ে যেতে চাইতেন বারবারই, বলতেন আমাকে দিয়ে দাও তোমার মেয়েটাকে। তারপর ওই সময় উনি আমাদের ওইখানে বেড়াইতে যান আমাদের বাড়িতে, তো বাড়িতে বেড়াইতে গিয়ে দেখেন আমি এভাবে কান্নাকাটি করি, তো উনি আমাকে নেত্রকোনায় নিয়ে আসেন যে ও আমার কাছে থাকুক, আমার কাছে থাকলে ভালো থাকবে। তখন আমি নেত্রকোনায় আসি, এই সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম ছাড়ে, তার সময় আমার নেত্রকোনার ফর্ম সরকারি কলেজ থেকে ফর্ম ওঠানো এবং ওখানেই ভর্তি হওয়া। ওখানে ভর্তি হই, ওখানে ভর্তি হওয়ার পরে খুব স্বাভাবিকভাবে সবকিছু চলছিল। আমি অনার্স সেকেন্ড ইয়ারে উঠি যখন, আমার অনার্স ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস থাকে, অনেক ভালো রেজাল্ট থাকে, সবাই আমি খালার অনেক রেস্ট্রিকশনে থাকি। পরে
পরে আমার খালা আমাকে মানে খালা বাড়ি থেকে ক্লাস করতে অনেক সমস্যা হতো, প্রাইভেট করতে হবে সেই, যার জন্য খালা আমাকে হোস্টেলে দেয়। হোস্টেলে উঠি আমি ছোটবেলা থেকে, এখানে আর একটা কথা বলি, আমি ছোটবেলা থেকে মানে অনেক অনেক আদর এবং অনেক রেস্ট্রিকশনের মধ্যে বড় হয়েছি। আমার ফ্যামিলি ছিল অনেক কনজারভেটিভ, তো আমরা দুই বোন, আমার দুই বোনের অনেক শাসনের মধ্যে বড় হয়েছে। দেখা গেছে প্রাইভেটে গেছি, সাথে ভাইয়ারা গেছে, এরকম রেস্ট্রিকশনের মধ্যে বড় হয়েছি। খালার বাসায় যখন গেছি, তো খালার বাসায় যাওয়ার পরে অনেক ছাদে যাইতে পারতাম না, খালা ছাদে যাইতে দিত না। তো খালা খালাও অনেক বেশি শাসন করতো, কিন্তু সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমি যখন হোস্টেলে উঠলাম, তো হোস্টেলে আমি ওঠার পর খুব বেশি স্বাধীনতা পাই। ওই সময়টা আমি একটু বান্ধবীদের সাথে মিশি, বান্ধবীদের সাথে মিশার পরে একটু দুষ্টামি করতাম ক্লাসে, কলেজে, হোস্টেলে অনেক মজা করতাম, দুষ্টামি করতাম, যেমন অনেকগুলো আমি একসাথে থাকলে যা হয় আর কি। তো সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারের সাবজেক্টের মধ্যে ইংরেজি একটা কম্পালসারি ছিল, ওটা পড়তেই হবে। তা আমি ইংরেজি পড়ার জন্য সবাই টিউটর খুঁজছিল আর কি। তো ওই সময় আমিও তো নেত্রকোনা তেমন কিছু চিনি না, বড় আপুদের কাছে, হোস্টেলের বড় আপুদের কাছে জিজ্ঞেস করলাম যে কার কাছে পড়লে ভালো হবে। তো সবাই একটা কোচিং সেন্টারের নাম বললো, সেটা প্যারাডাইস কোচিং সেন্টার, নেত্রকোনার মধ্যে যথেষ্ট জনপ্রিয় একটা কোচিং সেন্টার। তো ওই কোচিং সেন্টারটার যত প্রশংসা করলো, তার চেয়ে বেশি প্রশংসা করলো সবাই ওই টিচারের, যে টিচারটা অসাধারণ, টিচার অনেক সুন্দর করে কথা বলে, অনেক গোছায় গোছায় কথা বলে, এবং যে স্টুডেন্ট কিছু বুঝে না তাকে সে বুঝাই দিতে পারে এরকম, তো তার কাছেই তুমি পড়ো। আর ওইখানে আর একটা জিনিস ছিল, নেত্রকোনার মানুষ মানে আঞ্চলিক ভাষায় কথা বলতো বেশি, তো আমার ভাষাটা ছিল ওদের থেকে একটু ডিফারেন্ট, ওদের আঞ্চলিক ভাষার সাথে আমারটা মিলতো না, আমি শুধু ভাষায় কথা বলতাম ওখানে। তো ওরা সবসময় বলতো যে তোমার কাছে শিখতে হবে কিভাবে বাংলা শুদ্ধ উচ্চারণে কথা বলতে হয়। আর ওর নাম ছিল ওই প্যারাডাইস কোচিং সেন্টারের টিচারের নাম ছিল তোফাজ্জল, তোফাজ্জল হোসেন। ওই ওরা সবাই বলতো যে তোফাজ্জল স্যারের কাছে জানতে হবে কিভাবে ইংরেজিতে সুন্দর করে কথা বলতে হয়। তোমার আর তোফাজ্জল
স্যার, কিন্তু আসলে বাংলা প্রনাউন্সিয়েশন খুবই ভালো, ভালোভাবেই কথা বলে।
তোমার আর তোফাজ্জল স্যারের রসায়নটা অনেক ভালো মিলবে বলছিল।
আমার অনেক বন্ধু তো এরকম আছে যারা হয়তো রসায়ন ব্যাপারটা বুঝবে না। এখন এটা একটা খুব প্রচলিত শব্দ কেমিস্ট্রি, যেটা আসছে অ্যাকচুয়ালি বলিউড জামানা থেকে, যে অমুক আর অমুক নায়ক আর তমুক নায়িকার কেমিস্ট্রিটা খুব দারুণ। কেমিস্ট্রি বলতে দুজনের মধ্যে যে বোঝাপড়াটা আমরা পর্দায় দেখতে পছন্দ করি, এখন এইটা অনেক বেশি পরিচিত শব্দ, যেটা এখন আমরা বিভিন্ন জায়গাতে নিজেদের মধ্যেও ব্যবহার করি, যেখানে হয়তো কণিকা তোফাজ্জলের কথার রসায়ন বলা হয়েছে, কথার কেমিস্ট্রিটা অনেক জমবে, মানে বোঝাপড়াটা অনেক ভালো হবে, সাউন্ডস গুড, দুটো মিলে কথা বললে দেখ শুনতে ভালো লাগবে।
তারপর আমিও অনেক মানে ব্যাচেলর একজন টিচারকে নিয়েও অনেক, আমার কাছে মনে হয় যে মেয়েদের মধ্যে বেশি আলোচনা হয়, মনে হয় যে সেই টিচারটা যদি আর একটু স্মার্ট হয়, আর একটু সুন্দর হয়, তাহলে হয়তো তাকে নিয়ে একটু বেশি আলোচনা হয় মেয়েদের মধ্যে। তো তাকে নিয়েও হয়তো অনেক আলোচনা হইতো, তো আমার ভিতরে একটা আগ্রহ জন্মায় যে ঠিক আছে টিচারটাকে দেখে আসি সে কেমন পড়ায়। একদিন তার কোচিংয়ে গেলাম, কোচিংয়ে গিয়া ভর্তি হয়ে আসলাম, ফর্ম ফিল আপ করে আসলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন তার সাথে আমার দেখা হয় না। তার তিন দিন পরে ছিল শুভেচ্ছা ক্লাস, শুভেচ্ছা ক্লাসেও তার সাথে আমি যেতে পারি না, কারণ আমি সেদিন অসুস্থ হয়ে পড়ি। এখানে আমি বলে রাখি, আমি যখন অনেক ছোট তখন আমাদের বাসায় আর কি অনেক ধান হইতো, ধান শুকাইতে দিছিল আমাদের বাড়ির কাজের মহিলা, এবং ভাইয়াও ছিল, আমরা ছ ভাই, আমার পাঁচ নম্বর ভাই সেখানে ছিলেন, এবং ভাইয়া আমাদের বাসায় অনেক মুরগি, গৃহপালিত পশু পাখি অনেক ছিল আর কি। তো এগুলো তাড়ানোর জন্য ধানে, ধান শুকাইতে দিলে এগুলো অনেক পড়তো ধানে, তো এগুলো তাড়ানোর জন্য একটা বড় বাঁশের মাথা চাকুর মতো মানে অনেক ধারালো করে নিয়েছিল। তো ওইটা যে মুরগি কবুতর তাড়াইতে গিয়া ঝিল ছুঁড়ে ওই ঝিলটা গিয়ে তখন আমার মাথায় চুল ছিল না, আমি তখন নিয়ে গেছিলাম আমার মাথায় গিয়ে পড়ে আর কি, মাথায় ঢুকে যায়।
আচ্ছা আচ্ছা, ছুঁচল অংশটা
জি তাই আধা হাত ঢুকে যায় আর কি।
বলেন কি,
আমার এখানে এখনো চুল নাই, চুল গজায় নাই এখনো। তো ওই বিখানটায় আমার এখনো ব্যথা করে, এবং তখন ডাক্তার বলছিলেন যে আমি 3 দিন সেন্সলেস ছিলাম। তো আমি নাকি
বর্ষার মতো গিয়ে ঢুকে যায়,
বর্ষার মতো গিয়ে ঢুকে যায়, এবং মগজের উপরে যে একটা পাতলা পর্দা থাকে সে পর্দাটা একদম ভেদ করবে এরকম অবস্থা হয়ে গেছিল। তো তখন নাকি ডাক্তার বলে দিয়েছিল যে রংপুরে আমার চিকিৎসা হয়েছিল রংপুর মেডিকেলে, তখন ডাক্তার বলে দিয়েছিলেন যে ওকে বাসায় নিয়ে যান আর আল্লাহকে ডাকেন, আমি নাও বাঁচতে পারি। 3 দিন আমি সেন্সলেস ছিলাম, তখন আব্বু নাকি আমাকে নিয়ে জায়নামাজে বসছিলেন আর কি, যে আল্লাহ তুমি আমার সকল ইবাদতের বিনিময়ে আমার মেয়েটাকে ফিরিয়ে দাও আব্বু বলছিলেন। তারপরে আমি তার পরের দিন আমি মানে জ্ঞান ফিরে আসি আমার। তো ওই মানে আমার আমার মানে মাথা ব্যথাটা ছোটবেলা থেকে, তো সেই দিনও আমার শুভেচ্ছা ক্লাসের দিনও আমার মাথা ব্যথা ছিল, আমি যেতে পারি না। যাই হোক পরের দিন আমি ক্লাসে যাই, হ্যাঁ ভালো করে কথা বলছে। সেদিন সে ছিল একটা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছিল। তো ব্র্যাক ইউনিভার্সিটির যে একটা টি শার্ট পরা ছিল, টি শার্টটা মানে কেমন যেন একটু ঘোলাটে হয়ে গেছিল, সাদা কালার ছিল, আয়রন করা ছিল না, কেমন যায় আমার কাছে ভালো লাগেনি। সবকিছু মিলে আমার কাছে ভালো, একজন সবাই বলতো খুব স্মার্ট একটা টিচার, কিন্তু আমার কাছে খুব আনস্মার্ট লাগছে। আমার কাছে তখন তাকে অনেক বেশি আনস্মার্ট লাগে, আমার ভালো লাগে না। তো সবাইকে আমি এসে বললাম এমন একজন টিচারকে সবাই খুব স্মার্ট বলে। তো যাই হোক এভাবে ক্লাস করা শুরু করি, কিছুদিন ক্লাস করি। ক্লাস করার পরে ক্লাস করতে করতে একদিন প্রায় 10-12 দিন পরে সে হচ্ছে একদিন ক্লাসে বলল যে আপনাদের যদি ক্লাসে পড়া বুঝতে সমস্যা হয় কিংবা বাসায় গিয়ে পড়তে যদি কারো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে ফোন নাম্বার দিয়ে বললেন, এই ফোন নাম্বারে ফোন করবেন, আমি আপনাদের ফোনে হেল্প করব। তো এরকম একদিন আমরা গ্রুপ করে পড়তাম, আমরা হোস্টেলে যারা আমরা 4 তলায় 10 জন বান্ধবী থাকতাম, 10 জন বান্ধবী গ্রুপ করে পড়তাম। তো গ্রুপে করে পড়তে তখন দেখা গেল কি আমার ভাই তখন আমার তো তখন ফোনে কথা বলার মতো কেউ ছিল না। তো আমার ফোনে ভাইয়ারা সবসময় ব্যালেন্স পাঠাতো এবং আমার ফোনে সবসময় ব্যালেন্স থাকবে। আমার ফোন থেকে আমার বান্ধবীরা ওদের বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো, তো দেখা যেত কি আমার ফোনে আমি ব্যবহার কম করতাম, আমার বান্ধবীরা বেশি ব্যবহার করতো। একদিন আমার একটা বান্ধবী, ওর নাম আমি বলবো তাসলিমা, ও হচ্ছে ভীষণ প্রবলেমে পড়ে। তো ওর কি যেন বুঝতে সমস্যা হচ্ছিল, তো আমার ফোন থেকে স্যারকে ফোন করে যে তুমি স্যার তো বলছে ফোন করতে, ঠিক আছে ফোন করি। তো ফোন করে বলে তুমি কথা বলো, তো আমি বুঝা বলতে পারবো না, তুমি বলো, আমি স্যারের সাথে কথা বলতে পারবো না। তো আমি কথা বলি, স্যার সময় দিয়েছিলেন 9:00 থেকে 10:00 পর্যন্ত, এই পর্যন্ত সবাই ফোন দিতে পারবে। তো ওই সময় ফোন খুব বেশি বিজি পাই, ফোন দেওয়া হয় ফোন দিতে পারি না। তারপর 10:00 পরে ফোন দিই, রিসিভ করে, এবং তার একটা পুরো শহরে প্রচার ছিল যে সে কোনো স্টুডেন্টের সাথে 30 সেকেন্ডের বেশি কথা বলে না, প্রবলেমটা শুনে সলিউশন করে রেখে দেয়।
মানুষ না টিচার নাকি এটা কোনো জাদুকর,
মানে
আমি
কণিকা বলছি 32তম ব্যাচ থেকে। তখন বলতেছে হ্যাঁ আমি আপনাকে চিনতে পারছি, আপনার ফোন নাম্বারটা আমার কাছে আছে। তখন আমি কিছুটা অবাক হই, তখন বলি কি জন্য ফোন দিয়েছেন, তখন বললাম
বত্রিশতম ব্যাচের কণিকাকে চিনে ফেলতেছে, নাম্বার সেভ করা,
নাম্বারটা সে রেখে দিয়েছে, বলছে ফর্ম গুলো আমি দেখেছি, দেখে আপনার নাম্বারটা আমি রেখেছি।
আচ্ছা,
তখন হচ্ছে
দেখে বুঝছি।
তারপর হচ্ছে এভাবে কথা বলছি, সেদিন প্রবলেম সলিউশন হচ্ছে, আর একদিন ফোন দিয়েছিলাম, সেটা আমার প্রবলেম ছিল, আমি ফোন দিয়েছিলাম, তখন আমার কে আমি আবার আমার পরিচয় দিই।
তার সাথে আপনার ঘনিষ্ঠতা কিভাবে শুরু হয়? একদম স্ট্রেট
হয়ে এখান থেকে, এখান থেকে ঘনিষ্ঠতা শুরু, মানে কথা বলা শুরু হয়। তো তারপরে আমি আবার ফোন দিয়ে যেদিন, সেদিন হচ্ছে সে বলে যে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছিলাম, আপনি আমাকে ফোন করবেন, আপনি প্রবলেমে পড়বেন এবং আপনি আমাকে ফোন করবেন।
এতটুকু অবশ্য বুঝে গেছি আমরা কণিকা, যেহেতু সময়ের সীমাবদ্ধতা আছে আমি একটু বলিনি, এতটুকু বুঝে গেছি যে আপনার মনের মধ্যে চরম আগ্রহ প্লাস কৌতূহল, এটা তো মানুষে ঢুকিয়ে দিয়েছিল আগে থেকে, ওর সম্বন্ধে এত গল্প শুনেছেন আপনি, এবং আপনার মধ্যেও এই মানুষটার সাথে একটু ক্লোজ হওয়ার আকাঙ্ক্ষাও জন্ম নিয়েছে।
তখন
ছিল চরম কৌতূহল, ছিল কৌতূহল আর আকাঙ্ক্ষার সহবাস এত কাছাকাছি না, আকাঙ্ক্ষা কখন যে জন্ম নিয়ে নেয় মানুষ টের পায় না। আর ভদ্রলোক তোফাজ্জল সাহেব, সে আমি এখন অনুমান করতে পারছি হয়তো ৩২তম ব্যাচে কারা কারা ভর্তি হলো, কই ফর্ম গুলো দেতরে ভাই, নাম একটা নাম বলবো কি কি পকলাস টাইপ বা কিছু একটা, আপনার তারপর চার পাঁচ জন পাওয়া গেল, দিয়ে খুব সঙ্গত কারণে তাদের নাম্বার গুলো সেভ করে রাখা হলো, কারণ যাদের মধ্যে এই ধরনের তাড়না কাজ করে বা এই ধরনের ভালো লাগা কাজ, ভালো লাগা বলা ঠিক হবে না, তাড়না কাজ করে এই ধরনের, ইনফ্যাক্ট তাড়িতে তো সবাই হয় একটা সুন্দরী মেয়ের দ্বারা, কিন্তু বিবেক বিবর্জিত যারা তারাই তাড়িত হয়ে তার পেছন পিছু নেয়, এটাই আর কি। তো ওইটা তো তার মধ্যে ছিলই, তো কাছাকাছি আসতে যে খুব বেশি সময় লাগবে এটা আমার কোনোভাবে মনে হয় না, কাছাকাছি আসলেন সেইখান থেকে ঘটনাটা সামনের দিকে নেন।
তারপরে এভাবে মানে রমজান মাস চলে আসে, তো কোচিং করতে করতে রমজান মাস চলে আসে, আমাদের কোচিং ছুটি দিচ্ছিল না, তখন ২৫ রমজান, তো আমরা সবাই মিলে স্যারকে বললাম স্যার আমাদের কোচিং ছুটি দিতে হবে, বাসায় যেতে হবে, তখন বললো যে না কোচিং ছুটি দেওয়া যাবে না, ২৭ রমজানে কোচিং ছুটি দেবো। তো আমি তখন দাঁড়িয়ে বলছিলাম স্যার আমার বাড়ি তো অনেক দূরে, আমাকে তো বাসায় যেতে হবে, ছুটি দিতে হবে, নাহলে আমি আজকে চলে যাবো। তখন স্যার বলতেছিল যে ঠিক আছে দেখা যাক। তো আমি তারপরে বাড়ি যাই, ঈদের ছুটিতে বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে ঈদের পাঁচ দিন পরে আবার ক্লাস ছিল, তো পাঁচ দিন পরে তো আসতে ধরি, তো বগুড়া ক্রস করার পরে বগুড়া সিরাজগঞ্জের মাঝামাঝি এসে আমার বাস নষ্ট হয়ে যায় আর কি, গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পরে আমি আবার ওখান থেকে ব্যাক করি, ব্যাক করলে যেতে পারি না, সে আবার খুব মানে টাইমটা মেনটেন করতো, টাইম জিনিসটা মেনটেন করতো, আমি ক্লাসে অনুপস্থিত জন্য তার অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন করে, বলে যে ম্যাডাম আপনি তো ক্লাসে আসেন নাই, স্যার তো সবার খোঁজ পড়ছিল। তো আমি বললাম আসলে আমার গাড়ি তো নষ্ট হয়ে গেছে, যাইতে যাইতে গাড়ি তো নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি যেতে পারিনি, আমি আগামীকাল যাব। তখন খবর শুনে মানে গাড়ি অ্যাক্সিডেন্টের খবর শুনে সে আমাকে ফোন করে, আমি রিসিভ করতে পারি না, পরে আবার আমি ব্যাক করি, ব্যাক করে দিয়ে বলি যে আমার গাড়ি নষ্ট, আমি এই জন্য যেতে পারিনি। তারপর পরে সেদিন নাকি সে ক্লাস নেয় না, ক্লাস না নিয়ে যে আমাদের একজন স্টুডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ওর জন্য আজকে ক্লাস বন্ধ, এরকম করে সে ক্লাস নেয় নাই, আমরা আবার ১০ জন একসাথে ভর্তি হয়েছিলাম। তখন হচ্ছে তারপর আমি আসি, আসার পরে সে আমাকে সেদিন ফোন করে বলছিল যে আপনি আসলে আমাকে ফোন দিবেন, তো আমি অনেকক্ষণ আসি, আসার পরে তাকে ফোন দিই, ফোন দেওয়ার পরে মানে ফোন দেওয়ার পরে সে হচ্ছে আমাকে বলে অ্যাকচুয়ালি আপনি আসেন নাই, আমার তো আপনি ক্লাসে কেন আসেন নাই, এটা তো ঠিক হইল না, আপনি ক্লাস মিস করতেছেন এটা তো ঠিক হইল না, অনেক কিছু বলে। আমি তাকে সরি বলি যে আমি ইচ্ছাকৃত মিস করি নাই। তারপরে হচ্ছে সেদিন অনেকক্ষণ কথা হয়, প্রায় 10-12 মিনিট কথা হয়। কথা হওয়ার পরে আমি আবার এটা সবাইকে বলে দিই যে পরের দিন সকালে ক্লাসে গিয়ে আমি সবাইকে বলে দিই আজকে না স্যার আমার সাথে 10-12 মিনিট কথা বলছে। কারণ তার ইয়ে ছিল সে কারোর সাথে বেশি কথা বলে না, এটা জানতাম আর কি। তারপর আমাদের ক্লাসে আর একটা মেয়ে ছিল শিল্পী নাম, ও অনেক জেলা অনেকেই বিশ্বাস করতে চায় না, সবাই মিলে আমার ফোনটা চেক করে, ফোন কল লিস্টটা চেক করে, চেক করে দেখে যে সত্যি সে আমার সাথে 10-12 মিনিট কথা বলছে এরকম, এই টাইপের সময় কথা বলছে আর কি। তারপর হচ্ছে সবাই তখন আমাকে নিয়ে আমাকে স্যারের স্পেশাল ছাত্রী হিসেবে সবাই ক্লাসে বলতো আর কি। তো বললে এইটা স্যার কানে যায় আর কি, কানে যাওয়ার পরে আর সেই দিন যাচ্ছে সে আমাকে ফোন করে, ফোন করে বলে যে কণিকা আমি আপনাকে আপনার সাথে আজকে একটু কথা বলবো, আপনার কি সময় হবে? আমি বলছি ঠিক আছে বলেন। তারপর বলে যে আমি আপনার টিচার, আপনার সাথে আমি আপনাকে আমি ফোন দিয়েছি, আপনি অনেক দূরের মেয়ে এই জন্য আপনাকে আমি ফোন দিয়েছি মা, কথা বলেছি, এটা কি আপনি ক্লাসে সবাইকে বলে ঠিক করছেন? সবাই তো এটা নিয়ে হাসাহাসি করতো স্যার। তো এটা আমি আপনাকে মাঝে মাঝে ফোন দিব, আমি আপনার সাথে মাঝে মাঝে কথা যদি বলতে চাই তাহলে কি আপনি অনেক বেশি রাগ করবেন? আমি বলছি না। তখন বলে যে শর্ত আছে আপনি কাউকে বলতে পারবেন না, আমি আপনাকে ফোন দিই, আপনার বান্ধবীদের আর কখনো বলবেন। আমি বলছি ঠিক আছে, কিন্তু আমি সবাইকে বলতাম যে সে আমাকে ফোন করতেছে। তারপর এভাবে তার সাথে আমার একটু একটু করে কথা বলা শুরু হয় আর কি। এভাবে 1.5 মাস 2-2.5 মাস কথা হয়। তো এই কথাগুলোর মতো সে আমাকে সবসময় বলতো যে আপনি আমাকে ফ্রেন্ড মনে করবেন। তার কিছুদিন 10-15 দিন পরে সে আমাকে তুমি বলে, যে তুমি বলার অনুমতি চাই তুমি বলে। তারপর আমার সাথে সব শেয়ার করতো, বলতো যে সে এমন একটা এমন ভাবে কথা বলতো তার ভিতরে অনেক চাপা কষ্ট আছে, এরকম করে কথা বলতো, তার ভিতরে অনেক না পাওয়ার সময় আছে এই টাইপের কিছু। মানে তার ভিতরে কি যেন নাই, কি যেন নাই, এরকম একটা সে ভাব প্রকাশ করতো আমার সাথে কথা বলতে গিয়ে। বলতো যে মানে এতগুলো বছর চলে যাচ্ছে জীবন থেকে, তারপরেও আমি একা আসলে একাকিত্ব ভালো লাগে না, অনেক কথা ভালো লাগা মন্দ লাগা কথা বলতে গিয়ে এইসব কথা বলতো যে অনেকে আমি অনেক একা, আমার আমি আসলে আমার সব ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি, আমি আমার শেয়ার করার মানুষ নাই, আপনাকে আমার হচ্ছে কারোর সাথে আমি দুটো কথা বলতে পারি না ভালো করে, এখানে আমার পজিশন তো এরকম পর্যায়ে চলে গেছে, তো আমি তোমার সাথে কথা বলি তুমি এটা কাউকে বললো না। সবসময় সে এটা বলতো, আমি তোমার সাথে কথা বলি কখনো কাউকে এটা বললো না। তারপরে এমন করে কথা বলার পরে সে আমাকে সবসময় কবিতা শোনাইতো, বিভিন্ন উপন্যাসে শেক্সপিয়ার, তারপরে রবীন্দ্রনাথ, এরকম বিভিন্ন বড় বড় উপন্যাসিকের বিভিন্ন অনেক সুন্দর সুন্দর কথাগুলো সে আমাকে বলে বলে শোনাইতো। আমার অনেক ভালো লাগতো, আমি অনেক মজা, আমার খুব ভালো লাগতো কথাগুলো শুনতে। তারপরে আমার কি পছন্দ কি অপছন্দ সেগুলো জিজ্ঞেস করতো, আমিও বলতাম। তারপরে হচ্ছে একদিন চাঁদনি রাখছিল, তো আমাকে ফোন করলো অনেক, তখন বোধ হয় রাত 12:30 বাজে, আমি পড়ছিলাম এই মুহূর্তে ফোন করলো। ফোন করে বললো কি ব্যাপার আজকে তুমি আমাকে যে একটা মিস কলও দিলা না, তুমি আমাকে একবার মনেও করলা না, আমি কি হারাই গেছি, এরকম করে জিজ্ঞেস করছো। তো আমি কি আসলে আমি পড়ছিলাম তো আর ওয়েট করছিলাম দেখি আমি মিস কল না দিলে কেউ ব্যাক করে কিনা, আমি ওইভাবে বলছি। তখন বলছে যে ও আমিও তো ওয়েট করছিলাম কারো কল আসে কিনা। তো তারপরে বললো যে আজকে চাঁদটা দেখছো? আমি বলছি না আমি এখনো বাহিরে যাইনি। বলছে যাও বেলকুনিতে গিয়ে চাঁদটা দেখো, কত সুন্দর চাঁদের আলো দেখো। তো আমি যাই বেলকুনিতে, বেলকুনিতে গিয়ে চাঁদে দেখি, তখন সে আমাকে একটা কথা বলে যে হচ্ছে আজকে তোমার কাছে আমি একটা কি একটা জিনিস দিব, এই জিনিসটা মিনিংটা তোমাকে আমার দিতে হবে, বলে দিতে হবে। তখন আমি সে আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনায়, রবীন্দ্রসঙ্গীতটা হচ্ছে এটা যে বৃদ্ধি ডাগর আঁকি দিয়েছিল যদি সে কি আমারও পানে ফিরে চাহিবে না। তো এখানে আর একটা কথা বলি, সে আমার সেই দিন সে সবসময় আমার চোখের অনেক প্রশংসা করত, আর আমার একটা অভ্যাস আছে আমি সবসময় চোখে কাজল দিই, আমি চোখে কাজল দিই, আমার মন খারাপ থাকলে চোখে কাজল দিই, মন অনেক ভালো থাকলেও আমি চোখে কাজল দিই। তো আমি চোখে আমার চোখে কাজল দেয় এবং আমার চোখে সে অনেক বেশি প্রশংসা করতো, সবসময় চোখে প্রশংসা করতো, এবং মাঝে মাঝে এটা বলতো যে মানে আমার যখন সারাদিনের অনেক ক্লান্তি থাকে, আমি অনেক পরিশ্রম করি, আমার মনটা অনেক খারাপ থাকে, তোমার চোখের দিকে যখন তাকাই আমি আমার সব ক্লান্তি দূর হয়ে যায়, আমার সব মানে আমি মনের মধ্যে একটা শান্তি পাই, সেটা বলতো সবসময়। তারপরে সেদিন সে আমাকে গানটা শোনায়, গানটা শোনানোর পরে আমাকে জিজ্ঞেস করে পুরোটা গানের মানে বলতে হবে, তা আমি আসলে বুঝি নাই তখন, তো আমাকে তিন দিন সময় দেয়, বলে যে তিন দিনের মধ্যে গানটার মানে আমাকে জিজ্ঞেস করতে হবে, বলে দিতে হবে। তারপর আমি তিন দিন গানটা প্রচুর শুনি, মানে হাজারবার শুনছি মনে হয় তিন দিন, তিন দিনের গানটা। সেই তিন দিন আমাকে ফোন দেয় না, বলে আমি ফোন দিব না, তুমি যে যখন এই গানটার মানে বলতে পারবা তখন তুমি আমাকে ফোন দিয়ে গানটার মানে বলবা। তারপর আমি আসলে ফোন দিই তিন দিন পরে, ফোন দিয়ে আমি বলি আসলে আমি বুঝতে পারিনি তেমন করে গানটা, তখন আমাকে বলে আসলে তুমি গাধি একটা, মানে সেদিন সে আমাকে বলে, বলে আমি তখন জিজ্ঞেস করি আসলে গানটার মানে কি, সে আমার পুরো গানটার মানে এভাবে বুঝায় যে একটা মেয়ের বর্ণনা দেওয়া হয়েছে গানটাতে, তো সেই মেয়েটাকে মেয়ে একটা মেয়ের প্রেমে পড়ছে একটা ছেলে, এবং প্রেমে পড়ার পরে যে মেয়েটার বর্ণনা দিচ্ছে সেই গানটা এই গানটাতে সেটা বলা হয়েছে আর কি। তো সে আমাকে বুঝাইলো, বোঝানোর পরে আমি তখন বুঝতে পারি যে সে আমাকে পছন্দ করতেছে, তখন হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করি, সে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করে যে আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করবো, তুমি কি সত্যি সত্যি আনসার করবো, আমি তখন বলি, তখন বলে যে আমি কাউকে পছন্দ করি কিনা, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু জিজ্ঞেস করে, জিজ্ঞেস করার পরে আমি কাউকে পছন্দ করি না এটাও জিজ্ঞেস করে, তখন আমি তাকে না বলি, তারপরে আমিও তখন ওই মুহূর্তে জিজ্ঞেস করি আপনি কাউকে পছন্দ করেন কিনা, তখন সে বলে যে গানটা কেন শুনাইলাম, তাহলে কাকে শুনাইলাম গানটা আর গানটা কেন শুনাইলাম, তো এইখানে তো আমার গানটা শোনার কোনো লাভই হইলো না, মানে আমাকে এভাবে আনসার করে। তো আমি ভালোভাবেই বুঝতে পারি সে মানে
আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, মানে কিছু কিছু কথা মানুষের মুখে সাটকে যায়, ওটা আবার টিউনিং করতে চায়, টিউনিং করা দরকার না, যা মুখে আসছে শুদ্ধ ভাষায় গুছিয়ে বলতে হবে, জরুরি না, ঠাস করে বলে দিন। আপনি বুঝে গেছেন যে এতোপাদ্যাল সাহেব তনিকাল পাড়া এই চোখের মধ্যে হারিয়ে গেছে।
তারপর আমি মুখে কিছুই বলি নাই, কখনো বুঝতেও দিই না,
এই বিষয়গুলো আমরা একদম মোটামুটি পরিষ্কার কণিকা বলেন তো, সম্পর্ক তো ফাইনালি আপনাদের হলো তাই তো?
হ্যাঁ। তারপরে
সম্পর্ক হওয়ার পরে দেন সম্পর্ক থেকে কি সম্পর্কের মধ্যে নাকি বৈবাহিক সম্পর্কে আপনারা গেছেন?
মানে সম্পর্ক ছিল 7 মাস,
তারপর বৈবাহিক সম্পর্ক,
তারপর বৈবাহিক সম্পর্ক। এখানে সম্পর্ক রিলেশনের আরেকটু কথা বলতে হবে,
এটা কি বাড়ির বাড়ির অনুমতি সাপেক্ষে বৈবাহিক সম্পর্কে যাওয়া নাকি নিজেদের মতো করে বিয়ে করে নেওয়া?
না, এখানে অনেক ঝামেলা ছিল।
মানে ফাইনালি সিদ্ধান্তটা কিভাবে হয়েছে?
This track was downloaded from fusionbd.com.
ফাইনালি সিদ্ধান্তটা হয়েছে এভাবে যে আমাকে ও হচ্ছে আমি ও আমাকে বিয়ে করতে চায় না, আমাকে আমি আমার সাথে রিলেশন থাকা অবস্থায় একদিন হঠাৎ করে আমাকে বলে 2010 ডিসেম্বরের 30 তারিখে আমাকে বলে যে হচ্ছে কণিকা রাত্রেবেলা বলে যে আমি 31 তারিখে তুমি আর আমি ঘুরতে যাব। ও আমাকে নিয়ে কখনোই ঘুরতে যাইতো না, বেড়াইতে যাইতো না, রিক্সায় ঘুরতো না, আমার ভীষণ ইচ্ছা করতো ওর সাথে রিক্সায় ঘুরতে, আমি সবসময় অভিযোগ করতাম। তো 30 তারিখ আমাকে বলছে যে না আমরা হচ্ছে ঘুরতে যাব, তুমি রেডি?
এটা বিয়ের আগে?
হ্যাঁ, বিয়ের আগে, তখন আমাদের রিলেশন ব্রেকআপ হওয়ার আগে। মানে তো আমাকে কথা বলে, বলার পরে 31 তারিখ আমি ওকে সারাদিন ফোন দিই, আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, জীবনের ফার্স্ট ওর সাথে আমি ঘুরতে যাচ্ছি, তো তাও রিক্সায় ঘুরবো, অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ও আমাকে শাড়ি পরতে বলছিল, একটা মেরুন কালার শাড়ি কিনে পরতে বলছিল, আমি মেরুন কালার শাড়ি জোগাড় করে রাখছি, আমি ঘুরতে যাবো সন্ধ্যায় বিকেলবেলা। তো সারাদিন ওর ফোন বন্ধ পাই, ওর ফোন বন্ধ না ঠিক, ও আমার ফোন রিসিভ করে না, আমি ওকে 180 বার ফোন করি, ও আমার ফোন রিসিভ করে না। হঠাৎ করে সন্ধ্যার দিকে মাগরিব আজানের একটু পরেও আমাকে ফোন করে, ফোন করে অনেক মানে বাসের শব্দ মনে হচ্ছে যে ট্রাফিকের মধ্যে আছে এরকম, আমাকে ফোন করে বলে কা আমি তো আমি সরি আমি তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারলাম না, আমার আজকে সকালে আমার বড় ভাই আমাকে ফোন করে ঢাকায় আসতে বলছে, তাই আমি ঢাকায় যাচ্ছি আমি তোমার সাথে ঘুরতে, তুমি আগামী আমি 3 দিন ঢাকায় থাকবো, তুমি আগামী 3 দিন আমাকে ফোন দিবা না কারণ আমি ভাইয়ার কাছে থাকবো। তো আমি অনেক কান্নাকাটি করি যে এটা আমাকে বললে কি হইতো, আমি কি চাইতে না করতাম নাকি, এসব বলে অনেক কান্নাকাটি করি। তখন বলতেছে এখন কাঁদবা না, তুমি কাঁদলে আমার কোনো কিছু ভালো লাগে না, তুমি কাঁদো না, আমি 3 দিন পরে এসে তোমার সাথে সব কথা বলবো। তো 3 দিন ওকে ফোন দিই না, তারপর আমি মাঝে মাঝে ফোন দিতাম, ও রিসিভ করতো না। 3 দিন পরও জানুয়ারির 3 তারিখ রাতে আমাকে ফোন করে। আর এখানে আর একটা কথা বলি, ও যে আমাকে বলছে যে ও ঢাকায় যাচ্ছে, ঢাকায় চলে গেছে, কিন্তু ওই দিন দুপুর 12:05 ওর একটা ক্লাস ছিল, ওই ক্লাসটা ও নিয়েছে। এবং আমাদের হোস্টেলের একটা মেয়ে ওই ক্লাসে ক্লাস করতো, তো ওই মেয়ে তো সেদিন ক্লাসে উপস্থিত ছিল এবং ও ক্লাসের লেকচার শিটও নিয়ে আসছিল ওই দিন, ক্লাস নিয়েছে আর কি। তো 3 দিন পরে ফিরে আসে আমাকে ফোন করে খুব সিরিয়াস মুডে আমাকে ফোন করে, বলে যে আমি তোমাকে এখন কিছু কথা বলবো, কথাগুলো তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তোমাকে মানতেও হবে। তো বলে যে দেখো আমি ঢাকা গেছিলাম, আমার ভাই আমার জন্য মেয়ে দেখছে, মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ে, তো ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ওকে আমি এঙ্গেজ করে আসছি, তোমার সাথে আমার কথা বলা সম্ভব না, কোনোভাবে তোমার সাথে আমি রিলেশন চালাতে পারবো না, আমি আমার ফ্যামিলিতে তোমার কথা বলছি, ওরা তোমাকে মানতে রাজি না, তোমার বাড়ি অনেক দূরে, অত দূরে আমাকে মানে বিয়ে দিবে না, ওরা তোমাকে মানবে না। তা আমি ভীষণ মানে জীবনের প্রথম বোধ হয় আমি অত কান্নাকাটি করছিলাম, আমি সেদিন সারা রাত কাঁদছিলাম, চিলাই চিলাই কাঁদছিলাম। তো ওকে আমি ওর অনেক বেশি অনেক রিকোয়েস্ট করি, তখন এমন একটা পর্যায়ে রিলেশনটা চলে গেছিল আমার পিছনে ফেরার আর কোনো উপায় ছিল না। তো ওকে
মানে কি
মানে আমি তো আগে বোরকা পড়তাম, ক্লাসে সবসময় বোরকা পরে যেতাম, ও আমাকে বোরকা ছাড়া কখনই দেখেনি। 3 নভেম্বর ওর বার্থডে ছিল, ওর বার্থডে তো 3 নভেম্বর আমার মনে ছিল না যে ওর বার্থডে সেদিন, আমি ভুলে গেছিলাম। তো সন্ধ্যায় আমি ওর কোচিং সেন্টারে যাই, ওই দিন আবার 3 নভেম্বরে আবার আমার খালাতো বোনের ম্যারেজ। তো ওই দিন আমি আমার খালাতো বোনের ওইখান থেকে দুলাভাইকে নিয়ে ওর সেন্টারে যাই, কোচিং সেন্টারে যাওয়ার পরে আমি সেদিন বোরকা পরা ছিলাম না, একটু সাজুগুজু করছিলাম, জীবনে ফার্স্ট আমাকে সাজুগুজুতে দেখে। তো ও সেদিন যাই, যাওয়ার পরে দেখি ফুল দেওয়ার কোচিং সেন্টার অনেক সাজানো গোছানো, তখন হচ্ছে অনেক বেশি রেগে আছে, আমার সাথে কথা বলতেছে না, আমি ওকে উইস করিনি এই জন্য। আমি গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন বলতেছে যে আজকে 9 তারিখ, তখন আমার মনে হয় তখন আমি উইস করি, তখন বলে যে উইস আমি নিব না, এর জন্য শাস্তি পাইতে হবে। তখন আমি বলছি কি শাস্তি, তখন বলে যে আমি যাচাবো আমাকে তাই দিতে হবে, এটাই তোমার শাস্তি। তখন আমি জিজ্ঞেস করি কি শাস্তি, কি চাই সে, তখন সে বলে আমি আজকে বলবো না, আমি আর একদিন বলবো। তো ওই দিন যাই, আর নভেম্বরের 2010 নভেম্বরের 29 তারিখ সে আমাকে ফোন করে বলে যে আজকে তুমি দেখা কোচিং সেন্টার আসবে, সে যে আমার সাথে দেখা করতো সবসময় কোচিং সেন্টারে করতো, কখনো বাহিরে যেত না। তো আজকে তুমি আমার সাথে দেখা করবো, তোমাকে দেখতে ভীষণ ইচ্ছা করতেছে। তখন আমি বলি আচ্ছা ঠিক আছে আসতেছি, বলতেছে বোরকা ছাড়া আসবা, সেদিন যেভাবে আসছিল ওইভাবে আসবা। তো ওই দিন ওইভাবে যাই, তখন বলে যে তুমি 5টার দিকে আসবা, 5টার দিকে যে ক্লাস হবে সেই ক্লাসে আসবা। তো ক্লাসে যাই, ক্লাসে গেলে সবার সামনে আমাকে দাঁড় করে বলে যে ম্যাম এত সুন্দর, ম্যাম আসো বোরকা পরে দেখো আজকে সবাই, ম্যামকে দেখো আজকে সবাই, ম্যাম নাচছে কিভাবে। ওই দিন আমাকে নিয়ে অনেক মজা করে, মজা করার পরে আমাকে একটা মেসেজ পাঠায় ক্লাসেই, ক্লাস নিতে নিতে আমাকে একটা মেসেজ পাঠায় যে হচ্ছে ক্লাস শেষে তুমি ক্লাসরুমেই ওয়েট করবা। আমি তোমার সাথে কথা বলবো। তো আমি ক্লাস শেষে ক্লাসরুমে ওয়েট করি, তখন হচ্ছে ও ক্লাসে আসে মাগরিব আজানের একটু আগে। আসার পর বলে যে আমাকে অনেক কথাই বলে, অনেক মানে ছেলে মানুষই করে আর কি, অনেক কথা বলে। তখন বলার পর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমাকে বলে, হচ্ছে আমি আবার জানতাম না ক্লাসরুমটার পাশেই একটা রুম ছিল, ওই রুমটাই ওর বেডরুম ছিল, আমি তো জানতাম না। তখন আমি সবসময় জিজ্ঞেস করতাম আচ্ছা তুমি কোথায় থাকো, সে আমাকে কখনো বলতো না। তো তখন বলে যে ওই দিন আমাকে বলতো 29 নভেম্বর তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। তখন ও আমাকে ওর বেডরুমটার দিকে নিয়ে যায়, নিয়ে গিয়ে তালা খুলে দেখ। আমি তার আগে একদিন বলছিলাম ফোনে যে আমার বেলি ফুল পছন্দ, আমি অনেক বেলি ফুল পছন্দ করি। আর সে একদিন রাতে টাইটানিক ছবিটা দেখ, সরি টাইটানিক না, রোমিও অ্যান্ড জুলিয়েট ছবিটা দেখছিলাম। তো ও যা করতো আমিও তাই করতাম। ও সেদিন রাতে রোমিও অ্যান্ড জুলিয়েট ছবিটা দেখতেছিল, আমিও ওই দিন রাতে হল রুমে এসে রোমিও অ্যান্ড জুলিয়েট ছবিটা দেখছিলাম, আমি আমার বান্ধবীরা মিলে। ওই ছবিতে একটা লাস্টে একটা দৃশ্য আছে যে জুলিয়েট যখন মারা যাচ্ছে তখন পুরোটা গির্জা ফুল দিয়ে আর ক্যান্ডেল লাইট দিয়ে সাজায়। তা আমি ওকে ওই দিন বলছিলাম যে আমার বাসর ঘরটা যদি এভাবে উইদাউট ইলেকট্রিক্যাল লাইট মানে ক্যান্ডেল লাইটে সাজানো হইতো আমি অনেক খুশি হইতাম, আর সেখানে বেলি ফুল থাকতো। তখন সেই দিন সে ওই কথাটা শুনে হাসছিল এবং উড়াই দিছিল যে এরকম বিরহের বাসর ঘর তোমার পছন্দ হইলো। সেদিন আমাকে
বলছে
সেই 29 তারিখের দিন সে ঘরটাকেও ভাবে সাজাইছিল, অনেকগুলো মানে এতগুলো বেলি ফুল ছিল, ক্যান্ডেল লাইট ছিল, ঘরে কোনো ইলেকট্রিক্যাল লাইট ছিল না। দরজা খুলে মানে আমাকে দেখাইলো এটা আমার রুম, এটা আমাদের রুম। ওর মেরুন কালার একটা অনেক পছন্দ ছিল, ওর রুমে সব কিছুই মেরুন কালার ছিল। তো আমাকে তখন নিয়ে রুমে ঢুকাবে, এই মুহূর্তে আমি রুমে ঢুকতে যাচ্ছি, এই মুহূর্তে ও আমাকে বলে দাঁড়াও দাঁড়াও বলে ও আমাকে জীবনে ফার্স্ট ও সেই দিন আমাকে টাচ করে, আমাকে আর কোলা করে নেয়, নিয়ে রুমে ঢুকায়। তখন ওই যে 3 তারিখে যে বলছিল যে ও আমাকে শাস্তি দিবে,
একটা জিনিস চাইবো চাইলে সেটা দিতে হবে।
হ্যাঁ,
কি চাইলো সে? আমার বন্ধুরা তো স্মার্ট অলরেডি বুঝে গেছে, আপনি একটু বলেন কি চাইছিল সতীত। তো ওটার নাম দিয়েছিল ভালোবাসা নাকি আপনার আব্রু, যেটা হয়তো নাম দিয়েছিল কাউকে সাক্ষী রেখে বিয়ে করেনি তখন?
তখন আমাদের
বিয়ে তো হয়নি, কাউকে সাক্ষী রেখে তুমি আমি স্বামী স্ত্রী এরকম কিছু বলেনি? বলছিল একদম রেডি, কারণ
তখন সে আমাকে একটা কথা বলছিল যে আমি তোমাকে আল্লাহকে সাক্ষী রেখে,
এই তো সেই কথাই তো, হ্যাঁ সেগুলোই তো শুনতে পাচ্ছি,
আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, ইমোশনাল টাইপের যেসব কথা হয়,
তুমি আজ থেকে আমার স্ত্রী
সেসব কথা বলছিল।
হ্যাঁ সেটাই তো বলতে বলছি, আজ থেকে তুমি আমার স্ত্রী, তাই তো? তারপর স্বামী স্ত্রীর যে ধরনের সম্পর্ক হওয়া উচিত সেই সম্পর্কের ভিতরে চলে গেলেন, ঠিক না বেটি?
এটাও মানে জোর করে যা করছিল সেদিন,
জোর করে
জোর করছিল এবং আমার কিছুটা টর্চার করছিল। যে টর্চার বলতে কি, আমি যখন রুম থেকে চলে আসতে দিচ্ছি তখন আমার ওনাটা টেনে নিয়ে নিয়েছিল আর কি, যাতে আমি রুম থেকে বের না হইতে পারি।
এটা কি প্রথম জীবনে আপনার?
হ্যাঁ, ওর সাথে মানে
একদম সত্যি কথা বলুন তো, যেটা কি আপনার জীবনে প্রথম, মানে যেটাকে বলে মানে ইউ জাস্ট লস্ট ইউর ভার্জিনিটি, দিস দ্য ভেরি ফার্স্ট টাইম উইথ দ্যাট পারসন অন দ্যাট রুম, সেদিনই আপনি আপনার ভার্জিনিটি লুজ করলেন, তাই তো? প্রথম সেদিন সমস্যা হচ্ছে আর কি, সমস্যা বলতে অসুস্থতা না, এই যে আপনি কেমন অনুষ্ঠান শোনেন, মাঝে মাঝে পাগলা ইসে হাওয়া লাগে না, ওই অবস্থা শুরু হয়ে গেছে আমার ভিতরে। তাহলে তো আমাকে খুব ভালো করেছিলেন, এখন আর আসলে আমার ওই সাজানো গোছানো কথা খুব কম আসবে আর কি। ওই যে কথা বলছিলাম যে ওই দিনটা ওই মুহূর্তটাই, দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম আপনি আপনার সবচাইতে মূল্যবান জিনিসটা হারিয়েছিলেন, তাই তো? এর আগে কখনো কোন পুরুষের সাথে, এটা তো অনেক দূরের কথা, কেউ তো মনে হয় আপনাকে স্পর্শ করারও সুযোগ পায়নি।
নাম
বলা দরকার নাই, কতজনের সাথে এরকম শুনেছেন?
আমি চারজনের কথা শুনেছি।
এটা আপনি নিজে থেকে শুনেছেন? পরে
চারজন নিজে আমার সাথে যোগাযোগ করেছে,
বলেছে সরাসরি?
তিনজন আমাকে হোস্টেলে দেখতে আসছিল, আর একজন তখন উপস্থিত ছিল না নেত্রকোনায়, দশটায় আমাকে ফোন করে বলছে যে ওকে তুমি ছাড়ো না, ও আমার জীবনটা, তিনি এখন বিশেষ ক্যাডার, উনি আমাকে কাছে আর বলছে যে কনা তুমি ওকে ছাড়ো না, ওকে যদি তুমি ছাড়ো তুমি ও আরো আমার মতো তোমার মতো আরো অনেক অনেক মেয়ের জীবন নষ্ট করবে, ওকে তুমি এমন একটা শিক্ষা দাও যাতে করে ও মানে ও একটা সারা জীবনের মতো শিক্ষা পায় যে মেয়েদের সাথে এরকম করলে ওই মেয়েটা কি হয়, ওই মেয়েটা কেমন থাকে, কতটুকু ভালো থাকতে পারে তার পরবর্তী লাইফে। সে আমাকে এটাও বলছিল, আমি এখন বিসিএস কাদার কিন্তু আমি সুখী না, আমি এখনো সে এখনো বিয়ে করে নাই, বলে আমি এখনো বিয়ে করি নাই কারণ আমি ম্যাডামের জন্য করছি, ম্যাডামের কথায়। আর ওর এক বড় ভাই আছে, ওর আপন বড় ভাই, তার শালা, আমি ওনার নাম বলবো মাসুদ ভাই, আমি মাসুদ ভাইয়ের ইনস্পিরেশনে সব করেছি, মাসুদ ভাই আমাকে দিয়ে সব করিয়েছে। তো যাই হোক, সেদিন আমি আমার 31 ডিসেম্বর 2010-এ আমার সরি 2011-এর 4 তারিখে জানুয়ারির 4 তারিখে সে আমাকে এভাবে বললো যে তোমাকে আমার বিয়ে করা সম্ভব না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন আমি অনেক আপসেট হয়ে পড়ি, অনেক
বেশি। এই যে ঘটনাটা 29 নভেম্বর 2010, আর আপনাকে রিজেক্ট করলো কবে আবার? ডিসেম্বরের 4 তারিখে
না, জানুয়ারির 4 তারিখে।
তার মানে 1 মাসের ব্যবধানে অলরেডি আপনার কাছ থেকে, তার দৃষ্টিকোণ থেকে নতুন করে পাওয়ার কিছু নাই, সেই বোধ থেকে তো আপনাকে রিজেকশনটা আছে একদম একদম ক্লিয়ার।
তখন তার এসএনএফ নাম্বার গুলো যে আমার কাছে ছিল সবগুলো নাম্বার আমি ফোন দিতে থাকি, ফোন দিতে দিতে একটা নাম্বার আসে ওর ইমিডিয়েট বড় যে ভাই সেই ভাই, ওরা 6 ভাই, ও ছিল 5 নম্বর, ওর ইমিডিয়েট বড় যে ভাই সেই ভাইয়ের নাম্বারে চলে যায়। আমি সেই ভাইকে, আমি আমার বান্ধবী,
ফাইনালি বিয়েতে রাজি কিভাবে হয় সেটা একটু বলেন তো।
বলছি
একদম সংক্ষেপে, বিয়েতে রাজি কিভাবে, বাধ্য হয়ে রাজি হওয়া?
না, ও বাধ্য হয়ে রাজি হয় নাই।
তাহলে
ও আপসে রাজি হয়েছিল? ওকে
কেন রাজি হলো?
সবাই মিলে বলছে এখানে আমাকে একটু বলতেই হবে এখানে। তো ওর ভাইকে যখন আমি ফোন করি, তো ওর ভাইয়ের কাছে যখন সব খুলে বলি, তখন হচ্ছে ওর ভাই আমাকে তখন বলে যে আসলে কি আমি আমার বান্ধবীর সাথে ফোন করছিলাম, তো ভাবতে পারেনি যে আমি নিজেই, কারণ আমি হচ্ছে আমাকে বলে আসলে কি আমারই তো বিয়ে হয় নাই, তাহলে ওর বিয়ে কি করে ঠিক করবে, ওর তো বিয়ে ঠিক করে নাই, ও ঢাকা গেছে, ঢাকাতে যাওয়ার কথা ছিল কিন্তু ঢাকা যায় নাই, আর ও তো আমারই বিয়ে নিয়ে চিন্তা করতেছে না, এখন ওর বিয়ে নিয়ে কি চিন্তা করবে। তখন আমি এত বেশি শক্ত হই, তখন আমি ওকে একটা প্রচুর ফোন করি, ও আমার ফোন রিসিভ করে না, সারা রাত ওর ফোন ওয়েটিং থাকে, আর আমি সারা রাত যেতে যেতে ওকে ফোন করি, কোনোদিন 120টা, কোনোদিন 101টা, কোনোদিন 300টা ফোন করি আমি, ওকে কখনোই রিসিভ করে না, ততক্ষণ আমি যতক্ষণ ফোন করি ততক্ষণ ওর ফোন ওয়েটিং থাকে, ও যেন কার সাথে কথা বলতো। তারপর আমাকে প্রচুর মানে বলতো তোমার লজ্জা নাই তোমাকে যে আমি ফোন করতে নিষেধ করি, তারপর তুমি আমাকে ফোন করো কেন, তোমার লজ্জা করে না আমাকে ফোন করতে, আমাকে যদি কেউ একবার মানা করতো তাইলে তো তাকে আমি ফোন দিতাম না, আমি করে অনেক অপমান করে। তারপরে আমি ওকে বলি তুমি মেসেজ পাঠায় আজকে যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে আমি তোমার সেন্টারের সামনে গিয়ে সুইসাইড করবো, তুমি ভালো করে জানো এছাড়া আমার কোনো আর কোনো উপায় নাই। তখন এতে সেদিন রাতে ও কথা বলে, ওই দিন রাতে খুব ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে আমি ওকে দুটো অপশন দিই যে তার আগে আমি ওকে বলি যে তুমি যাবো তো আমাকে যা বলছো, তুমি যদি বলছো যে সারা আজকে দিনের বেলায় যদি বলছো এখন রাত তাহলে আমি সেটাই মেনে নিচ্ছি যে এখনই রাত যেহেতু তুমি বলছো এখন। আমি তারপরে আমি আমি তোমার সব কথা শুনছি, তুমি তোমাকে আমার গ্রহণ করতেই হবে, আমাকে তোমার গ্রহণ করতেই হবে এরকম করে বলছি, আমি ওকে বলি যে আমার এছাড়া আর কোনো রাস্তা নাই। তখন হচ্ছে সে বলে যে আমি গ্রহণ করতে পারবো না, তখনও আমার কাছে ধরা পড়ে যায়, ও আমাকে মিথ্যা বলে। তখন আমি ওকে দুটো অপশন দিই, হয় তুমি আমাকে বিয়ে করবা নয়তো আমি সুইসাইড করবো, কোনটা বেছে নাও তুমি এখন। তো এই দিন আমাকে অনেক বুঝায়, অনেক কান্নাকাটি করি, অনেক বলে যে আমি তোমার হাত জোর করে রিকোয়েস্ট করি তুমি কাঁদো না, তুমি কাঁদলে আমি ঠিক থাকতে পারি না। তারপর পরের দিন সকালে গিয়ে থানায় নিচে কোনো থানায় আমার নামে একটা জিডি করে যে আমি মানসিক ভারসাম্যহীন একটা মেয়ে, আমার মৃত্যু প্রবণতা আছে, আমি যে কোনো সময় সুইসাইড করতে পারি, সেটার জন্য সে দায়ী না, এরকম একটা জিডি করে। এবং সে থানে এটাও বলে আমি তাকে প্রচুর ডিস্টার্ব করতেছি। তো থানা থেকে তার সেদিন থেকে থানা থেকে আমাকে মানে বাংলাদেশের পুলিশ বাহিনী যারা আছে ওরা হয়তো সবাই হয়তো খারাপ না, কিন্তু আমি আমি ওদেরকে দেখতে পারি না, ওদেরকে আমার দেখলে খুব ভয় লাগে, খুব ঘৃণা জন্মায়, ওরা এত নোংরা হতে পারে কিছু টাকার জন্য, আমাকে এমন কিছু বাজে কথা বলতো, আমাকে ফোন করে প্রতিনিয়ত বিরক্ত করতো, আমাকে ফোন করে চেট দিত আপনি যদি তো ফজলের কাছে রাস্তা থেকে ফিরে না আসেন তাহলে ফেসবুকে আপনাকে ক্লিপ বের করা হবে, আপনি জানেন না প্রযুক্তি কত আগায় আছে, আপনি আপনি আপনার যে আমরা কত বড় ক্ষতি করতে পারি এটাও আপনি জানেন না, আপনার হচ্ছে ফেসবুকে আপনার এই করব সেই করব, আর নেত্রকোনা শহরের মোড়ে এনে আপনাকে অনেক নোংরা নোংরা ভাষা আমার ব্যবহার করতো প্রতিনিয়ত, একদিন না দুই দিন না, এক বেলা না দুই বেলা না, প্রতিনিয়ত। পরে এপ্রিল মাস পর্যন্ত আমাকে এসে পুলিশ থানার পুলিশ আমাকে ফোন করে বিরক্ত করতো, তখন আমি নিরুপায় হয়ে আমার পাশের রুমে এক আপু থাকতো, ওই আপুর সাথে শেয়ার করি, ওই আপু তখন হচ্ছে দুটো আপুর সাথে শেয়ার করি, একটা রূপা আপু আর একটা মার্চি আপু, দুজনের সাথে শেয়ার করি। রূপা আপু দেয় ওর ভাইয়ের শালার ফোন নাম্বার, বলে যে ওর সাথে গিয়ে মাসুদ ভাইয়ের সাথে গিয়ে যোগাযোগ করো তাহলে তোমার উপকার হবে। আর ওই আর একটা আপু দেয় দুটা ভাইয়ের নাম, বড় ওরা ছাত্রলীগের অনেক বড় নেতা, ওদের নাম্বার দিয়ে বলে ওদের সাথে যোগাযোগ করো তাহলে তোমার থানা থেকে রক্ষা
পাবে। পারিপার্শ্বিক চাপটার কারণে কি বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেয় পরবর্তীতে?
চাপ না, ওকে সবাই মিলে বুঝায়। আর ওই মুহূর্তে যখন আমি ভাইয়াদেরকে জানাই, ওই বড় বড় নেতাদেরকে জানাই, তখন হচ্ছে পুরো নেত্রকোনা শহর ছড়ায় যায়, আমার ফ্যামিলি তো জেনে যায়, ওর ফ্যামিলি তো জেনে যায়। তখন দেখা যাচ্ছে কি, তখন আমার
উপায় ছিল না,
ফেব্রুয়ারির 14 তারিখ থেকে, 2011 ফেব্রুয়ারির 14 তারিখ থেকে আমার অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনালের পরীক্ষা শুরু হবে। তো একে আমার পড়ার চাপ, তারপরে থানা থেকে প্রতিনিয়ত ডিস্টার্ব, ওর ফোন, ওর ফ্রেন্ডের ফোন, সব ফোন করে ফোন কল বাজে কল থাকে সবগুলো, সবাই আমাকে ফোন করে বলে ওর ফ্রেন্ডরা যারা, আমি এত টাকা দিব আমার সাথে কতদিন প্রেম করবা, আমি অত টাকা, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, ওর একটা ফ্রেন্ড লয়ার, সে আমাকে ফোন করে বলে আমার ঢাকায় বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমি লয়ার, আমি তোমার সাথে ছয় মাস সাত মাস প্রেম করছি, আমি তোমার সাথে এক বছর প্রেম করবো। ও তোমাকে তখনও আমাকে থানায় যখন জিডি করে তখনও আমাকে ফোন করে বলছিল আমি তোমাকে 6 লাখ টাকা দিব, তুমি এটার এটা নেওয়ার নিচ্ছুক আমার ছড়ায় না আর মানুষ জানাজানি করো না, তুমি এটা নিয়ে কোনো সরকার চলে যাবো। আমি তখন ওকে অস্বীকার টাকা নিতে অস্বীকার করি, তো এই কথাটা সবাই পুরো নেত্রকোনো শহর জেনে যায় গিয়া। তো আমাকে আমি নাকি ওর সাথে টাকার জন্য প্রেম করছি, ওর বন্ধুরা আমাকে ফোন করে বলতো আমার বন্ধুরা যে আমার গাড়ি আছে বাড়ি আছে, ও প্রেম করছে 7 মাস, আমি প্রেম করবো এক বছর, ও দিব 6 লাখ আমি দিব 12 লাখ। আমি তো এবার বলতো সবাই একে আমার পরীক্ষা, তারপর বাড়ি থেকে ফোন, ওর বাড়ি থেকে ফোন, ওর বন্ধুদের ফোন, থানার থেকে ফোন, আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। আমার তখন ভাইয়াদের তো বলি ভাইয়ারা আমাকে হচ্ছে হেল্প করবে বলেই করে, আমি মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাইয়ের কাছে গিয়ে শুনি যে এর আগেও আমাকে না, শুধুমাত্র আমি ওর শিকার না, এর আগে ওই এরকম যে চারজন নাম বললাম ওই চারজন তো স্বীকার করছে। উনি আমাকে বললো কিছু আরো কিছু কোচিং সেন্টারের নাম বললো, প্রাইম কোচিং একটা, তখন সাইফুর ছিল না, এরকম কিছু কোচিং এর নাম বললো যে এবিসি কোচিং, যে এইগুলো কোচিং এ যাও তুমি তোমাকে হেল্প করবে। আমি আমি সরাসরি হেল্প করতে পারবো না, তো এই খোঁজ গুলো যে সে আমাকে দিচ্ছে, মাসুদ ভাই আমাকে দিচ্ছে, ওর বড় ভাইয়ের নাম কামাল, সে কামাল ভাই কিভাবে যেন জানতে পারে মাসুদ ভাই আমাকে হেল্প করতেছে। তখন ওর বড় ভাই মাসুদ ভাইকে ফোন করে বলে যে তুমি যদি দেখতে চাও তোমার বোন আমার সাথে সংসার করতেছে তাহলে ওর মেয়েকে তুমি হেল্প করবে না। তখন মাসুদ ভাই বাধ্য হয়ে আমাকে হেল্প করা বন্ধ করে দেয় এবং বলে আমাকে বোন ডেকে বলে যে তোমার জন্য আমি তাহার দিকে নামাজ পড়ছি, আল্লাহর কাছে চাইছি তুমি যাতে সাকসেস হও, কিন্তু আমি তোমাকে সরাসরি হেল্প করতে পারছি না কারণ এখানে আমার বোনের সংসার জড়ায় আছে। তারপরে ওই বড় ভাইরা তখন পুরান একটু কোনো শহরে কিভাবে যেন ছড়াই যায়, একজন আমি তো ছড়াই নাই কিভাবে যেন ছড়াই যায়, আমি নাকি প্রেগনেন্ট, আমার নাকি আমি নাকি 4-5 মাসের প্রেগনেন্ট, তো ফজলের বেবি আমি ধারণ করতেছি, আমি হচ্ছে কোনো শহরে মুখ দেখাইতে পারি না। তখন আমার পরীক্ষা শুরু হয়ে গেছে, মার্চের 7 তারিখ আমার লাস্ট পরীক্ষাটা ছিল, তখন আমার আমাকে প্রচুর থ্রেড দিতে থাকে, আমার খালার বাড়িতে ফোন করে থ্রেড দিতে থাকে, ভাগ্নিকে যদি ভালো রাখতে চান আপনাদের সংসার, আপনারা যদি শহরে ভালোভাবে থাকতে চান তাহলে ওকে ওর এলাকায় পাঠিয়ে দেন। তখন ভাইয়া ভাইয়া আসে, আমার ভাইয়ের আমার বড় ভাইয়ের নামও মাসুদ, মাসুদ ভাই আমার বড় ভাই আসে নেত্রকোনায়, নেত্রকোনা এসে ওর সাথে কথা বলে যে ওকে তুমি ঠকায় না, ও অনেক ছোটবেলা থেকে অনেক আদরে অনেক আল্লাদে বড় হয়েছে, ওকে তুমি ঠকায় না। তারপর ও ভাইয়াকে ও অনেক কিছু বোঝায়, ভাইয়াকে তখন ওর বড় ভাই বলে যে আপনার বোনকে যদি ভালো রাখতে চান তাহলে এলাকা থেকে নিয়ে যান। মার্চের 7 তারিখ আমি পরীক্ষা দিয়ে ফিরতেছিলাম। এখানে আর একটা কথা বলি, আমাদের কলেজের প্রিন্সিপাল আমাকে অনেক সেভ করছেন, অনেকে যে আর একটা ভাই দুইটা ভাইয়ের নাম বলবো ওনারা আমাকে হেল্প করছেন, একজন কোয়েল আর একজন শফিক ভাই, এনারা অনেক হেল্প করছেন আমাকে, অনেক নিরাপত্তা দিচ্ছেন, ওনারা যদি নিরাপত্তা না দিতেন হয়তো আমি আজকে এখানে বসতে পারতাম না, আমি হারিয়ে যেতাম অনেক আর কি। তো আমাকে উঠাই নিয়ে যাওয়ার হুমকি দিছিল একবার, থানাতে থানার পুলিশও হুমকি দিছিল, ও নিজেও হুমকি দিছিল যে আমাকে উঠাই নিয়ে যাবে, আমার মুখে সিটে ঝলসে দিবে, আমার বোনকে ফোন করে বলছিল আপনার আপনার বোন কাক হয়ে গায়ে ময়ূরের পশুন কেরকম লাগাইতে যাচ্ছে, ওকে একবার নিজের চেহারা আয়নায় দেখছে আমার পাশে ওকে কতটুকু যায়, আমাকেও বলছে তুমি কি একবার নিজেকে আমার পাশে দাঁড় করে দেখছো, তুমি আমার পাশে মানাও কিনা আমার বউ হিসেবে, আমার বউ তো হবে অনেক সুন্দরী, তোমার মতন একটা মেয়ে তো আমার বউ হইতে পারে না, এরকম আমার ডাকি চা, আমি কালো, আমি শুকনা, এইগুলো কল দেখায় তখন। তারপরে
তুমি দেখি কোন দাঁত সুত্তরের ভাই, আমার কেন জানে মনে হচ্ছে যে এখন প্রথম সকালের প্রথম ট্রেনটা চাপি চাইতে তোর কাছে যাই রে ভাই, যে দেখে আসি কোন 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 মাটিতে গড়া, কিভাবে কত সৌন্দর্য না তোমার,
তারপরে
দেখে ধন্য হই, এটা আমার মন চাচ্ছে।
ভাইয়া যায়, ভাইয়া যাওয়ার আগে সাত তারিখ মার্চ আমার পরীক্ষা হচ্ছে, লাস্ট পরীক্ষা, তো আমি পরীক্ষা দিয়ে আসতেছি, তখন প্রিন্সিপাল স্যার সেদিন ছিল না, উনি সেদিন কি কারণের জন্য
কোনটা আমাদেরকে শেষ করতে হবে, আমাদেরকে শেষ করতে হবে, কিন্তু যে পরিস্থিতি শুরু হয়েছে শেষ করা উচিত, অলরেডি আমরা আধা ঘন্টা সময় পার করে এসেছি কনিয়া কনিকা, এই 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 তোফাজ্জল, ওর নিকনেম কি তোফাজ্জল নাকি অন্য কোনো নাম আছে, তোফাজ্জল, সে পরবর্তীতে সবাই মিলে যখন একরকম
বিয়ে
হলো, তারপরে
ওর হচ্ছে আমাকে আমাকে এই জায়গাগুলো একটু ভালোভাবে বলতে হবে, নাহলে অনেকে আমাকে দোষারোপ করবে এবং বুঝবে না অনেকে, তো সে সাত তারিখে আমাকে উঠাই নিয়ে যায়, ধরো অনেকগুলো 20-25টা বাইক সহ অনেকগুলো ছেলে আসে, এসে আমার রাস্তা আগলে রাখে ধরে এবং বলে যে আমাকে উঠাই নিয়ে যাবে, তো আমাকে যে পাহাড়, আমার পাশে যে শফিক ভাই, কোয়েল ভাই, এরা আমাকে পাহারা দিচ্ছিল, এটা ওরা জানতো না, পরে শফিক ভাইয়ের অনেক বড় হাত আছে পুরো নিচুকোনা শহরে, পরে শফিক ভাই এসে আমাকে ওদের হাত থেকে বাঁচায়, বাঁচায় নিয়ে আমাকে ওই তার 7 তারিখে আমার পরীক্ষা শেষ হয়, 8 তারিখে আমাকে ভাইয়ার সাথে পাঠায় দেন, আমি বাসায় বাড়ি চলে আসি, বাড়ি চলে আসলে পরে শুনি যে ওকে হচ্ছে ওর ভাইরা সিঙ্গাপুর পাঠিয়ে দিচ্ছে সারা জীবনের নামে, ও আর এখানে থাকতেছে না, আমি অনেক প্রিন্সিপাল স্যারকে অনেক ফোন করে অনেক কান্নাকাটি করি, ওদেরকেও ফোন করে অনেক কান্নাকাটি করি, সবাই কেন জানি বিশ্বাস করছিল যে আমি সত্যি সত্যি বোধ হয় প্রেগনেন্ট, আসলে আমি তা ছিলাম না। তারপরে ওর হচ্ছে আমি আবার এপ্রিলের 5 তারিখে আমি বাসায় থেকে মিথ্যা বলি যে আমার কলেজে যেতে হবে, প্রিন্সিপাল স্যার আমাকে বলেন যে কলেজে কাজ আছে, কলেজে আসতে হবে, তো বাসায় থেকে এই জন্য আমাকে পাঠায়।
একদম সংক্ষেপ করতে হচ্ছে কনিকা, আমরা অলরেডি বুঝেছি পরিস্থিতি এরকম, এবং এইরকম পরিস্থিতির মধ্যে ফাইনালি আপনাদের বিয়ে হলো, তাই তো?
বিয়ে হয়।
শ্রোতা বন্ধু যারা আছে তারা কিন্তু একদম পরিষ্কার যে আপনি একরকম ভালোবেসে তার সাথে সম্পর্ক, সেটাকে কিভাবে ইউটিলাইজ করে, সেটাকে ক্যাশ করে সে আপনার সাথে শারীরিক সম্পর্ক করে, একরকম বাধ্য করে আপনাকে, এবং ফাইনালি আপনাকে তার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য সব রকম প্রচেষ্টা চালায়, কিন্তু আপনি আপনি এক তো চেয়েছিলেন যে যেহেতু আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস যার জন্য হারিয়েছেন তাকে নিয়ে সংসার করবেন, এবং আরেকটি জেদও আপনার ভিতরে পরোক্ষভাবে কাজ করেছিল যে এর হাত দিয়ে বহু মানুষের জীবন যেহেতু ধ্বংস হয়েছে, এ ধ্বংসের সিলসিলা এখন পর্যন্ত সমাপ্তি হোক, এটাও আপনি ভিতর থেকে চেয়েছিলেন, এবং এটি একটি আনুষ্ঠানিকভাবে এটি একটি প্রাতিষ্ঠানিক রূপ নেক যাতে করে এর হাত ধরে আর নতুন করে কোনো ধ্বংসযজ্ঞ সৃষ্টি না হতে পারে। এবং ওর প্রশ্নে আপনার প্রচন্ড রকমের মোহ, প্রচন্ড রকমের দুর্বলতা, প্রচন্ড রকমের টান, দারুণ রকমের আকর্ষণ, সেটির কারণে আপনি কোনোভাবে নিজেকে সরিয়ে নিয়ে আসতে পারেননি, এই তো। এই ব্যাপারটা শ্রোতা বন্ধুরা কিন্তু একদম পরিষ্কার, তারা যেভাবে কমেন্টস করছে এবং টেক্সট পাঠাচ্ছে তাতে পরিষ্কারভাবেই সেটা ফুটে উঠেছে। ফাইনালি আপনাকে একরকম কোথাও স্পেস না পেয়ে সবার যখন একদম একরকমের প্রেশার চলছে তখন ফাইনাল আপনাকে বিয়ে করলো, বিয়ে করার পর কি ওর সাথে সংসার করেছেন?
না, বিয়ের দিন রাতেই ও আমাকে বলে যে আমি এখনই তোমাকে আমার পরিবারে, যেদিন বিয়ে হয় ওই দিনই আমাকে বলে তোমার আমার পরিবারে তোমাকে মেনে নিতে নিবে না, তো আমাকে 6টা মাস প্রথমে 1 বছর বলছিল, বলছিল আমি 9 লক্ষ টাকা ঋণ আছি, কথাগুলো আমার কাছে রেকর্ড আছে, বলছিল আমি 9 লক্ষ টাকা ঋণ আছি, এই ঋণগুলো আমাকে শোধ করতে দাও, একটা বছর আমাকে সময় দাও, তারপর আমি তোমাকে আমার ফ্যামিলিতে আমি বুঝাবো, তোমার ফ্যামিলিতে আমার পজিশনটা ভালো করি, তারপর আমি তোমাকে আনুষ্ঠানিক ভাবে নিয়ে আসবো। এই সব কথা বলে, তখন তারপরে ওকে আমি এক বছর না 6 মাস সময় দিই, 6 মাসের মধ্যে 9 লাখ টাকা শোধ করবে এবং আমাকে গ্রহণ করবে।
সেভাবে নিয়ে গেছে আর
না, 3 মাসের মাথায় আমাকে ডিভোর্স লেটার পাঠায় দিয়েছে। তারপরে ও আমাকে বাসায় পাঠায় দেয়, বলে যে আমি তখন বলি যে আমার এলাকায় যেহেতু ছড়ায় গেছে, ওর বড় ভাই আবার করছে কি আমার এলাকায় ছড়ায় দিছে বিষয়টা, মানে পৌরসভায় ফোন করে।
আলটিমেটলি এখনকার পরিস্থিতি তাহলে কি, ডিভোর্স দিয়ে দিল? ওরা হয়তো ডিভোর্সেরই একটা অংশ হিসাবে স্থানীয় যে জনপ্রতিনিধির কার্যালয় থাকে সেখানে একটা অ্যাকনলেজমেন্ট দেয়, সেটা সেটাও দিয়েছে ওরা ওদের মতো করে সাকসেসফুল দিয়ে। কি কোনো কেস কাচারি কিছুই হয়নি আপনার তরফ থেকে?
আমি নামাজ পড়ে আল্লাহর কাছে আম্মু বলে তোমার জন্য দোয়া করি, আর ওই জানোয়ারটার জন্য চাই যে আল্লাহর হাতে ছেড়ে দিছে, আল্লাহ বিচার করবে। আমাদের ওদের তুলনায় আমরা গরিব, কিন্তু ওদের ও আসলে টাকা দিয়ে সবাই থানা সবকিছু কিনে রাখছিল, আমাদের অত সামর্থ্য ছিল না যে প্রত্যেক নেত্রকোনার থানা আমাদের এলাকার থানা কিনে রাখবো। কিন্তু থানার প্রধান যারা ছিলেন, যারা আদালতে কাজ করবেন তারা যারা ছিলেন, তাদেরকেও কিনে রাখছিল।
ফাইনালি ফাইনালি আপনি
আমার সাথে তার বিয়ে হওয়ার পরে সে যখন আমাকে 3 মাসের জন্য 6 মাসের জন্য বাসায় পাঠিয়ে দিল, 3 মাস পর ডিভোর্স পেপার পাঠিয়ে দিল, তারপরে ওই 3 মাসের মাথায় ঈদ ছিল, ঈদে আমি ওকে ফোন, আমাকে ঢাকায় রাখা হলো, তখন বাসায় রাখতে পারছিল না। আমি ওকে একদিন ফোন করে বললাম যে এবার ঈদের তুমি আমাকে কি দিবা, এটা তো আমাদের প্রথমই,
এগুলো কথার আর কোনো সুযোগ নাই কোনো, আমি বুঝে গেছি একজন মানুষ তার
বলল যে হ্যাঁ দিব, অনেক বড় একটা গিফট দিব,
সেটা সে বিয়ে করেছে এটাই গিফট ছিল, এটা
না সে গিফট হিসেবে আমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিয়েছে।
ওর কোন ভূমিকার জন্য আমি কিন্তু এতটুকু সারপ্রাইজ না, ইনফ্যাক্ট প্রথম থেকেই তার ভূমিকার ব্যাপারে আমি বা আপনার কথোপকথনে তার ব্যাপারে আমার কোন রকমের কোন রিয়াকশন বা ইমোশনাল বন্ডেজ তার ব্যাপারে কাজ করছে না যে চমকায় যাব তার কোন অ্যাক্টিভিটিতে, কারণ ঠান্ডা মাথায় একেবারে সন্তর্পণে শুধুমাত্র আপনার সাথে একটা মানে শুধুমাত্র আপনাকে আপনার শারীরিক ভাবে আপনাকে পাওয়ার জন্য সব রকমের প্রচেষ্টা তার ছিল।
সে আমারই খালাতো বোনের চায়ের ছোট বোন আর কি, তার সাথে রিলেশন করছে অন্য মৌলি,
এই আপনার সাথে সম্পর্ক হওয়ার পরে
আমার সাথে বিয়ের পরে, তারপরে ওই মেয়েটার সাথে রিলেশন করছে, ওই মেয়েটার সাথে রিলেশন ছিল 4 মাস ওর সাথে মৌলির সাথে, ওই রিলেশনটা আমি ভাঙছি। তারপরে এখন যাকে ও বিয়ে করছে ওর নাকি আজকে ওর বড় ভাই বলছে যে যিনি ফোন করছিলেন ওনাকে বলছে ওর নাকি কিছুদিন আগে একটা মেয়ে হয়েছে, এখন যাকে ও বিয়ে করছে তার সাথে ওর রিলেশন হইতে দিচ্ছিল, ওর ফ্যামিলি তো টের পেয়ে বিয়ে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে।
আচ্ছা দেখতে কি খুব বেশি সুন্দর নাকি তফাজ জান, দেখি ছবিটা একটু?
ফটো অলরেডি আপলোড
না, আমি এখনো ফটোর দিকে তাকাইনি, আমি একটু এখান থেকে ছবিটা দেখি।
ওকে, আমি বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে বন্ধু সবাই দেখতে চাচ্ছিলেন কণিকা আপুর ছবি এবং তার হাজবেন্ড তোফাজ জেলের ছবি, তো দুটো ছবি একসাথেই আপলোড করে দেওয়া হয়েছে ফেসবুকে, তো আপনারা চেক করতে পারেন এবং দেখতে পারেন। ওকে, তো ফেসবুকে আপনি কানেক্টেড হবেন
আমার এই লুকটা, আমার যদি দৃষ্টিভ্রম বা আমার যদি রুচির পরিবর্তন না হয়ে থাকে, এটা তো কোনোভাবেই যে ছবিটা আমি এখানে সামনাসামনি দেখতেছি যে এটা তো কোনোভাবে একটা মানে মানে পুরুষোচিত যে লুক বা ফিজিক থাকে সেটার সাথে তো কোনোভাবে যায় না বলে আমার কাছে মনে হচ্ছে। এই লোলুপ না, এই ললিপপ মার্কা চেহারা কোনো এক সময় 60s বা তারও আগে হয়তো কিছুটা পছন্দ করলো উপযুক্ত মানুষ, বাট কি জানি ওই জায়গাতে হয়তো এটি ফেমাস নাকি আমি ঠিক বুঝে উঠতে পারছি না, বাট এনিওয়ে তার বাহ্যিক দৃষ্টিতে নাই বা গেলাম। আমি অনুষ্ঠান শেষ করতে হবে কণিকা, আমি ওভারঅল আপনার কাছ থেকে মোটামুটি ইনফরমেশন গুলো চলে এসেছে, তার আগে আমার এখানে দুইটি বাইট আছে, আমরা দুই পক্ষকে কথা বলার সুযোগ করে দিই। আমরা আজকেও চেষ্টা করেছিলাম যে তোফাজ্জলকে ফোনে নেওয়ার জন্য, সঙ্গত কারণে তোফাজ্জল ফোনে আসবেন এটাই স্বাভাবিক, সে ফোনে আসেনি, কিন্তু তার ভাই তোফাজ্জলের বড় ভাই তার সাথে কথা বলেছে এবং সে কোচিং সেন্টারের একজনের সাথে কথা বলা হয়েছে, তাই তো মেঘলা?
এবং
টিচারের তোফাজ্জলের অ্যাসিস্ট্যান্ট যে তার সাথে কথা বলা হয়েছে এবং তোফাজ্জলের বড় ভাইয়ের সাথে কথা বলা হয়েছে। সেইটার ছোট ছোট দুটো বাইট আছে, সে বাইট দুটো শুনে আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসবো, অনুষ্ঠানটা শেষ করবো। আর তোফাজ্জলকে চেষ্টা করেছি ফোনে নেওয়ার এবং আজও আমরা বলছি অন এয়ার থেকে, তোফাজ্জল আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, যাতে করে কোনোভাবেই যেন না মনে হয় যে একতরফা কোনো উপস্থাপন আপনাদের সামনে করতে চলেছি, দুই পক্ষ থেকে কথা বলার সুযোগ তৈরি হোক। মিডিয়াতে সেই সুযোগটা থাকা উচিত বলেই আমরা আপনাকে সুযোগ করে দিতে চেয়েছিলাম। বাইট দুটো আমরা আপনাদেরকে এখন শোনাচ্ছি, যে রেকর্ডেড স্পিচ অডিও স্পিচ আছে, একটি হচ্ছে তোফাজ্জলের ভাইয়ের। আমরা চেয়েছিলাম তোফাজ্জলকে ফোনে ধরতে, তাকে না পেয়ে তোফাজ্জল আসলে তার অ্যাসিস্ট্যান্ট দিয়ে হয়তো ধরিয়েছিলেন, তার সাথে যে কথোপকথন সেটা আমরা একটু শুনে নিই।
আমি ওনার অফিসে লোক দেখছিলাম, এখন তো উনি কাছে নাই, তো নয়টার পরে দিতে হবে আর কি, ওনার সাথে কথা বলবো না। উনি তো এই নেতৃত্ব নাই, একটা প্যারাডাইজ সেন্টার নামে কোচিং দিচ্ছে, ওনার ওদের অফিসিয়াল দায়িত্বে আমরা আছি। উনিকা শুনছি আর কি, নাম শুনছি, উনি কি ওনার যে সুপারজল সাহের বিরুদ্ধে কিছু বলছে নাকি? এই তো আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে এটা বলবো না, নয়টার পরে আমি যাবো আর কি ওনার কাছে। ওনার নাম্বারটা তো আমার জানা নাই, না ওনার পার্সোনাল কোনো নাম্বার নাই, এটাই কাজ আছে আর কি, জানেন যেটা যেটা অফিসে দিয়ে দিচ্ছে আর কি, ওটা রাত্রে ওনার কাছে থাকে আর দিনে আমাদের অফিসিয়াল কাছে ব্যবহার করা হয়। ওনার নাম এই যে আর কি, নাম নেই, এটাই তোফাজ্জল হোসেন ওনার নাম আর কি পুরোটা।
যেমন তোফাজ্জলকে বিভিন্ন সময় বিভিন্ন চৌকশ লোকজন বাঁচিয়েছে, তাদের একজন এই হচ্ছে চৌকশ ব্যক্তি, বোঝাই যাচ্ছে যে তার সাথে জব করে, তার অ্যাসিস্ট্যান্সি করে, কিন্তু তার নাম্বার নাই, তার ডিটেলস নাই, এটা কখনোই মেনে নেওয়া যায় না, সেটা হয়তো বাঁচিয়ে দিয়েছে এবং তোফাজ্জলকে হয়তো হয়তো পাশেই ছিল, তোফাজ্জল ট্র্যাকফুলি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ফোনটা ধরিয়েছিল। চালিয়ে যাচ্ছি, ফোন বন্ধ রেখেছে, ওই ল্যান্ড ফোনে আর যোগাযোগ করতে আমরা পারিনি এবং আমরা চেষ্টা করছি এখন তোফাজ্জলের যে বড় ভাই তার সাথে আমরা ফোনে কথা বলেছি, সে রেকর্ডেড স্পিচটা একটু শোনাবো।
আমার তো কোনো সমস্যা মনে করি না, আমি না অসুবিধা নেই, আপনারা এটা প্রচার করেন, সমস্যা নেই, আমাদের এখানে দুর্বলতার কোনো পয়েন্ট নেই। তার বাবার সাথে কথা বলেন, বলার পরে আমার সাথে কথা বলে জিনিসটা একদম পরিষ্কার হবে, আর অন্য কেউ সাথে কথা বলেন না, কারণ আপনি তার বাবার সাথে যদি কথা বলতে পারেন তো জিনিসটা সঠিক হবে। হ্যাঁ ঘটনা তো সত্যি, ঘটনা তো মিথ্যার কোনো কারণ নেই, এটা স্বাভাবিক হইতেই পারে। আপনি নিজে মনে করেন একজনের সাথে যদি একজন মনের মিল না হয় তাহলে এটা, আর এটা তো আইন মোতাবেক কাজ হয়েছে, এটা তো দুর্বলতার কোনো কাজ হয়নি। তার নিজের একটা বোন ইয়েতে করে ইডেনে পড়ে এবং তার আরো দুই তিন ভাই আছে ঢাকাতে ভালো ভালো পদে চাকরি করে এবং তার ছোট বড় ভাইয়ের সাথে আমার সরাসরি দেখা হয়েছে, তার বড় ভাই আমার অফিসেও আসছে এই বিষয়টা নিয়ে, তখন ওইটা পরিবেশটা অন্যরকম ছিল আর কি। তখন আমি বলছি দেখেন ভাই এটা কোনো সমস্যা নাই, আপনাদেরও বোন আমাদেরও ভাই, হ্যাঁ এটা যদি কোনো ইয়ে হয়ে থাকে তাহলে আমরা সামাজিকতা ভাবে আমরা এটা রক্ষা করবো, তো জিনিসটা কি আমাদেরকে বিস্তারিত বলেন এবং আমরা ওইটা জানা বোঝা করি। তখন তার বাইরেও বেশি একটা এলাও করে না আর আমাদের তো মূল্যায়ন করেনি, শুনেন আপনারা এটা নিয়ে বেশি একটু আগায় না আর না। তার বাড়ির লোক দিনাজপুর গোড়াঘাট, নেত্র না তার কি আছে নেত্র না, তার ঠিকানা নালি আপনি আসেন তো আপনি আমার সাথে, আপনাকে আমি গাড়িতে আপ ডাউন করে নিয়ে যাবো, হ্যাঁ আবার ঢাকাতে আপনাকে নিয়ে আসবো। এখন আপনি মনে করেন আপনারা যদি একটা মেয়ে যদি হ্যাঁ তাদের ওই সময় যে বয়স ছিল বয়সে একটু ব্যতিক্রম হইতে পারে, হ্যাঁ এখন একজন আরেকজন যদি সাপোর্টিং না হয় হ্যাঁ তাহলে কি মানে এমনি একজনের সাথে একটা সম্পর্ক দূরে করে করা যায়? আমি সত্যটা বলবো, আমি তো আমি কি আমার ভাইয়ের সত্যটা কি আমি আমার ভাইদের দশ জায়গায় ফিরিত করছি এটা আমি কি জানি? আমার সাথে বলে করছে, আমার বড় ভাইয়ের সাথে বলে করছে, আপনি নিজে বুঝেন না, আপনি যাচাই করেন যাচাই করেন অসুবিধা নেই। আমাদের যদি পর থাকে আমরা ওই দোষী যদি হই দোষের শাস্তি ভোগ করবো, এটা আমরা মাথা ভাইতে নিবো, এটা আমরা তো হ্যাঁ এটা আমরা একশো বার স্বীকার করি। আমরা তাদের গার্জেনের কাছে আমি বলে রাখছি যে আপনারা যদি আমাদের দোষ তুলে দিতে পারেন আমাদের কোনো আপত্তি নাই, এই ধরনের রেকর্ড আমাদের নাই, হ্যাঁ এখন যদি আপনারা দোষ আমাদের বাইর করতে পারেন আইন মোতাবেক যে শাস্তি হবে আমরা শাস্তি মাথা ভাইতে নিব, হ্যাঁ আপনি বাস্তবে গিয়া এটা ওইখানে যাচাই করবেন। আমি কি বলবো না বলবো, কারণ আমারটা তো মিথ্যা হইতে পারে, আমার আমি আপনাদের সাথে সরাসরি না, আপনি আমার সাথে সরাসরি আমার এলাকায় যাবেন, নেত্রকোনা যাবেন এবং ওই মেয়েকে নিয়ে যাবেন, তারপরে আপনাদের সাথে কথা হবে সামনাসামনি মোবাইলে আর ওই দূর থেকে। হ্যাঁ, কোনো কথা বলার প্রয়োজন নাই, এবং তাদের গার্জিয়ানকে নিয়ে আসবেন সাথে। তা আপনারা যারা নিয়ে বিতর্ক কথা ছিলেন, সে জিতলে সে আপনার কাছে বলছে, এটা এটার আপনি একটা কি ফয়সলা করবেন বলেন? আপনি তার ওই তার কাছ থেকে ওই মেয়েগুলি নাম নেন, বেরোলে ভাই আমার কোনো আপত্তি নেই এখানে, বেরোলে সে আপনার এটা প্রচার করেন, প্রচার করার পরে আইন মোতাবেক যা হবে তার অতটুক শাস্তি হোক আমিও চাই। আর আমার ভাই হইলে কি সে আমি তা আমি তাকে খাতির করতে রাজি না। তবে আমিও এটা বলবো, আপনারা যদি সত্যটা মানে প্রচার না করেন তাহলে আমাদেরও কিন্তু একটু ছোটখাটো হাত নিয়ে আমরা চলি না, আমাদেরও কিন্তু হাত একটু আছে। আমি কথা বলবো না কেন, আমি তো বিতু না, আমি কথা বলবো না কেন বলেন? ওই ফোন আজকে আজকে 4 বছর আগে ফোন ওই রিসেপশনে থাকে, তার সেন্টারে রিসেপশনে থাকে, সে তুমি মোবাইল ব্যবহার করে না অনেক আগে থেকেই, তার সাথে সম্পর্কের আগে থেকেই তো সে মোবাইল রিসেপশনে থাকে। হ্যাঁ, ও যে নাম্বার আপনাকে দিচ্ছে ওইটা হলো তার রিসেপশনে অন্য লোকে এটা ব্যবহার করে, এটা তো আজকে 4 বছর যাবো। আপনি আপনার বায়ের নাম্বার দিয়ে লাগবো না, আপনি আমার সাথে তার সরাসরি চলেন, ওই মেয়ে যে বায়োডাটা দিচ্ছে যে সব বিষয় লেখছে ওইগুলি নিয়ে সরাসরি আপনাকে নিয়ে ওইখানে আমরা কথা বলবো, সমস্যা নেই। আপনি আমার সাথে কথা বলেন, সমস্যা নেই, আমার বাইরের নাম্বার দেওয়ার দরকার নেই। আপনি যে নাম্বার দিচ্ছে যে মেয়ে দিচ্ছে ওই মেয়ের কাছ থেকে আপনি নেন, আপনি এটা যাচাই করে নেন, একজনে যদি একটা কথা বলে অভিযোগ করে ওইটা আপনি যাচাই করে নেন, আমার কোনো আপত্তি নেই। নাম্বারটা আমি পরে আপনার সাথে সরাসরি কথা বলবো, তারপরে না আমি আমার বাইরের নাম্বার আমি আপনাকে দিব না, যে নাম্বার আছে ওই নাম্বার দিয়ে আপনি পাবেন। না না করেন, আপত্তি নেই, শোনেন আমি এটা আপনার আমাকে বলেন, আমিও একটা আইনের জায়গাতেই আছি। হ্যাঁ, আপনারা প্রচার করেন, সে দোষী হইলে শাস্তি পাবে, আমার কোনো আপত্তি নেই, এবং আমরা ওই সব রাস্তা বন্ধ করেই হ্যাঁ কাজ করছি। হ্যাঁ ঠিক আছে, আপনি প্রচার করবেন এবং আমাকে জানেন যে কবে প্রচার করবেন, আমি সব বিস্তারিত শুনবো এবং আমিও ওই বিপরীত পার্টিটা নিয়ে আসবো, আপনার এখানে রাখবো, আপনি ওইটা প্রচার করতে হবে, সে বিয়েটা কিভাবে হয়েছে এবং কারা ওই বিয়েতে জড়িত ছিল, কারা এই বিয়েতে জড়িত ছিল তাদেরকেও আমি আপনার এখানে নিয়ে আসবো।
এই ছিল রেকর্ডেড স্পিচ, যেটা কথোপকথন ছিল তোফাজ্জুলের বড় ভাইয়ের সাথে আমাদের ঢাকা FM থেকে। কারণ আমরা চেষ্টা করি সব সময় যে এক পক্ষ যেন কথা না বলে, দুই পক্ষের উপস্থিতি যেন থাকে, যেহেতু কণিকা স্বেচ্ছায় এখানে এসেছে তার জীবনের কথা বলতে, এবং আমরা চেষ্টা করেছি যে কণিকা যাকে ভিক্টিমাইজ করে কথাগুলো বলছে তারও যেন সমান অধিকার থাকে কথা বলার, যাতে করে সঠিক তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপিত হয়। কথা হচ্ছে যেগুলো নিয়ে কথা বলা চালু রাখবো আমরা, নাকি সব পরিস্থিতি বন্ধ করে দিব? যদি বন্ধ করে দিই তাহলে তার কনসিকোয়েন্স কত বেশি মারাত্মক হতে পারে, ভয়াবহ হতে পারে, ক্ষতিকর হতে পারে, এটা বুঝতে বেশি বুদ্ধির প্রয়োজন পড়ে না? সেই কারণে আমরা এই জিনিসগুলোকে উন্মোচন করার পক্ষপাতী, এবং অবশ্যই মিডিয়ার জায়গা থেকে আমরা সেই রকম রেসপন্সিবিলিটি দেখাতে চাই, তাই দুই পক্ষকে কথা বলার সুযোগ করে দিতে আগ্রহী। বারংবার চেষ্টা করেছি তোফাজ্জুলের সাথে কথা বলা, তোফাজ্জুলের সাথে কোনোভাবেই কমিউনিকেট করা সম্ভবপর হয়নি, তার প্রয়োজনীয় সমস্ত নম্বরগুলোতে যোগাযোগ করা হয়েছে, তাকে পাওয়া যায়নি। ফাইনালি তোফাজ্জুলের অ্যাসিস্ট্যান্ট, যে প্যারাডাইস কোচিং সেন্টারে সে জব করে, তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলি, সেই রেকর্ডেড স্পিচটা আপনারা শোনেন, এবং তারপর আমরা যে রেকর্ডেড স্পিচটা বাজিয়েছি সেটি হচ্ছে তোফাজ্জুলের বড় ভাইয়ের। তোফাজ্জুলের বড় ভাই বলেছে যে আমার সাথে কথা বলে তো আর সে প্রেম প্রীতি করেনি, তবে সে যদি প্রেম প্রীতি করে থাকে সেটা তার ব্যাপার, এবং এই কথার প্রেক্ষিতে সে এটাও বললো যতটুকু আপনার রেকর্ডেড স্পিচে শুনলেন, সেটি হচ্ছে যে ওই রকম বয়সে একটু এরকম এদিক সেদিক তো হয়েই থাকতে পারে, এবং আমরা নিজের মতো করে আমি আইনের মধ্যেই কোনো একটা জায়গাতে আছি, কি বোঝাতে চেয়েছেন আমি এখনো পরিষ্কার না সেটা, তবে বলতে চেয়েছেন যে আমরা আইন সিদ্ধভাবেই কাজগুলো করেছি যাতে করে তার কোনো সমস্যা না হয়। তার মানে বোঝাই যাচ্ছে তারা তাদের মতো করে অনেক চৌকস যে কোনো কাজের বিষয়ে। ইভেন কণিকার কথাগুলো যদি সত্য ধরে নিয়েই থাকি আমরা, তাহলে বুঝতে বেশি বুদ্ধি লাগে না, আসলেই যে কোনো কাজেই অনেক বেশি চৌকস। তোফাজ্জল যেভাবে সাজিয়েছিল তার জীবনে কণিকাকে একদিনের জন্য, এক রাতের করে, নিজের করে পাওয়ার জন্য। তোফাজ্জুলের প্রসঙ্গে আমি একটু পরে যাব, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আর মাত্র 10 মিনিট সময় একসাথে আছি আমরা। আজকে অনুষ্ঠান থেকে কি পাবো? আজকে অনুষ্ঠান থেকে একটা বড় জিনিস পাচ্ছি, যেটি হচ্ছে কণিকা বলতে এসেছিল যে সম্মান কি সবাইকেই করব, শিক্ষক হয়ে যে সামনে দাঁড়াবে তার পায়ে কি আমরা কদমবুচি করে তার পায়ে কি লুটিয়ে পড়ব পরম শ্রদ্ধা ভরে, যদি বয়োজ্যেষ্ঠ কেউ আমার সামনে আসে তাকেই কি শ্রদ্ধা করব, যদি আমার সামনে কেউ সম্মানিত পদের লোক এসে দাঁড়ায় তার সাথেই কি আমি সম্মানে তার কাছে কি হুটুপুটি খাব?
আমি এখন যে কথাটা বলবো সেটার সাথে বেশিরভাগ মানুষ একমত হবেন না, বাট আমি স্পষ্টকেই বলতে চাই আমার জায়গা থেকে, অবশ্যই না, একশো বার না, হাজার বার না, শিক্ষক হলেই তাকে সম্মান করে হুটুপুটি খাওয়ার কোনো কারণ নাই, বয়োজ্যেষ্ঠ হলেই সম্মানে মাথা নোয়ানোর কোনো কারণ নাই, কোনো যৌক্তিকতা নাই। সেই রকম পদভারে ভারাক্রান্ত কোনো মানুষ প্রচন্ড সম্মানের জায়গাতে আছে, বিধায় তাকে সম্মানে হুটুপুটি খেতে খেতে হবে কোনো মানে হয় না। আমি অবশ্যই জাজ করে দেখতে চাই যে মানুষ হিসেবে তার জায়গাটা কতখানি, মানুষ হিসেবে শ্রদ্ধা জায়গাতে আছে কিনা। যদি না থেকে থাকে সে যেই হোক না কেন, আমি সম্মান করার প্রয়োজন মনে করি না। আমি জানি যে আজকের তারিখে আমাদের এই ভালোবাসার বাংলাদেশের সাথে যে ধরনের শ্রোতা বন্ধুরা মিশে আছেন, তারা বিভিন্ন ক্লাস্টারের শ্রোতা বন্ধু, তার মধ্যে বয়োজ্যেষ্ঠ শ্রোতা বন্ধু অনেক অনেক আছেন। বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের, প্রচন্ড ক্ষতি হয়ে যাচ্ছে, খুব বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। প্লিজ সবাই সাবধান হন। এই সমাজের অপরাধ প্রবণতার যে ট্রেন, যে প্রকৃতি, বেশিরভাগ ক্ষেত্রেই এটি সাধারণত এই ভালোবাসা, প্রেম, বিরহ এই ধরনের ব্যাপারের এই সব বিষয়গুলোর হাত ধরে আসছে, এবং এর সাথে সমভাবে এর সাথে পায়ে পা ফেলে আরেকটি জিনিস চলছে, তার নাম হচ্ছে মাদক গ্রহণ বা এই ধরনের ড্রাগস এর মধ্যে ইনভলভমেন্ট। দুটো মিলে যা হচ্ছে সমাজটা ম্যাসেকার হয়ে যাচ্ছে, চরম ক্ষতি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে সবকিছু।
This track was downloaded from fusionbd.com.
সবকিছু মিলিয়ে সবকিছুকে বন্ধ করাটা খুব বেশি মাত্রায় জরুরি, খুব বেশি জরুরি। আপনার কথাতে আমি আসবো, কথাতে আসার আগে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো কণিকা। আপনার ফ্যামিলি তো অনেক বেশি কনজারভেটিভ, এক কথা বলতে গেলে প্রচন্ড ধার্মিক। বোরকা যে পড়তেন, বাবা মা চাপিয়ে দিয়েছিল সেজন্য, নাকি মনেরও যোগ ছিল এটার সাথে? স্পেসিফিক উত্তর দিবেন, এখন আর ডিটেলস কথা বলার সময় না, আপনার জন্য অলরেডি এক ঘন্টা সময় বেশি ব্যয় করছি আমি। স্পেসিফিক যে প্রশ্ন করছি সে প্রশ্নের উত্তর দেন। বোরকা যে পড়েন, বাড়িতে মা পড়ে, বোন পড়ে বা এরকম কালচার আছে, সেই কারণে বাধ্য হয়ে পড়তেন, নাকি ভেতর থেকে যে আমাদের যে আপনি ইসলাম ধর্মে বিশ্বাসী তাই তো বোরকার প্রসঙ্গটা এসেছে, যেটাকে হিজাব বলে অ্যাকচুয়ালি। হিজাব পরার ক্ষেত্রে যে নিয়মটা বলা হয় যে তুমি তোমার সতীত্ব, তোমার আব্রুকে ঢেকে রাখো, যাতে করে তোমার শরীরের ইনফ্যাক্ট সে ভাঁজগুলো স্পষ্টভাবে না বোঝা যায় একজন পুরুষের সামনে, যাতে করে তাদের মধ্যে কোনো রকমের উন্মাদনা সৃষ্টি করে। এই কারণে কিন্তু ধর্ম স্পষ্ট এটাও স্পষ্টভাবে বলে দিচ্ছে যে তুমি সব করবে, তুমি বিজনেস করতে পারবে, তুমি চাকরি করবে, তুমি সব করবে, ইভেন দো তুমি যুদ্ধ পর্যন্ত করবে হে নারী, কিন্তু সতীত্বের মধ্যে থেকে বেআব্রু হবে না। এই যে বোরকা বা এই যে এইভাবে নিজেকে ই করা, সেই জিনিসটা কি আপনি নিজে থেকে মন থেকে মেনে নিয়ে করতেন?
আব্বুর কাছে যখন হাদিস শুনতাম ছোটবেলা থেকেই, তো আব্বু গল্প করতেন,
হ্যাঁ এই বিষয়গুলো তো আসতোই। আপনাকে নিয়ে আপনার বাবা বলছিলেন যে আপনার যখন বর্ষার মতো ওই জিনিসটা মাথায় বিঁধে যায়, ডাক্তার যখন একরকম বলেই দিয়েছিল যে একে বাঁচানো হয়তো সম্ভব না, তখন আপনার বাবা হয়তো স্রষ্টার কাছ থেকে একরকম আপনাকে চেয়ে নিয়েছিলেন, চাওয়াটা কত মারাত্মক ছিল। উনি বলেছিলেন যে স্রষ্টা তোমার, আমি আমি সারা জীবন তোমার ইবাদত করেছি, তোমার প্রার্থনা করেছি, স্রষ্টা আমি সারা জীবন তোমার কাছে আমি 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 কৃতজ্ঞতা পোষণ করেছি মানুষ হিসেবে জন্মানোর জন্য। স্রষ্টা তুমি যেভাবে চললে, যেভাবে বললে রাজি খুশি থাকো, সেভাবে চলতে বা বলতে চেষ্টা করেছিস, সেভাবে নিজেকে তৈরি করেছি, সেভাবে আমি আমার পরিবারের সন্তানদেরকে সেভাবে মানুষ করার চেষ্টা করছি। স্রষ্টা তুমি যেভাবে চলন বলনে খুশি হও, রাজি খুশি থাকো, সেইভাবে নিজেকে আমি তৈরি করেছি। সবকিছুর বিনিময়ে, সমস্ত ইবাদত বন্দেগীর বিনিময়ে আজ তোমার কাছে একটা জিনিস চাচ্ছি, আমার কন্যা সন্তানটিকে তুমি বাঁচায় দাও, আমার কণিকাকে তুমি বাঁচায় দাও। আপনার বাবা বেঁচে আছেন তো? ওনার মুখে কি দাড়ি আছে? কত বড়? অনেক বড় বড় দাড়ি, তাই তো? সুস্থ মন্ডিত, মোট কথা একজন নামাজি টাইপের লুক, মোস্ট প্রবাবলি পাজামা পাঞ্জাবি পরেন বেশিরভাগ সময়, পাঞ্জাবি আর লুঙ্গি পরেন। বাবার বাবার এই আব্রু, ওই যে সুস্থ মন্ডিত ওই চেহারা এবং লুঙ্গি পর পাঞ্জাবি পরিহিত যে চেহারা সবসময় চোখে ভাসে, চোখের মধ্যে নেন, জাস্ট ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ করেন।
আমার চোখ বন্ধ করতে
হয় না? সবসময় চোখে ভাসে? মিথ্যে কথা, মিথ্যে কথা, ভণ্ডামি কথা, ফালতু কথা, এইসব লজ্জা করলো না তখন? একটা শরীরের মধ্যে অসুরের শক্তি ঢুকে পড়ে যদি কেউ কাউকে তার অনিচ্ছায় কেউ তার শরীরের সাথে নিজের মনের লালসা মেটানোর জন্য তার শরীর নিয়ে যদি তার ইচ্ছা মতো যদি তার ইচ্ছার বিরুদ্ধে যদি খেলতে যায়, তার শরীরের মধ্যে অসুরের শক্তি ঢুকে যায় যে সমস্ত কিছুর বিনিময়ে সে তখন তাকে প্রতিহত করতে পারে। কেন পারেননি তখন? এত অসহায় ছিলেন, এত শক্তিহীন ছিলেন, এত শক্তিহীন ছিলেন। আপনাকে আমি নিয়ে যাচ্ছি ওই ঘরটাতে, আপনি বসে আছেন সেই কোচিং সেন্টারের রুমটাতে, মেয়েরা সব আস্তে আস্তে বেরিয়ে গেল, ছেলে মেয়েরা, আপনি নিজেও জানেন না যে এখানে একটা অ্যাটাচড রুম আছে, রুমটা খোলা হলো। এবার আপনার স্বপ্ন এসে আপনার মাথার মধ্যে, আপনার নিউরনের মধ্যে হিট করছে যে স্বপ্নের মধ্যে আছে বেলিফুল, রোমিও জুলিয়েট আর কিছু ক্যান্ডেল লাইট, যে স্বপ্নর ভেতর দিয়ে একটি মেয়ে প্রতি মুহূর্তে বড় হচ্ছে, যে স্বপ্নটা অনেক বেশি পবিত্র, যে স্বপ্নটা একেবারে অতি প্রাকৃত, যে স্বপ্নটা তার লক্ষ্য, যে স্বপ্নটার মধ্যে পাপের লেশ মাত্র নাই, কিন্তু স্বপ্ন রচয়িতা যে স্বপ্নের মতো করে ডেমনস্ট্রেশন দিচ্ছে, আপনার কথা অনুযায়ী যেভাবে আপনি বর্ণনা দিয়েছেন তোফাজ্জলের, সে হচ্ছে সেই ব্যক্তি যে আপনার 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 স্বপ্নটাকে জাস্ট আপনার মতো করে ক্যাশ করতেছে, আপনার সামনে ডেমনস্ট্রেশন করে আপনার শরীরটাকে দুঃখের মতো হায়নার মতো খেয়ে নেওয়ার জন্য। এবং আপনি ওই সময়ের জন্য, ওই ওই সময়ের জন্য সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে, সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়ে, যে দৃশ্যটাকে মনে করবার জন্য চোখ বন্ধ করার প্রয়োজন পড়ে না, যে কালচারটাকে ভুলবার জন্য চোখ বন্ধ করার প্রয়োজন পড়ে না, যে জীবনটার মধ্য দিয়ে দিনকে দিন বড় হয়েছেন, সেই ছোটবেলা থেকে বাবার আওয়াজ আল্লাহ আকবার, বাবা এবার রুকুতে গেলেন, বাবা এবার সিজদায় গেলেন, বাবা দাঁড়িয়ে জোরে জোরে দোয়া পড়ছেন, সে আওয়াজ সবসময় কানে ভেসে, পড়তে পড়তে বাবার আওয়াজ কানে আসছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি শুনতে পাচ্ছেন বাবার মুনাজাত, বাবা ইফতারির জন্য বসেছে, সবাই একসাথে বসো, বাবা মুনাজাতের জন্য হাত তুলো, এই যে কালচার, দিনের পর দিন যে অনুভূতি, সবগুলো এক নিমিষের মধ্যে হারিয়ে গেল। আপনার স্বপ্নের ডেমনস্ট্রেশন নিয়ে এক বহুরূপী তার স্বপ্নের ডালা সাজিয়ে নিয়েছে, সবকিছু এক সময়ের মধ্যে হারিয়ে গেল। এটাই হয়েছিল তখন, এটাই হয়েছিল। আপনার চাওয়ার মধ্যে কোনো দোষ ছিল না, আপনার চাওয়ার মধ্যে ছিল পবিত্রতা, আপনার চাওয়ার মধ্যে ছিল অতি প্রাকৃত একটা স্বপ্ন, আপনার চাওয়ার মধ্যে ছিল সত্যিকার অর্থে এমনই একটি ভালোবাসার এমন একটি মুহূর্ত যেটি পৃথিবীর সমস্ত ভালো লাগাকে হার মানিয়ে যায়। আপনার চাওয়ার মধ্যে ছিল একেবারে খাঁটি একটা জিনিস, নিখাদ একটা জিনিস, যেটা আপনি চাইতেই পারেন, কিন্তু তখন ভাববার প্রয়োজন মনে হয়নি, ভাববার জন্য সেকেন্ড থট দেওয়ার সময় পাননি, যে যার হাতে এই স্বপ্নটা বোনানোর দায়িত্ব দিচ্ছেন, যে স্বপ্নটা ডেমনস্ট্রেশন করছে আপনার সামনে, সে হচ্ছে একটা বহুরূপী, একটা ফ্রড, একটা ঠগ, একটা ভণ্ড, এটা ভাববার মতো মানসিক শক্তি তখন হারিয়ে ফেলেছিলেন। তখন আপনার কাছ থেকে ওই মুহূর্তটা ওই ঘরটার মধ্যে থাকেন যেখানে বেলিফুল, রোমিও জুলিয়েটের আবহ, ক্যান্ডেল লাইট, আপনার স্বপ্নের কাছাকাছি কোনো কিছু, তখন বাবার ওই যে মুহূর্তগুলো, মায়ের ওই ভালো লাগাগুলো, পরিবারের ওই আবহগুলো, দিনের পর দিন দারুণ ভাবে যে গ্রুমিং হয়েছিল আপনার, ওই ধর্মীয় অনুভূতি, ওই আবহ, ওই পরিস্থিতি সবকিছুকে পেছনে ফেলে দিয়ে ছুটলেন সেখানে। ঘটনা তো এভাবেই ঘটেছিল।
সেখানে একটা ছেলে মানুষের কাছে একটা মেয়ে মানুষ কখনোই পারে না।
আপনি পায়ে ধরছেন, চরম ফাইট করছেন, যেটি যেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। এটি সম্ভবই হয়েছে শুধুমাত্র ওই পরিবার থেকে উঠে এসেছেন তাই, নাহলে এটাই হতে হয়, এটাও হয়তো হতো না। আপনার স্বপ্নের মতো কোনো কিছু দেখে আপনি বরফের মতো গলে যেতেন, কিন্তু হয়তো তখন সম্ভবপর হয়নি। এই যে বাধাটা দিতে পেরেছিলেন, আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি এখান থেকে একদম ভিতর থেকে, যে আপনি যে চেষ্টা করছিলেন তখন, ফাইট করছিলেন, তার পা ধরছিলেন, কারণ আপনি যে কালচারের ভিতর দিয়ে বড় হয়েছেন, আপনার কালচার কোনোভাবেই পারমিট করছে না যে না কানি কনিকা তুই এসবের জন্য না। বৈবাহিক সম্পর্কের পর অবশ্যই স্বামীর সাথে এইরকম ভালোবাসায়, উন্মাতাল ভালোবাসায় তুই হারিয়ে যাবি, কিন্তু এটার জন্য তুই ইউ আর নট সাপোজ টু ডু এই ধরনের কোনো কাজের জন্য। এটা এটা এটাই আপনাকে শক্তি দিচ্ছিল তার সাথে যুদ্ধ করার, কিন্তু একদম তার সাথে ফাইট করতে করতে একদম ইন এ ভেরি লাস্ট স্টেজ, একদম সেই মুহূর্তে আত্মসমর্পণের সময়, আত্মসমর্পণের কি কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল না এই সময়? একদম চরম মুহূর্তে, একদম একদম যখন মনে হচ্ছে যে আর ফাইট করা যাচ্ছে না, একটা কোনো রকম আত্মসমর্পণ, একটা দুর্বলতা তৈরি কি হয়েছিল না? কোনো না কোনো ভাবে মনের মধ্যে কি ক্রিয়েট হয়নি যে না, আমি মনকে কি কোনোভাবে এইভাবে বুঝিয়ে নেওয়া হয়নি যে আমি যার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছি, যে আমার সাথে পীড়াপিড়ি করতেছি, সে তো আমারই হবে, তাকে তো যে কোনো মূল্যে আমি আমারই করে নিব, তাহলে নিঃসন্দেহের মধ্যে কোনো পাপের কিছু থাকবে না, এরকম ভাবনা কি কোনোভাবে মনকে দুর্বল করেনি তখন? সে কি করবে সেটা আমি পরে বলছি আপনাকে। আপনি চেষ্টা করেছেন, ফাইট করেছেন, পা তার পা ধরেছেন, কিন্তু একটা পর্যায়ে এমন সিচুয়েশন তো ফজল ক্রিয়েট করেছে যে যখন আপনি ভাবতে বাধ্য হয়েছেন, সেই তো আমার স্বামী, আমার স্বপ্নের সবটুকু অংশ জুড়ে আছে, আমি এটাকে কোনোভাবে মেনে নিই না যে আমি আমার ভালগারিটি লুজ করবো বিয়ের আগে, কিন্তু তার কাছে লুজ করতে সে আজকে পরিস্থিতির চাপে পড়ে, এই পরিস্থিতিতে যেহেতু সে যে কাহিনীগুলো করতেছে আমার সাথে, তাতে আমি এখন হয়তো সারেন্ডার করছি, বিনিময়ে সস্তা আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নেবো, এবং সেই তো স্বামী হিসেবে আমার ঘরে আসবে, আমি তোর অন্য কোনো পুরুষের কাছে যাবো না। এই তো এইভাবেই তো নিজেকে আত্মসমর্পণ করেছেন শেষ মুহূর্তে। এটা বলার এত ডিটেলসে কেন গেলাম আপনাকে ওই জায়গায় প্রমাণ করাটা আমার কোনো উদ্দেশ্য নয়, যে মৃত তাকে নতুন করে স্যান্ডউইচ বানানোর কোনো আকাঙ্ক্ষায় আমার নাই। গেলাম এই কারণে, বহু বন্ধু বন্ধু আমার অনুষ্ঠানটা শুনে, যারা টিনেজার, প্রি টিনেজার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শেষ মুহূর্ত পর্যন্ত যদি কেউ চায় যে না, যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার আব্রু, আমার সতীত্বকে কোনোভাবেই কারো কাছে উপস্থাপন হতে দিব না যতক্ষণ পর্যন্ত সেই পরিস্থিতির যোগ্য সে না হবে। আমি এটা এটা আমি করতে পারি না বৈবাহিক সম্পর্কের পূর্বে, কারো পক্ষেই এইভাবে এই ধরনের কাজ করা সম্ভবপর হয়ে ওঠে না। তাহলে প্রসঙ্গ আসতে পারে যে র্যাপ এই ঘটনাগুলো ঘটছে কিভাবে, সেটার হয়তো কনসিকুয়েন্স ভিন্ন থাকে, সেটার এনভায়রনমেন্ট ভিন্ন থাকে, কিন্তু যে এনভায়রনমেন্টের বর্ণনা আপনি দিয়েছেন, যে ধরনের বিজি এরিয়ার ভিতরে একটা কোচিং সেন্টারের সাথে অ্যাটাচড একটি রুম, এরকম একটি জায়গাতে একটা মানুষ যদি চায়, সে যদি ফাইট করে, সে যদি দুর্বল কোনো না কোনো ভাবে না হয়, তাহলে সেখান থেকে ফিরে আসা সম্ভব। সেই সাহসটা দেখাতে হবে আজকের তারিখ থেকে। কনিকাকে সাথে নিয়ে সবার কাছে অনুরোধ, একেবারে করো জোরে, তোমরা আমার ছোট হবে বন্ধু, সবার কাছে অনুরোধ, স্পেশালি আমার এই ফিমেল ফ্রেন্ডদের কাছে, কোনোভাবেই কোনোভাবে দুর্বল হওয়া যাবে না ওই জায়গাটাতে, কোনোভাবেই না, বিফোর ম্যারেজ কোনোভাবেই না। আমরা জানি না যে কে শুধুমাত্র আমার শরীরের নেশার জন্য এসেছে, নেশা ফুরিয়ে গেলে সে যে কোনো সময় উড়াল দিতে পারে, তাই কোনো না কোনোভাবেই সেই জায়গা থেকে ওভারকাম করে আসতে হবে, কোনোভাবেই এই জায়গাতে কম্প্রোমাইজ করা যাবে না। আর তোফাজ্জলের যে ব্যাপার, আপনি যেভাবে বর্ণনা দিয়েছেন একদম জীবনের প্রথম থেকে শুরু থেকে ও চেষ্টাই ছিল এটা, যে কিভাবে আপনাকে একদিনের জন্য আপনার ওর তার নিজের মতো করে আপনাকে পায়, আপনার শরীরটা নিয়ে ও নিজের মতো করে, তার লোলুপ দৃষ্টি, তার লোলুপ, তার তৃষ্ণা, তার ক্ষুধা, তার এই ফেরে তার এই আকাঙ্ক্ষা, সেগুলো দৃঢ় করতে পারে, সেটাই করেছে সে, তার জায়গায় সাথে। আপনি যে চার পাঁচজনের কথা বলেছেন যারা আপনার কাছে কান্নাকাটি করেছে, সে ব্যাপারগুলো তাই ছিল, তাদেরকে সেভাবে সে তার এই 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 আকাঙ্ক্ষার এই ইচ্ছার প্রতিফলন ঘটাতে যতটুকু করতে হয়েছে সর্বোচ্চটা করেছে। আমি যেভাবে আপনার কথাগুলো বুঝতে পারছি, বিষয়টা হয়তো এরকম ছিল যে তুমি আমাকে বিশ্বাস করো না? যদি এরকম এনভায়রনমেন্ট হয়, ইমাজিন আপনি আপনার ভিতর দিয়ে গেছে, আমি হয়তো আপনার কথাগুলো শুনে কল্পনা করছি, বন্ধুরা কাউকে দোষ দেওয়ার আগে কণিকাকে কোনোভাবে কি দোষ দেওয়ার কথা কেউ লিখতেছে নাকি? উচিত না, লেখা উচিত না, লেখা উচিত না, বোকা না, মাথার এই আমি এই ডেমনস্ট্রেশনটা এখন আমি করবো তোফাজ্জেলের হয়ে, এটা এটা কোন জায়গাতে তখন বোকা বলার আর কোন সুযোগ থাকে কিনা, আর ও যেভাবে ফাইট করেছে ওই মুহূর্তে, খুব কম মানুষের পক্ষে ফাইট করাটা আবার সম্ভব হয়। না না না, এটা এটা বুঝে নেওয়া উচিত আমার, বিশেষ করে যারা টিনেজার্স আছে, ফিমেল ফ্রেন্ড, তাদেরকে উদ্দেশ্য করে বলছি। এরা কিভাবে আসে জানো বন্ধু? এইভাবে আসে তো, দিনের পর দিন তোমার সাথে যখন ফোনে কথা বলছে, তোমার একদম ভেতরের টোটাল ভেতরের জিওগ্রাফি, তোমার মন কোন দিকে যায় না যায় দারুণ ভাবে এরা পর্যবেক্ষণ করে। একজন ভালোবাসার মানুষ কিন্তু ওইভাবে পর্যবেক্ষণ করার প্রয়োজন মনে করে না, তারা এটাকে কিন্তু হোমওয়ার্ক মনে করে না, তারা তাদের কাজ হচ্ছে তোমাদেরকে ভালোবেসে যাওয়া। আর এসব ধান্দায় যারা থাকে বন্ধু, তোমার ভিতরে সমস্ত অলিগুলিগুলোকে পর্যবেক্ষণ করে খুব নিবিড় ভাবে, এবং তুমি যেভাবে স্বপ্ন দেখো সবকিছু কিন্তু আর প্ল্যান ওয়াইজ, যেভাবে আমি কণিকার মাধ্যমে উপস্থাপিত হয়েছে শুনলাম, যে একটা সামান্য ভুলকে ইস্যু করে তোমার কাছে কিন্তু কোনো একটা দিন এমন একটা জিনিস চাইবো, তুমি কিন্তু না করতে পারবা না, দেখি তুমি আমাকে ভালোবাসো কিনা। তারপরে তার প্ল্যানিং এর মধ্যে আসছে যে আমি কবে ওই জিনিসটা চেয়ে বসবো, সে তার মতো করে সবকিছু সেট আপ করেছে, সে এটাকে বৈধতা দেওয়ার জন্য, সে যেহেতু জানে যে কণিকার মধ্যে ধর্মীয় অ্যাটাচমেন্টটা খুব বেশিভাবে কাজ করে, তাকে বিয়ের আগে এ ধরনের সম্পর্কে নিয়ে আসাটা অনেক বেশি টাফ হবে, সেই কারণে সে যে তাকে বিয়ে করে ফেলেছে, বিয়ে করা স্ত্রীর মতোই যে কণিকা তার কাছে, সেই ব্যাপারটা, সেই ফ্লেভারটা তাকে স্পষ্টভাবে দেওয়াটা খুব বেশি জরুরি ছিল। তুমি কি খুব বেশিরভাগ সময় কণিকা আপনি কি তাকে ধর্মীয় ব্যাপার এইসব প্রসঙ্গ আপনার বাড়ির কালচার এগুলো নিয়ে বলতেন না? সেরকম কোন খারাপ মানুষ না, যে বা সেরকম দুশ্চরিত্রবান না যে কণিকার শরীরটাকে পাওয়ার জন্য সম্পর্ক করছে, সেই ধরনের ডেমনস্ট্রেশন একদম কিন্তু তার হোমওয়ার্ক করে সবকিছু রেডি করা ছিল। এখন যারা কণিকাকে বোকা বলছে বা ওই পরিস্থিতিতে কণিকার আর কিছু করার ছিল কিনা এটা নিয়ে ভাবতেছে, তারা এবার একটু চিন্তা করুন। একটি জায়গায় কণিকা তাকে ভালোবাসে, যে কণিকা চাই পরিপূর্ণভাবে তার ভালোবাসার মানুষ তোফাজ্জলকে পেতে, আর তোফাজ্জলের টার্গেট ভেতরে ভেতরে কণিকাকে একদিনের জন্য পাওয়া, তার ক্ষুধাটাকে নিবৃত করা, তার এই এই সেক্সুয়াল ডিজায়ারনেসটাকে ফুলফিল করা, এটি ছিল তোফাজ্জলের পক্ষ থেকে। তোফাজ্জল রুমটা খুললো, কণিকা রুমের ভেতরে ঢুকলো, রুমের মধ্যে কণিকা যে ধরনের জিনিস চিন্তা করে, বাসর ঘরে কণিকা যে ধরনের স্বপ্ন দেখত, বেলি ফুল থাকবে, কোনো রকমের বৈদ্যুতিক বাতির কোনো ব্যবস্থা থাকবে না, রুমটাকে তুলনামূলকভাবে একটু অন্ধকার করে রাখা, চারিপাশে দরজা জানালা বন্ধ, সেখানে ক্যান্ডেল লাইট বা ওই ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, মেন কাজগুলো কিন্তু এখানে না, এটা দেখে একটা মানুষকে সারপ্রাইজ করা, তার স্বপ্নের কাছাকাছি নিয়ে আসা, তাকে বাস্তব পৃথিবী থেকে একটু আলাদা করে দেওয়া, যাতে করে সেই ফিলটা তার ভিতরে তৈরি হয় যে সে তার বিবাহিত স্ত্রী, এবং এই যে ধর্মকে ব্যবহার করার লানত, লানত গজবেদের পরে, যে কোনো সময় ধান্দাবাজির জন্য ধর্মকে ব্যবহার করে, গজবেদের পরে বলে এই কথা, আল্লাহকে কি কথাটা কি ছিল, এর কি সত্যই কথা বলেছিল, এরপরে গজব, আল্লাহর গজব, আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করলাম, এই যে এই জিনিসটা করবে, করে জিনিসটাকে বৈধতা দেয়া, আল্লাহ কি হাজির নাজির জেনে তোমাকে এই করলাম সেই করলাম, এরকম কোনো সিস্টেম নাই ধর্মে, ধর্মের সিস্টেম ধর্মীয়ভাবে কীভাবে বিয়ে হয় আপনারা সবাই জানেন, এগুলো করে একটা বৈধতা ক্রিয়েট করা, এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, পা ধরে কাঁদবে, যা তুমি আমাকে বিশ্বাস করছো না, তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে এখানে আমাকে গলা টিপে হত্যা করে যাও, আর তোমার সাথে আমার এগুলো করাটা উদ্দেশ্য হচ্ছে, আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে তুমি আমাকে যদি আজকে এই অবস্থায় অপূর্ণ রেখে দাও তাহলে বুঝবো যে তুমি তোমার গানকে বিশ্বাস করো না, এ ধরনের একটা ডায়লগ ছিল কি আপনি বলছেন না আমাকে অফিয়ারে সব কথাবার্তা, আমার সাথে আপনার কথা হয়েছে অফিয়ারে? হ্যাঁ, এগুলো হচ্ছে ধান্দাবাজি কথা, এটা বুঝতে বেশি বুদ্ধি লাগে না। এখন কথা হচ্ছে একটা পুরুষ যখন এইভাবে কথা বলতে থাকে যে পুরুষটা তার ভালোবাসার পুরো অংশ জুড়ে আছে, সে একটা আবহাওয়া ক্রিয়েট করেছে, যেমন আবহাওয়াটা মেয়েটা কল্পনাতে দেখে, স্বপ্নে দেখে, দিয়ে পুরুষটা যখন এরকম করে, কারণ
তুমি আমাকে কেন তোমার শরীরটা দিলা না, এই কথা তো আর স্ট্রেট বলা যাচ্ছে না। তাই লজিক্যালি এভাবে তুমি আমাকে না দাও সেটা নিয়ে আমার আপত্তি নাই, কিন্তু তুমি না দিয়ে যদি চলে যাও তাহলে বুঝবো তুমি তোমার গানকে ট্রাস্ট করো না, এটা আমার জন্য মৃত্যুর সামিল। এই তো এরকম, এই তো এইভাবে যখন আপনার পা ধরে কাঁদবে হাত ধরে কাঁদবে, আমি কি তোমার বিশ্বাস অর্জন করতে পারিনি? এই জীবনে আমার তাহলে কিছুই পাওয়া হলো না, আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি, কতদিন তোমার এ চোখের দিকে তাকিয়ে থেকেছি, কতদিন চোখের দিকে তাকিয়ে থেকে স্বপ্ন দেখেছি। জান তোমার রবীন্দ্রনাথের কবিতার লাইনগুলো ভুলে গেছো তুমি, যে রবীন্দ্রনাথের কবিতার লাইনগুলোর মাধ্যমে তো রবীন্দ্রনাথের কথা ছিল না জান, আমারই কলেজের কথা, আমারই মনের কথা রবীন্দ্রনাথ যেন নিজের অবচেতন মনে লিখেছে তোমার কাছে। সবকিছু মিলিয়ে টোটাল এনভায়রনমেন্ট ইজ রেডি, সবকিছু মিলিয়ে একটা মানুষকে পাগল করার জন্য সমস্ত কিছু রেডি। আর আমি যে মানুষটাকে পাগল করি সে মানুষটা 80% আগে থেকেই পাগল হয়ে আছে আমার প্রেমে, শুধু তাকে তার মতো করে গ্রহণ করার চেষ্টা। এখন তুই বল এটাকে কি বোকামি বলবি? এটা খুবই সহজ, তখন বন্ধ হওয়া উচিত, এগুলো এগুলো বন্ধ হওয়া উচিত। এত পর্যন্তকে একজন তো পর্যন্তকে বলে কি হবে, শুধু দুঃখ একটাই, যেই ধরনের ক্যারেক্টারগুলো পরিমল টাইপ ক্যারেক্টারগুলো টিচারের হাত ধরে ঘন ঘন আসছে, আমার শুধু দুঃখটা এখানে, আমার শুধু কষ্টটা এখানে, এদেরকে ধিক্কার, এদেরকে ধিক্কার। আমি চোখ বন্ধ করলে আমার স্যার মানে সারি সারি কতগুলো স্যারের কথা কল্পনাতে ভেসে ওঠে। রেজিডেন্সিয়াল মডেল ছিল আমার কলেজ, ঠিক চমৎকার ক্যাম্পাস, ঢাকা রেজিডেন্সিয়াল মডেল স্কুল কলেজ, এখানে কি দারুণ ক্যাম্পাস, স্যারদের কথা চোখ বন্ধ করলে আমার স্যার ম্যামদের কথা ভাসে। সেদিন হঠাৎ করে এক স্যারের কথা, স্যাররা কিন্তু প্রায়শই আমার কথা বলেন, দুষ্টটা ভালো আছে, মানে কি মহাব্বত, তোরা বলছিস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা, স্যার এবং ছাত্রের যে কেমিস্ট্রি কত চমৎকার। আমি তো হোস্টেলেই থাকতাম, আমার স্কুল কলেজ সবই হচ্ছে ঢাকা রেজিডেন্সিয়াল মডেল, কি দারুণ সম্পর্ক। আর আজ কি শুনি, এই পরিমল, এই পরিমল এবং পরিমলদের যারা চাপ ভাই পরিমলগণ শিক্ষকদের প্রতি সম্মানটাকে শূন্যের কোঠায় নিয়ে এসে দাম করে নামিয়েছে। আজ আমি বিশ্বাস করি যত রকমের অ্যাবিউজ হচ্ছে, অনেকখানি অ্যাবিউজ আসতেছে এই ধরনের কোচিং সেন্টার বা বিভিন্ন রকমের এসব টিউটর যারা আছে বা বিভিন্ন রকমের শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখান থেকে আসছে প্রচুর পরিমাণে। তাই বলে আমাদের সময় আমরা যেসব স্যারকে স্কুল কলেজে পেয়েছি তারা যে নাই তা না, তারাও আছেন, কিন্তু এই প্রফেশনটাকে বিতর্কিত করে ছেড়েছে এই গঙ্গা। এদের ব্যাপারে সতর্ক হওয়া উচিত, শুধু এদের ব্যাপারে না, আমি আসলে কোনো ক্লাসিফাই করতে চাই না, কোনো নির্দিষ্ট কোনো কোনো প্রফেশনকে আমি ট্রিগার করতে চাই না, সমস্ত প্রফেশনের মধ্যে এ ধরনের নীতি বিবর্জিত মানুষজন আছে। তাই কখনোই এই অন্ধশিক্ষা দিব না আমরা আমাদের সন্তানদেরকে, যে অমুক দেখলেই সম্মান করো, বয়োজ্যেষ্ঠ দেখলে ঝাঁপায় পড়ো, জরুরি না। মানুষ যদি মনে হয় কোনো না কোনো ভাবে, তবেই বলবো ঠিক আছে তুমি তাকে শ্রদ্ধা করলেও করতে পারো, জরুরি না যে একজন বয়োজ্যেষ্ঠ হলো আমি তাকে শ্রদ্ধার জন্য এগিয়ে গেলাম। যুগ এখন এমন এসেছে জানিস, 55 বছরে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে পরম শ্রদ্ধায়, আমার হয়তো একটা 14 বছর বা 16 বছরের ষোড়শী রূপসী কোনো মেয়ে তাকে হয়তো কদমবুচি করতে গেল, কদমবুচি করবে ঠিক সেই সময় তিনি সে তার নিতম্ব থেকে আকৃষ্ট হবে, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। শুনতে যত খারাপই লাগুক না কেন, জরুরি না শ্রদ্ধা করতে হবে। যদি মানুষ হিসাবে মনে হয় যে মানুষটি ঠিক আছে তবে সে শ্রদ্ধার দাবি রাখে, আদারওয়াইজ না। অনুষ্ঠান শেষ করতে হবে বন্ধু, অনুষ্ঠান শেষ করা উচিত, অলরেডি আমরা 1 ঘন্টা 15 মিনিট সময় অতিক্রান্ত। তোমাকে নিয়ে আর কোনো কথা বলার, অন্য বিষয় নিয়ে কথা বলার কিছু নাই, তোমার কাছে দুইটা জিনিস আমি চাইব। একটি হচ্ছে জেদ, হিংসা, প্রতিহিংসা, ভালোবাসা, সবকিছু নিয়ে বহু সময় পার হয়েছে, এত কষ্ট করছিলাম তোমাকে ঘিরে, বহু খারাপের মধ্যে, বহু ধ্বংসের মধ্যে, বহু নষ্টের মধ্যে, একটা জিনিস কি তুমি দিতে পারো? যদি না পারো তাহলে না বলো, আর যদি সম্ভব হয় তোমাকে হ্যাঁ বলে যেও। তোমার বাড়ির যে আঙিনা ধান সিদ্ধ করার পরে মেলে দেওয়া যে ধানের গন্ধ, তোমার পারিবারিক যে সংস্কৃতি, ধর্মী যে আবহ, সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়, যদি তুমি কেনিকা নিজেকে সঠিক পথে না নিয়ে আসতে পারো।
মাটির সোদাগন্ধ কখন আকাশ বাতাসকে মৌ মৌ করে তুলবে না। মাটির সোদাগন্ধ হচ্ছে আমাদের একেবারে নিজস্ব একটা জিনিস, যেটির সাথে আমাদের নারীর বন্ধন মিশে আছে। ধর্মীয় আবহ কোনো মানুষকে নতুন করে তৈরি করতে পারবে না যদি তুমি হেরে যাও। আমাদের এই সংস্কৃতিকে, আমাদের এই আবহটাকে তুমি নষ্ট হতে দিতে পারো না, তোমার জন্য না এবং আমাদের জন্য না। তোমার মনের যে অংশটুকুতে এই বহুরূপীর আবেগ ধারণ করে সে অংশটুকে আজকের তারিখে টিপে হত্যা করে দাও, সম্ভব?
শেষ করে দিছে আমার লাইফ থেকে। আমি 2012 জুনের 1 তারিখ পর্যন্ত আমি এই ফোনটা, এই সিমটা এক মুহূর্তের জন্য বন্ধ করতাম না। আমি
আমি আর কিছু শুনতে চাই না। জোরে জোরে তিনবার আমি যে কথাটা বলবো সে কথাটা জোরে জোরে তিনবার করে তুমি আমার সাথে বলবে। আই হেট দ্যাট বিচ, তিনবার বলো জোরে জোরে, বলো জোরে বলবা, আই হেট দ্যাট বিচ বলো, ওর চেহারাটাকে মাথায় নিয়ে বলো এবং সেই পরিমাণ ঘেন্না নিয়ে বলো, বলো বলো। আমি যে ভাষায় বলছি সে ভাষায় বলো, আই হেট দ্যাট বিচ,
আই হেট দ্যাট বিচ,
আই হেট দ্যাট বিচ,
আই হেট দ্যাট
বিচ, উই অল টুগেদার হেট দ্যাট টাইপ অফ বিচ। এবং এরা পরাস্ত হতে বাধ্য।
আমি এখানে একটা ছোট্ট কথা বলি, ও বলছিল আমাকে ও জুনের 8 তারিখে 2012 বিয়ে করে, বিয়ের 3-4 দিন আগে আমাকে ফোন করে বলছিল যে এপ্রিলের 2011 এপ্রিলের 8 তারিখে ওর সাথে আমার বিয়ে হয়। তো 2012 জুনের 5-6 তারিখে আমাকে বলছিল যে এই 8 তারিখে তুমি অনেক এনজয় করবা ভাবছিলা না, অনেক অনেক স্বপ্ন দেখবা ভাবছিলা, কিন্তু এই 1 তারিখ থেকে আমি তোমার জীবনে এমন এমন দুর্বিষহ করে তুলব যে তুমি সহ্য করতে পারবা না। এখন থেকে আমি তোমার ভাগ্য লিখব, তোমার ভাগ্যে কখনো তুমি হাসি পাবা না, এই ভাগ্যটা আমি লিখে দিব তোমার। আর কথাটা এখন আমার সত্যি, আমি গত 2 বছর থেকে আজ পর্যন্ত যা সহ্য করে আসতেছি, যেখানেই যাই সবাই তাকায় না, তো ডিভোর্সি আমাকে অনেকবার টাকা দিতে চাইছে সব কেসটেস বন্ধ, এইসব কিছু বন্ধ করার জন্য, কিন্তু আমি
আমরা এই পরিবারের যে ব্যাপারগুলো এটার ব্যাপারগুলো আমরা আনতেই চাইনি, এই কারণে যেহেতু আপনার আরো বোন আছে আমি যতদূর জানি, আপনার পরিবার এই পরিস্থিতির ভেতর দিয়ে যায় না। কিন্তু সিদ্ধান্ত আপনাদের, যদি মনে হয় সিদ্ধান্ত নেবেন, আপনারা চাইলেই নারী এবং শিশু নির্যাতন আইনে মামলা করে তাকে পাকড়াও করে তার কাছ থেকে আপনার দিনমজুর টাকা আদায় করতে পারেন। এটা আপনাদের নিজস্ব কল, আপনার পরিবারের কল, কিন্তু আমি শুধু এটাই চেয়েছি যেটা আপনি বলেছেন যে তার প্রতি সে ঘেন্না, তার প্রতি তাকে আপনার জীবন থেকে বের করে দেওয়ার যে সিদ্ধান্ত সেটা যদি একদম নিরঙ্কুশ হয়, সত্যি যদি আপনি আমার সাথে ডাবল স্ট্যান্ডার্ড কোনো খেলা না খেলেন, সত্যি যদি ভেতর থেকে বলে থাকেন যে আই হেট দ্যাট বিচ, এটা যদি সত্যি ভেতর থেকে আপনি বলে থাকেন, তাহলে আমার বিশ্বাস যে যদি আইনি প্রসেস, আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে যান, যেটা আপনি চান না, আপনার পরিবার যায়, পরিবার চাচ্ছে না, দ্বিধায় আপনারা চাচ্ছেন না, যতটুকু আপনার কাছ থেকে আমি শুনেছি যে তাই যদি না চেয়ে থাকেন, আপনাদের কিন্তু অপশন ওপেন, গেলে আপনারা চাইলে আইনের সহায়তায় তার কাছ থেকে দিনমহর পাকড়াও করতে পারেন। সেটা আপনার পরিবার যদি যায় তাহলে তো খুবই ভালো। আর আমি চাচ্ছি আপনার জীবনে কোনোভাবেই তার কোনো বিষয়ের কোনো এক্সিস্টেন্স যেন না থাকে। আমি অন্য এক কণিকাকে চাচ্ছি, যে কণিকাকে নিয়ে আমি আবার যখন ফলো আপ করলাম, আজ যেমন সাবিনাকে, কোনো এক সময় কণিকাকে নিয়ে ফলো আপ করবো, সেদিন আমরা প্রমাণ করতে বাধ্য হব, প্রমাণ করতে সক্ষম হব অ্যাকচুয়ালি যে ওই 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 ব্যক্তিটা যার নাম বলতে আমার তরফ পক্ষ থেকে সেই অর্থে রুচিতে বাঁধছে, সেই ব্যক্তিটা ভুল প্রমাণিত হয়েছে কণিকা ভালো আছে, কণিকা হাসছে এবং কণিকা অনেক অনেক সুখী আছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় উত্তর তার জন্য। এটা কি পসিবল? দুইটা জিনিস চেয়েছিলাম, একটা তো বললেন, আরেকটি এটা সম্ভব। পারিপার্শ্বিক যে প্রবলেম বা সমস্যা যেটার সাথে যুদ্ধ করছেন বেশ কতদিন ধরে, সেই যুদ্ধটা আপনাকে তো চালিয়ে যেতেই হবে। কিছু কিছু ছোট ছোট ভুলের প্রায়শ্চিত্ত তো এভাবে করতেই হবে, কিন্তু আমি বিশ্বাস করি যেদিন আপনি সফল হবেন, আপনার পাশে দাঁড়ানোর লোকের এবং আপনাকে ভালোবাসার লোকের অভাব হবে না। এবং আজকের তারিখ থেকেই দ্য ডে হ্যাজ বিগান, হাজার হাজার টেক্সট সে কথাই বলছি, হাজার হাজার টেক্সট সে কথাই বলছি। আজকের পরিস্থিতি, আজকের রাতের পর থেকে সমস্ত পরিস্থিতি ভিন্ন হতে বাধ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্রষ্টা আমাদের সাথে আছেন। আপনার চেষ্টাটাও আমার মনে হয় আজকের তারিখের পর থেকে চতুর্মুখী ভাবে বেড়ে যাবে। আপনার প্রচেষ্টা থাকবে নিজেকে সফল কাম করে তোলার। কথা দিলেন তো? একটু হালকা বোধ করছেন সবকিছু মিলিয়ে? পাথরটা কি কিছুটা মনে হলো যে অপসরিত হয়েছে? আমরা অনুষ্ঠান শেষ করছি বন্ধু, তাকে নিয়ে কোনো কথাই আজকে বলবো না, বাট তাকে নিয়ে কাজ যে হয়েছে সেই প্রমাণ নিয়ে একদিন আসবো, নির্দিষ্ট সময় পর, যেদিন সত্যি প্রমাণিত হবে কণিকা ঘুরে দাঁড়িয়েছে। কণিকা এসবের ঊর্ধ্বে, এসবকে পেছনে ফেলে দিয়ে তার জীবনে সফল কাম হয়েছে। কণিকা তার পরিবারের সাথে ভালো আছে, তার বাবা ছোটবেলা থেকে যে হাত তুলে তার স্রষ্টার কাছে দোয়া করে সে দোয়া বৃথা যায়নি। সব মিলিয়ে কণিকা সুখে আছে। আপনার এই কথাটা আমি অসম্পূর্ণ রাখি, থামেন, এই কথাটা অসম্পূর্ণ রাখি, কারণ আমি আপনার মুখ থেকে এই কথাগুলো শুনতে আপত্তি চাচ্ছি না। আদৌ বলার মতো যোগ্যতায় আছেন কিনা সেটার জন্য নির্দিষ্ট একটু সময় নিচ্ছি। আপনাকে আবার নিয়ে আসবো আমি হট থেকে, আপনার কোনো কথা না। আপনার কাজ যদি সত্যি সেরকম কিছু হয়ে থাকে, সেদিন আপনার সফলতার গল্প হবে অর্ধেক সময়, আর বাকি অর্ধেক সময় আপনি স্মৃতিচারণগুলো করবেন, আর আমি উন্মুখ হয়ে, পাগলের মতন মুখ হয়ে আপনাকে দেখব, আর আপনার এই কথাগুলো শুনব। আজ শুনব না, কারণ আজ যখন শুনতে যাচ্ছি তখন বারবার ওই ক্যালকুলেশন হিসাব মাথায় আসছে, কেন সবকিছুর উদ্দেশ্যে যেতে পারলো না সেই মুহূর্তটাতে। যদিও তার প্রেক্ষিতে অনেক এক্সপ্লেনেশন আমি দিয়েছি, তারপরেও এখন সবকিছুকে পেছনে ফেলে দিয়ে, তাকে একদম নিজের জীবন থেকে সরিয়ে দিয়ে, সত্যি যদি বড় কিছু হতে পারেন, যেভাবে বড় হতে গেলে আপনার বাবা সুখী হয়, আপনার মা খুশি হয়, আমরা খুশি হই, সেই জায়গাতে যদি প্রতিষ্ঠা করতে পারেন, তবে আবার আপনাকে নিয়ে আপনার সফলতার কথা বলবো, আর আপনার এই স্মৃতিচারণগুলো শুনবো। তখন অনেক বেশি বস্তুনিষ্ঠ শোনাবে আপনার কণ্ঠস্বরে বা আপনার কথোপকথনে। আজ বিদায় নিচ্ছি বন্ধু, একটু ইনকমপ্লিট অবস্থাতে বিদায় নিচ্ছি, কারণ আমি বিশ্বাস করছি এখন তার কাছ থেকে কোনো কথা নেওয়াটার কোনো যুক্তি, কোনো ই থাকবে না, প্ল্যাটফর্ম থাকবে না। বরং নির্দিষ্ট দিন বিরতির পরে তাকে আমরা ফলো আপে রাখবো, নির্দিষ্ট দিন বিরতির পর তাকে ফিরিয়ে নিয়ে আসবো, ফিরিয়ে নিয়ে এসে দেখবো যে সে আসলেই সফল কাম হতে পেরেছে কিনা, সে আসলেই সেই ব্যক্তিটাকে মিথ্যা প্রমাণিত করতে পেরেছে কিনা যে বলেছিল যে তোমার জীবনের ভাগ্য এখন থেকে আমি লিখবো। আর আমরা লাখ লাখ মানুষ সবাই মিলে একসাথে সেটাকে অপোজ করতেছি আজকের তারিখে, যে তোমার মতো একজন ঠগ কোনোভাবেই একটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের সাথে স্রষ্টা আছেন, হাজারো মানুষ আছেন, আমরাই যখন চাচ্ছি মন থেকে মানুষটি ভালো থাকুক, 110% ইনশাল্লাহ এই মানুষটি ভালো থাকবে। সে আমাদেরকে সত্য প্রমাণিত করে নাকি তাকেই সত্য প্রমাণিত করে, সেই যুদ্ধ শুরু হলো আজ কণিকাকে নিয়ে। কণিকাকে নিয়ে ফিরে আসে সেটা আগে আমরা দেখবো, যে সে আমাদেরকে সফল কাম করতে পেরেছে কিনা, তবেই তার বাকি জীবনের কথাগুলো শুনবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এক্সাইটমেন্ট, মাথা খারাপ হয়ে যাওয়া, উলট পালট কথার ভিড়ে কোনো কথা যদি বেরিয়ে যায়, যা বেরিয়ে যাওয়া উচিত না আমার মুখ থেকে, সেজন্য অবশ্যই আমাকে ক্ষমা করবেন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সামনের সপ্তাহে আবার কথা হবে।
বন্ধু, যাবার সময় হয়ে গেল, সবাই বিদায় নিয়ে চলেই গেছেন অলরেডি, এবং ঘড়িতে সময় ঠিক রাত 2:57, অনেকটা সময় অতিক্রান্ত করে চলে এসেছি। তো চলে যেতেই হবে, চলে যাব আবারও ফিরে আসার জন্য। আগামী বৃহস্পতিবার অবশ্যই কথা হবে, তবে তার আগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাতে চাই যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে, খুব ভালোভাবে রেসপন্স করেছেন ফেসবুকে এবং কমন SMS পোর্টে। আর SMS তো করেছেন আপনার 16260 এবং কথা দিয়েছিলাম যে আজকে ফোনে কথা বলিয়ে দেবো গুরু হিতেশামের সাথে, তো আজকে সময়ের অভাবে পারলাম না, তবে নাম দুটো আমরা টুকে নিয়েছি, ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আপনাদের সাথে কথা বলিয়ে দেবো, কথা দিলাম। আর ফেসবুকে বন্ধু আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/dhakaifm90.4, এই পেজটিতে আপনি আসুন এবং যে কোনো সময় আসবেন এবং যে কোনো সময় লাইক দিয়ে সংযুক্ত থাকবেন আমাদের সাথে 24/7, এবং আমাদের পোস্টগুলো তো এখানে রয়ে গেছে, তো আপনি লাইক করুন, আপনি কমেন্ট করুন ইচ্ছে মতো, এবং ইচ্ছে করলে আপনি পোস্টগুলো আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ারও করতে পারেন। ওকে, অ্যান্ড অনেকে অভিযোগ করেন যে আমাদের অনেক এপিসোড মিস করে যান, তো তাদের উদ্দেশ্যে বলছি যে বন্ধু আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আপলোড করি, তো আপনি সেই ওয়েবসাইট থেকে আমাদের প্রোগ্রামগুলো ডাউনলোড করে শুনতে পারেন যখন তখন। আর সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.dhakaifm904.com। আর সবসময় তো বলছি যে আমাদের এই প্ল্যাটফর্মে আসুন, আমাদের স্টুডিওতে আসুন, আপনার জীবনের কথাগুলো বন্ধু শেয়ার করুন আমাদের সাথে, আপনার সমস্ত বন্ধুর সাথে, একটু হালকা হন, অনেক ভালো লাগবে দেখবেন। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, যেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা লিখে পাঠিয়ে দেবেন সিম্পলি 16260 এই নাম্বারে, এবং ইচ্ছে করলে আপনি আমাদের অফিসে এসে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। এবং আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার 15th floor গুলশান 1, নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা FM এর অফিস। আর অনেক কথা বলে ফেললাম, চলে যেতে হবে কারণ বিদায়ের সুর বেজেই আছে, বিদায়ের সুর বাজলে চলে যেতেই হবে। তো বন্ধু অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে চলে যাচ্ছি, টেক কেয়ার। This track was downloaded from FusionBD.com.